fear. The real fear with us.
Dear listeners, Assalamu alaikum, Eid Mubarak. Feel the real fear with us. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা হরর ওয়ার্ল্ডের আজকের ঈদ স্পেশাল এপিসোডের দ্বিতীয় আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদের আনন্দ সকলের মাঝেই ছড়িয়ে পড়ুক। আশা করি সবাই খুব ভালো মতো ঈদ কাটিয়েছেন। তবে যারা ভালো মতো ঈদ কাটাতে পারেননি, যেমন অনেকেই হসপিটালের বেডে শায়িত আছেন, অনেকেই অসুস্থ রয়েছেন, অনেকেই পরিবার পরিজন ছেড়ে অনেক অনেক দূরে রয়েছেন, তাদের ঈদ আনন্দ কিন্তু আমাদের মতো না। তাদের জন্য আমরা দোয়া করি, অসুস্থরা সুস্থ হন আল্লাহর রহমতে, আর যারা দূরে রয়েছেন তারাও তাড়াতাড়ি পরিবারের কাছে ফেরত আসুন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা সাতটি ঘটনা প্রচার করব, বড় মাঝারি ছোট সব মিলিয়েই আজকের এই এপিসোড থাকছে। বড় মাঝারি ছোট বলতে বুঝাচ্ছি ঘটনার ডিউরেশনের কথা। আজকে এতটুকু বলতে পারি, 3 ঘন্টার উপরে আজকের এই এপিসোডটি যাবে ইনশাল্লাহ। সুতরাং বুঝতেই পারছেন বেশ বড় একটি এপিসোড হতে যাচ্ছে। আজকের এপিসোডে যে 7টি ঘটনা রয়েছে, এই 7টি ঘটনার মধ্যে শুধু একটি ঘটনা বদরুজ্জামান রাকিব মূলত সংগ্রহ করেছিলেন, আর পরবর্তীতে সৌমিত্র রায় এটাকে পরিপূর্ণভাবে প্রচারের উপযোগী করেছেন। আজকের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার পর আশা করছি এই ঘটনাগুলো ভয়ের এক নতুন মাত্রা যোগ করবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আজকের এই এপিসোডের প্রথম ঘটনার শিরোনাম অন্ধকারের আতঙ্ক। এই ঘটনাটি মূলত সংগ্রহ করেছেন মাহিদ। মাহিদের অনেকগুলো ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে প্রচার করেছি। তো ঘটনাটি মাহিদ কিভাবে সংগ্রহ করলেন সেটার একটি ছোট্ট বিবরণ দেই। মাহিদের বাড়ি কিন্তু শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়, আর মাহিদের এক খালার বিয়ে হয়েছে চাঁদপুরের হাইমচর এলাকায়। তো এই কিছুদিন আগেই মাহিদ হাইমচরে গিয়েছিলেন খালার বাসায়, আত্মীয় স্বজনরা মিলেই সেই বাড়িতে গিয়েছিলেন। তো যাওয়ার পর সন্ধ্যার একটু আগে বাড়ির উঠোনে বসে কথা হচ্ছে, তো সন্ধ্যা লেগে গেছে, মানে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, এমন সময় ওই বাড়ির একজন মহিলা, উনি অন্তঃসত্ত্বা ছিলেন, উনি বাইরে বের হয়ে জরুরি কিছু কাজই করছিলেন। তো মাহিদের খালু, উনি মোটামুটি মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, তো উনি তখন ওই মহিলাকে ধমক দেন, ধমক দিয়ে বলেন, নেই তুমি এই সময় এখন বাইরে বের হয়েছো কেন, যাও ভিতরে যাও, তুমি কি জানো না যে এই সময় বাইরে বের হলে কত বড় ধরনের বিপদ আপদ হতে পারে, আমাদের এলাকায় এর আগে কত সমস্যা হয়ে গেছে, এটা তো জানো, তারপর এখন বের হয়েছে কেন, যাও 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 ভিতরে যাও। ওই মহিলাটি তাৎক্ষণিক ভিতরে চলে গেলেন। তো ওখানে মাহিদও বসা ছিল। মাহিদের খালুকে জিজ্ঞেস করেন, খালু এ সময় বের হলে কি বিপদ? তখন মাহিদের খালু বললেন, বাবা রে তোমরা শিক্ষিত মানুষ, এগুলো তো বিশ্বাস করতে চাইবা না, এই সময় বের হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আর আমরা যে এলাকায় থাকি এই এলাকাটা তো বেশ প্রত্যন্ত এলাকা। না আসলেই তাই, মাহিদ যেটা বলেছেন সেটা হচ্ছে যে হাইমচরের ওই এলাকায় এখনও অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায় নাই, আর যেই বাড়িগুলোতে বিদ্যুৎ পৌঁছেছে অধিকাংশ বাড়িতে একদম নতুন সংযোগ দেওয়া হয়েছে, এখনও রাত নামলেই একদম নীরব হয়ে যায় ওই গ্রামটি। মাহিদের খালু বলতে থাকেন যে বিভিন্ন সময় এখানে অনেক ভয়ের ঘটনাই ঘটেছে, আর গর্ভবতী মহিলাকে কেন্দ্র করে অনেক আগে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার সাক্ষী এখন অনেক মানুষ রয়েছেন। মাহিদ তখন আগ্রহ ভরে খালুর কাছে ঘটনাটি শুনতে যখন চান, তখন খালুও এই ঘটনাটি বলতে থাকেন। চলুন সেই ঘটনা এখন আমরা শুনি। খালুর বর্ণনা অনুযায়ী এই ঘটনার সময়কাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর, এটা 1973 কি 74 সাল হবে এমন একটা সময়। এখনই তো সেই এলাকা অত্যন্ত মানে প্রত্যন্ত এলাকা, আর তখনকার সময় তো আরও প্রত্যন্ত ছিল, তখন আরও মানুষজন কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি ছিল। তখনকার সময়ও কিন্তু এরকম ইঞ্জিন চালিত নৌকা ওদিকে খুব একটা চলতো না, যেহেতু চাঁদপুর চতুর্দিকে নদী নালা খাল বিল, তো ওখানে নৌকায় চড়েই মানুষ চলাচল করত। তো ওই গ্রামেরই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আসগর আলী, তার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী একটা গ্রামেই, নদী পার হয়ে যেতে হবে। এখন বিয়ের নৌকা যেহেতু বড়সড় নৌকায় নিতে হবে, সাধারণত বিয়ের সময় গয়না নৌকা ভাড়া করা হতো, বেশ বড় এক ধরনের নৌকা। তো এই গয়না নৌকা নিয়েই বিয়ে করতে যান। তো বিয়ের কাজগুলো মোটামুটি মাগরিবের আরো আগেই, মানে আসরের পরপরই শেষ হয়ে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রী বউ সহ আবার এসে নৌকায় ওঠেন। তো নৌকা যাচ্ছে, তো নৌকা যখন পার হবে তখন মাগরিবের আজান হয়ে গেছে বা হবে এরকম একটা সময়। আশেপাশে কিন্তু তখনও বেশ আলো আছেই। হঠাৎ করে নৌকায় উপস্থিত সকলেই একটা বিষয় লক্ষ্য করলেন, হঠাৎ করে নৌকাটা একটু দুলে উঠল, বেশ একটা বাতাস বইতে শুরু করেছে। একটু আগেও কিন্তু ওরকম কোনো বাতাস ছিল না, হঠাৎ করে এরকম দমকা বাতাস শুরু হয়ে গেল, আকাশে কোনো মেঘ নাই, কিচ্ছু নাই, ঘটনা কি? এ সময় তো এরকম বাতাস হওয়ার কথা না। নৌকাটা যখন দুলতে শুরু করলো সবাই একটু বিচলিতই হয়ে গেল আর কি। এর মধ্যে আরো একটা জিনিস ওনারা লক্ষ্য করলেন, হঠাৎ করে মনে হলো নৌকার উপর একটা কালো ছায়া এসে পড়েছে। কালো ছায়া কোথা থেকে আসলো এটা? ওনারা খেয়াল করলেন নৌকাটার বেশ উপরে একটা কালো মেঘের মতো, মেঘ তো আরো অনেক উপরে থাকে, কিন্তু না, এটা যে অনেক উপরে ছিল বিষয়টা এরকম না, এটা সাইজ অনেক বিশাল তাও না। ওই কালো মেঘের মতো জিনিসটা বেশ অন্ধকার, কুমোট অন্ধকার, কুচকুচে কালো, মেঘের রং কিন্তু এত কালো হয় না, এই জিনিসটা ওই নৌকার উপরে এসেছে। ওই জিনিসটা চলে যাচ্ছে, মানে মেঘ যেমন ভেসে ভেসে চলে যায় চলে যাচ্ছে, খুব দ্রুত গতিতে যাচ্ছে এরকমও না, খুব আস্তে যাচ্ছে বিষয়টা এরকম না, মধ্যম গতিতে যাচ্ছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে নৌকা যেভাবে যাচ্ছে ওইটার সাথে সাথে ওইভাবে যাচ্ছে, আর ওইটারই ছায়া এসে পড়েছে ওই নৌকার উপরে। ওনারা এই জিনিসটা দেখে বলা বলি করতে থাকেন, যাচ্ছে এই জিনিসটা কি আসলে, এটা কোত্থেকে এলো, এরকম তো আগে কখনো ওনারা দেখেন নাই। কিছুক্ষণের মধ্যে অবশ্য ওই জিনিসটা চলেও যায়, আস্তে আস্তে অন্যদিকে গিয়ে মিলিয়ে যায়। বিষয়টা ওনাদেরকে বেশ বিচলিতও করে, অবাকও করে, কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা ওনারা আগে কখনো দেখেননি। হঠাৎ করে বাতাস হওয়া, তারপর এই ধরনের মেঘের আনাগোনা, মেঘ বলা যাবে না, এটা আসলে কি ছিল ওনারা বুঝতে পারেন নাই। তো যাই হোক, আসগর আলী উনি তো বিয়ে করে নিয়ে চলে আসছেন, এরপর সবকিছু স্বাভাবিক। তো যাই হোক, এরপরে বেশ ভালোই চলছিল। তিন চার মাস পর আসগর আলীর স্ত্রী, যার নাম হচ্ছে মোমেনা বেগম, এই মোমেনা বেগম উনি অন্তঃসত্ত্বা হন। এরপরও সবকিছু স্বাভাবিকই চলছিল, কোনো সমস্যা নাই, কিন্তু একটা ব্যাপার উনি ফিল করতে থাকেন, সেটা হচ্ছে যে এই যে মোমেনা বেগম, উনি গর্ভকালীন অবস্থায় কিছু তো জটিলতা থাকেই, খাওয়া দাওয়ার অসুবিধা, তারপরে বিভিন্ন ধরনের জটিলতা থাকে, কিন্তু উনি মনে হচ্ছে বেশ বেশি জটিলতা উনি ফিল করছেন। উনি খাওয়া দাওয়া করতে পারছেন না, অসুস্থ থাকেন, বেশ অনেক ধরনের সমস্যা। তো গ্রামের মহিলারা বলেন যে এই অবস্থায় এরকম সমস্যা হতেই পারে, কিন্তু ওনার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আট দশটা সাধারণ মহিলার মতো ছিল না, উনি কোনোভাবেই খেতে পারতেন না। তো অনেকে বলেন যে এরকম তুমি যদি খেতে না পারো তাহলে তোমার গর্ভের সন্তানের তো অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু তারপরও উনি আসলে ওভাবে খেতে পারতেন না। যাক, এরকম বেশ কিছু সমস্যা ওনার মধ্যে ছিল, এরকম দিন যেতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ করে ওনার প্রসব বেদনা ওঠে, যখন প্রসব বেদনা ওঠার কথা নয়, কারণ তখন ওনার গর্ভকালীন যেই সময় বা বয়স, শিশুর বয়স, গর্ভের শিশুর, সেটা হয়তোবা ছয় থেকে সর্বোচ্চ সাত মাস হবে। তো ওই সময় প্রসব বেদনা ওঠা তো স্বাভাবিক না, তারপর অনেক সময় কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু সেটা ইম্যাচিউর বেবি হয়, অপরিপক্ক বাচ্চা। তো ওনার সন্তান হয় অপরিপক্ক, কিন্তু অপরিপক্ক হওয়ার পরেও তার হাত পা চোখ মুখ এগুলো দেখে আসলে মনে হচ্ছিল না যে বাচ্চাটা অপরিপক্ক। আর বাচ্চাটাকে যখন একটু উল্টেছে, মানে বাচ্চা হওয়ার পর তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, বেশ কিছু কাজ থাকে, ওখানে যারা উপস্থিত মহিলারা ছিলেন তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যান, কিছুটা ভয়ও পান। সেটা হচ্ছে বাচ্চার পিঠে এক ধরনের লাল টাইপের চিহ্ন। এটা আসলে কি চিহ্ন, এখানে কি লেখা? ওখানে যে মহিলারা ছিলেন, কেউ কেউ অল্প কয়েক ক্লাস পড়েছেন, কেউ 1, 2, 3 এরকম হয়তো বা পড়েছেন, কেউ কেউ আবার লেখাপড়া করেন নাই, কিন্তু যারাই পড়েছেন ওখানে বাংলায় পড়েছেন, অধিকাংশ ভদ্র মহিলারাই কিন্তু টুকটাক আরবি মানে কায়দা আম্পারা এগুলো পড়তে জানতেন। তাদের কাছে কোনোটাই মনে হচ্ছিল না যে এটা আরবি লেখা বা বাংলা লেখা, এটাতে কোন ভাষায় লেখা এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো বাচ্চার পিঠে অদ্ভুত এক ধরনের চিহ্ন, এটা কি কোনো অক্ষর না কোনো চিহ্ন নাকি কোনো বিশেষ কিছু, এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো এটা বাড়ির সকলকে দেখানো হয়, তারাও তো বুঝতে পারছিলেন না। একজন হুজুরকে নিয়ে আসা হয়, তিনিও এটা দেখেন, তিনিও বেশ ভালো শিক্ষিত ছিলেন ওই সময়ের প্রেক্ষাপটে, আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি বেশ কয়েকটা ভাষায় ওনার পারদর্শিতা ছিল। তো উনিও এটা বুঝতে পারছেন না যে এটা আসলে কি ধরনের চিহ্ন। আর তখন তো আসলে ক্যামেরা ছিল না যে ছবি তুলে ইন্টারনেট সার্চ দেবে, এই উপায়ও নাই। সুতরাং এটা একটা রহস্য সৃষ্টি করে। বেশ কয়েকদিন বেশ স্বাভাবিক যেতে থাকে, কোনো সমস্যা নাই। তো এই যে যে আসগর আলী মিয়া আর মোমেনা বেগম তাদের যে ঘরটা ছিল, এই ঘরের আসলে ছাদটা ছিল হচ্ছে সোন দিয়ে তৈরি, ভি শেপের মতো, যেই ছাদগুলো আছে অনেকে দেখেছেন সোনের বাড়ি ওই রকম, মানে মাঝখানটা বেশ উঁচু। ওনারা এক রাত্রে ঘুমিয়ে আছেন, মাঝখানে শিশু বাচ্চা, ওই বাচ্চার নাম রাখা হয়েছে হচ্ছে নূর। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যেই নামগুলো আমরা ব্যবহার করছি কোনোটাই ছদ্মনাম না, সবগুলোই আসল নাম। বাচ্চার বাবার নাম আসগর আলী মিয়া, আর বাচ্চার মায়ের নাম হচ্ছে মোমেনা বেগম, আর বাচ্চার নাম হচ্ছে নূর। তো নূরকে মাঝে রেখে আসগর আলী মিয়া এবং পাশে মোমেনা বেগম শুয়ে আছেন, মানে বাচ্চার মা বাবা দুই পাশে শুয়ে আছেন। অনেক রাত্রে বাচ্চার মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর সে একদম নবজাতক বাচ্চা, শিশু বাচ্চার মায়েদের ঘুম কিন্তু একটু কমই থাকে, কারণ বাচ্চা অনেক সময় নড়ে চড়ে ওঠে, অনেক সময় কাপড় চোপড় ভিজিয়ে ফেলে, সেগুলো পরিবর্তন করে দিতে হয়, তা নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আর ওনাদের ঘরে একটা হারিকেন এক পাশে খুব আলতো করে জ্বালানো ছিল, হঠাৎ করেই নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর উনি ওই আবছা আলোতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে ওনার কাছে মনে হলো যে অনেক লম্বা একটা অবয়ব, যার মাথাটা একদম ওই সোনের যেই ছাদটা, ওই ছাদের ঠিক মাঝ বরাবর, জায়গাটা অনেক উঁচু না মাটি থেকে, ওই পর্যন্ত তার মাথাটা ঠেকেছে। কালো আলখেল্লা পরা না শাড়ি পরা, এটা কি পুরুষ না মহিলা এটা বুঝতে পারেন নাই। তো ওই জিনিসটা নূরকে কোলে নিয়েছে, উনি এটা দেখার সাথে সাথে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। চিৎকার দেওয়ার সাথে সাথে পাশে থাকা নূরের বাবা আসগর আলী মিয়া সে ঘুম থেকে উঠে গেছে, এই কি হয়েছে কি হয়েছে? তখন নূরের মা বলছেন, এই নূরকে কে যেন কোলে নিছে। তখন আসগর আলী মিয়া দেখেন দারে নূর তো পাশেই আছে, কেউ তো কোলে নেয়নি। তখন নূরের বাবা আসগর আলী মিয়া বলছে, দারে মোমেনা তুমি অহেতুক চিন্তা করতেছ, দুঃস্বপ্ন দেখছ, নূর তো ঠিকই আছে, এই যে আছে, সমস্যা নাই, তো ঘুমাও। ওনার মনের মধ্যে থেকে তো ভয় কাটে না। উনি সকালবেলা ওনার শ্বশুর শাশুড়ি আশেপাশে বেশ কয়েকজনকে বিষয়টা জানান। এদিকে নূরের পিঠে ওই রহস্যময় চিহ্নর আসলে এর মধ্যে কি রহস্য লুকায়িত আছে এটা তো আসলে জানা যাচ্ছে না। ওই ঘটনার এক রাত কি দুরাত পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে খসখস শব্দে নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি চিন্তা করে থাকেন খসখস শব্দটা আসছে কোথা থেকে। খসখস শব্দটা এরকম, কোন শক্ত মাটি যদি আমরা মাঝখান থেকে ভেঙে ফেলি এক ধরনের খস করে একটা আওয়াজ হয়, ওই রকম আওয়াজ, মনে হচ্ছে মাটির ঢেলা কটকট করে ভেঙে যাচ্ছে বা খসখস করে ভেঙে যাচ্ছে। ঘরের এক কোণে তো হারিকেন খুব আলতোভাবে জ্বালানোই ছিল, নূরও পাশে ছিল, নূর ঘুমিয়েছিল, নূরের বাবাও আছে আসগর আলী মিয়া, তখন ঘুমানো। তো শব্দটা কোথা থেকে আসে? তো এটা দেখার জন্য নূরের মা উঠে বসেছেন। বসার পর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন, সেটা হচ্ছে ওনাদের ঘরের ঠিক মাঝ বরাবর একটা জায়গা, মনে হচ্ছে কেউ নিচ থেকে ফুরে বের হচ্ছে, ওখান দিয়ে নিচ থেকে উপর দিকে ধাক্কা দিচ্ছে, মাটি ভেঙে যাচ্ছে কটকট করে। উনি চিন্তা করেন কি ব্যাপার এটা কি। তখন আবার কিন্তু ওই শীত কাটা চোর থাকতো আর কি, সিধেল চোর বলে যেগুলাকে, কিন্তু সিধেল চোর কিন্তু ঘরের মাঝখান দিয়ে বের হয় না, ঘরের ডোয়া এক পাশ থেকে কেটে তারপর ঢোকে। উনি চিন্তা করেছেন চোর কিনা, আবার মনে করলেন যে চোখে উনি ঠিকঠাক মতো দেখছেন নাকি ভুল দেখছেন, এর আগের রাত্রে বা কয়েক রাত আগে একটা ঘটনা ঘটেছে। উনি ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করছেন, কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। উনি দেখতে পান একটা মোটা সাপ প্রথমে মাথা বের করেছে, এরপর সাপটা 10-12 হাত মাথা বের করেছে, কিন্তু সাপের যে মাথার অংশ এটা দেখে বোঝা যাচ্ছে এই সাপটা অনেক বড়। কত বড় এইটা আসলে অনুমান করে বলা খুব মুশকিল, কারণ এই মাথাটাই ছিল বেশ বড়, আর এই সাপটার চোখগুলো মনে হচ্ছে মার্বেলের মতো, স্পষ্ট বুঝতে পারছেন লাল টকটকে বিষয়টা এরকম না, মার্বেলের মতো চকচক করছে। তো এই সাপটা যখন উনি দেখেছেন উনি প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার, ওনার চিৎকারে তো ওনার স্বামীর ঘুম ভেঙে গেছে, উনি তো ধর্মর করে উঠে বসেছেন, এই কি হয়েছে কি হয়েছে। এদিকে নূরেরও ঘুম ভেঙে গেছে, সেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন উনি বলেন যে এই যে সাপ সাপ সাপ, আমি সাপ দেখছি। তখন ওনার স্বামী উঠে কোনো সাপ দেখে না, কিন্তু উনি দেখেন যে আরে এই মেঝে বা ঘরের যে মেঝেটা, এই জায়গা তো আসলেই গর্ত, সত্যি তো ভিতর থেকে কিছু একটা বের হয়েছিল। তখন উনিও চিৎকার চেঁচামেচি করেন, ওনা তো একটা যৌথ পরিবারে থাকতেন, অন্য ঘর থেকে ওনার মা বাবা অন্য যে আত্মীয় স্বজনরা ছিলেন তারা চলে আসেন, তারাও হারিকেন জ্বালিয়ে দেখেন যে আসলেই তো তাই, ভেতর থেকে অনেক বড় কিছু একটা বের হওয়ার চেষ্টা করেছিল, বের হয়েও ছিল কিছুটা। এই জিনিসটা দেখে ওনারা ভয় পান, সবাই জিজ্ঞেস করতে থাকেন মোমেনা বেগমকে যে তুমি কি দেখছো, তো মোমেনা বেগম কি দেখেছেন সেটা বলেন। এরপর থেকে সকলের মনে একটা সন্দেহ কিন্তু দানা বাঁধতে থাকে, পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে থাকে যে নদীতে একটা ঘটনা ঘটেছিল বিয়ের দিন সন্ধ্যায়, এরপর এই নূরের সময় হওয়ার আগেই তার ডেলিভারি হয়ে যাওয়া, তারপর যে ধরনের অপরিপক্ক বাচ্চা হওয়ার কথা ছিল তা না হয়ে সে পরিপূর্ণভাবে সুস্থ স্বাভাবিক বাচ্চা রূপে জন্মগ্রহণ করেছে, তার পিঠে এরকম রহস্যময় একটা চিহ্ন, এটা যে আসলে কি, এটার মিনিং কি কেউ বুঝতে পারছে না, এরপর সেই একটা অবয়বের আবির্ভাব, তারপর এই সাপ, আসলে এগুলা কি, এগুলো আসলে কি ইন্ডিকেট করছে, কি নির্দেশ করছে, এটা কেউ বুঝতে পারছে না। এখন ঘরের ভিতরে এইরকম একটা জিনিস বের হয়েছে, এটা কি করা যায়। নূরের বাবা কি করেছিলেন, ওই রাত্রেই উনি একপাশ থেকে মাটি কেটে এনে ওই যে গর্ত, ওই গর্তটা উনি বন্ধ করে দিয়েছিলেন, বেশ শক্ত করেই বন্ধ করে দিয়েছিলেন আর কি। আর ওই জিনিসটা আসলে কত ভেতর দিয়ে এসেছিল এটা বুঝতে পারেন নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন এইটা মাটির অনেক গভীর থেকে বের হয়েছে। এই বিষয়টা কিন্তু তাদের সকলের মধ্যে ভয়ঙ্কর একটা আতঙ্ক সৃষ্টি করে, সকালবেলা অনেকেই দেখতে এসেছিলেন এই বিষয়টা জানাজানি হওয়ার পরে, গর্ত তো ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তো এরকম ঘটনা কিন্তু ঘটছে। এর অল্প কিছুদিন পর ঘটে আর একটা ঘটনা, বেশ অনেক রাত, তখন রাত আনুমানিক কয়টা, 1:30-2 হবে এরকম আর কি, তখন তো ঘরে আর তাদের ঘড়ি ছিল না যে সময় দেখবে। হঠাৎ করে নূরের গায়ে নূরের মা আমেনা বেগমের, মোমেনা বেগমের হাত পড়ে, হাত পড়ার সাথে সাথে মোমেনা বেগম চমকে ওঠে, আরে নূরের শরীরে তো প্রচন্ড জ্বর, এত জ্বর। এরপর উনি বাচ্চাটাকে কোলে নেন, কোলে নিয়ে উনি একটু পিঠ চাপড়ে দিবেন বা এরকম কোনো একটা কাজ করবেন, বাচ্চাকে জ্বর হওয়ার পর ওই যে শরীর মুছিয়ে দিতে হয় না, এরকম করে কাজ করবেন। সেটা করতে গিয়ে একটা দৃশ্য দেখেন, সেটা হচ্ছে যে এই বাচ্চার পিঠে একটা চিহ্ন ছিল, এটা মনে হচ্ছে হালকা লাল রঙে জলজল করছে, খুব বেশি না, হালকা। এটা দেখার পর উনি তো বেশ ভয় পেয়ে যান। আসলে ব্যাপারটা কি, এরকম জ্বলছে কেন? মনে হচ্ছে স্কিনের নিচে খুব সফট এক ধরনের লাইট রয়েছে যেটা জ্বলে উঠেছে। এটা খুব বেশি আলো ছড়াচ্ছে না, তবে ওটা যে জ্বলছে এটা বোঝা যাচ্ছে। অনেক সময় হয় কি, আমরা রেডিয়াম ধাতুর কোনো জিনিস ব্যবহার করি না, রাতের বেলা সেটা জ্বলে ওঠে, আলোর কাছে থাকার পর যদি আলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটা জ্বলতে থাকে। সেটা যে অনেক আলো ছড়ায় বিষয়টা এরকম না, কিন্তু জ্বললে বোঝা যায় ওই রকম জ্বলছিল। এদিকে বাচ্চার প্রচণ্ড জ্বর, ওই রাত্রে আর কি করবেন, সকাল হলেই তারা কবিরাজ খোঁজার চিন্তা করেন, কারণ গ্রামে তো ওই সময় এরকম ডাক্তার পাওয়া যেত না। কবিরাজের ঝাড়ফুঁক, জড়িবুটির চিকিৎসা, এগুলোর প্রতি তারা নির্ভরশীল ছিলেন। ওই গ্রামে একজন পাগল টাইপের মহিলা থাকতেন। ওই মহিলা যে মানে বদ্ধ উন্মাদ বিষয়টা এরকম না, উনি বিভিন্ন ধরনের অদ্ভুত টাইপের রিচুয়াল করতেন। কি করতেন না করতেন মানুষজন তো জানতোও না, তিনি মানুষের সাথে ওভাবে মিশতেনও না। খুব প্রয়োজনে মানুষজন তার সাথে কথা বলতো, উনিও খুব প্রয়োজনে মানুষের সাথে কথা বলতেন। উনি একাকী থাকতেন, একটু পাগল পাগল টাইপের আর কি। উনি কখনো কখনো কোনো মানুষের ছোটখাটো কিছু চিকিৎসা করতেন যদি মানুষ তার কাছে যেত। মানুষের সাথে যে খারাপ ব্যবহার করতেন বিষয়টা এরকম না, স্বাভাবিক ব্যবহারই করতেন, তবে ওনার আচার আচরণ পাগলামি স্বভাবের ছিল আর কি। এই জন্য সবাই তাকে অনেকটা পাগল মনে করতেন, পুরো পাগল না, আধা পাগল টাইপের এরকম আর কি। তো ওই বাড়ির সদস্যরা বললেন যে ওই মহিলা তো একটু কবিরাজ টাইপের, ওর কাছে চলো নূরকে নিয়ে যাই। তো নূরের মা নূরের দাদিকে সাথে নিয়ে ওই মহিলার বাড়িতে গেছেন। তো ওই মহিলার বাড়িতে যাওয়ার পর দূর থেকে বসে তোরা কি জন্য আসছিস, পরে যে আমার বাচ্চাটার খুব জ্বর, তুমি একটু দেখো, একটু ঝাড়ফুঁক করে দাও, কোনো ওষুধ টষুধ থাকলে দাও, গাছগাছারি কোনো ওষুধ, বলে নিয়ে আয় আমার কাছে। নিয়ে আসার পর নূরের মা বলছে যে দেখো তো আমার বাচ্চার পিঠে এই যে চিহ্নটা, এটা আসলে কিসের চিহ্ন দেখো তো, এটা জ্বলতেছে, এটা নিয়ে আমরা তো আসলে খুব চিন্তায় আছি, আমরা তো কেউ বুঝতে পারতেছি না এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আর বাচ্চার পিঠে এরকম চিহ্ন আসলো কিভাবে। যখনই ওই মহিলা কবিরাজ ওই চিহ্ন দেখেছে, সাথে সাথে চিৎকার দিয়ে উঠেছে, ওরে বাপরে, এই সরা সরা তোর বাচ্চা সরা, এক্ষুনি এই বাচ্চা আমার বাড়ির সীমানা থেকে বের কর, খবরদার আমার কাছে আসবি না, তোর বাচ্চাটা নিয়ে যা, নিয়ে যা, ওরে বাবারে, সরা সরা সরা। মনে হচ্ছে ওই মহিলা চিহ্ন দেখে প্রচন্ড রকমের ভয় পেয়েছেন আর তাড়াতাড়ি ওখান থেকে তাদেরকে চলে যেতে বলছেন। তা তো অবাক যে উনি তো কখনো কারোর সাথে এরকম ব্যবহার করে না, একটা ছোট বাচ্চাকে নিয়ে আসলাম জ্বরে আক্রান্ত, কই চিকিৎসা করবে, উল্টো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। এখন ওই মহিলা দ্রুত তাদেরকে ওই বাড়ির ত্রিসীমানা থেকে বের করে দেন। মহিলাকে খুব আতঙ্কগ্রস্ত দেখা যাচ্ছিল, মনে হচ্ছে উনি মারাত্মক ভয় পেয়েছেন। আর এই যে নূরের মা এবং নূরের দাদি, তারা তো বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি। তারা চলে আসেন, আসার পরে বলছেন যে উনি এরকম একটা আচরণ করলো আমাদের সাথে, কি হয়েছে সেটাও বললো না, ঝাড়ফুঁকো করলো না, আসলে ব্যাপারটা কি। তখন বাচ্চার পিঠের ওই চিহ্নটা তাদেরকে আরো বেশি ভাবায়। তবে গ্রামে জ্বরের ক্ষেত্রে যেই ধরনের চিকিৎসা ছিল আর কি, নূরের দাদি, নূরের মা, আরো যারা ছিলেন আশেপাশে, ওনারা চেষ্টা করেছেন নূরের জ্বরটা কমানোর জন্য। মোটামুটি সন্ধ্যা নাগাদ জ্বরটা কিছুটা কমেও আসে, আর কমে আসার পর ওই যে পিঠের যেই উজ্জ্বল আকার ধারণ করেছিল চিহ্নটা, ওটাও আস্তে আস্তে কমে আসে, স্বাভাবিক হয়ে আসে আর কি। ওই রাত্রে নূরের মা একটা স্বপ্ন দেখেন। নূরের মা মোমেনা বেগম স্বপ্নের মধ্যে দেখেন তার বাচ্চাটা হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। এই নূর হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে উনি সেটা ফলো করছেন। উনি দেখছেন তার বাচ্চাটা হেঁটে হেঁটে ওই যে মহিলা কবিরাজ সকালবেলা যে বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে গিয়েছে। ওখানে যাওয়ার পর নূর লাফিয়ে ওই মহিলার কোলে উঠে ওই মহিলার গলা চেপে ধরেছে, আর মহিলা ছোটার জন্য চিৎকার চেঁচামেচি করছে যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমাকে মারিস না, কে কোথায় আসো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, এরকম চিৎকার করছে। এরকম দেখতে দেখতেই আসলে ঘুম ভেঙে যায় ওনার। ঘুম ভেঙে দেখেন যে নূর পাশেই আছে, এখন জ্বর অনেকটাই কমে গেছে, স্বাভাবিক আছে। পরের দিন সকালবেলা লোক মুখে জানতে পাওয়া যায় যে ওই যে মহিলা গতদিন সকালবেলা নূরকে নিয়ে যাওয়া হয়েছিল যে মহিলার কাছে, ওই মহিলাটা মারা গেছে। মহিলাটা কেন মারা গেছে এটা বোঝা যাচ্ছে না, শরীরে কোনো আঘাতের চিহ্নও নাই, মনে হচ্ছে কোনো কিছু দেখে সে ভয় পেয়েছে। আর ওই মহিলার ওরকম তো কোনো আত্মীয় স্বজন ছিল না, উনি টুকটাক জাদুটোনা করতেন, কবিরাজি করতেন, এটা সকলেই জানত। তো এই মহিলার মৃত্যুটা কেন হলো সবাই চিন্তা করেন, ওই যে জিনভূত ডাকে, জিনভূত এসে মনে হয় মেরে ফেলছে, এটা নিয়ে আসলে কেউ ওইভাবে মাথা ঘামায় না। তবে মহিলার মৃত্যুর পর নূরের মা মোমেনা বেগম অনেকের কাছেই ওই রাত্রে দেখা ওই স্বপ্নের কথাটা খুলে বলেন যে আমি তো এরকম স্বপ্ন দেখছি, আমি দেখলাম নূর এইভাবে গিয়ে ওই মহিলার গলা চেপে ধরেছে, তবে মেরে ফেলা দেখি নাই, তবে গলা চেপে ধরেছে এটা আমি দেখেছি। তখন অনেকে বলেন যে আসলে তো বিষয়টা রহস্যময়, নূরকে আগের দিন বের করে দিল, চিকিৎসা করলো না, হঠাৎ করে তাকে দেখেই ভয় পেল, আবার তুমি এই স্বপ্ন দেখলা, আবার স্বপ্ন দেখার পরপরই সকালবেলা তার মৃত্যুর খবর, এর মধ্যে আসলে কোনো যোগসূত্র নেই তো? সকলে কিন্তু বিষয়টা ভাবেন, কিন্তু আসলে এটা জাস্ট ভাবা পর্যন্ত, আলোচনা পর্যন্ত এই আসলে ব্যাপারটা দেখি এটা কেউ বুঝতে পারছে না। মহিলা কবিরাজের মৃত্যুর পর চারদিকে বিষয়টা নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায় যে এখানে নূরের কোনো একটা নিশ্চয়ই রহস্যময় ব্যাপার রয়েছে, কিন্তু কি সেটা, এটা তো উদ্ঘাটন করতেই হবে। আর নূরের সাথে তো বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটে চলছিল। নূরের বাবা বেশ কয়েকজন লোকের সাথে কথা বললেন, তখন একজন হুজুরের খোঁজ পাওয়া যায়। সেই হুজুরের বাড়িটা ছিল ওই গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পরে, কিন্তু নদী টদি পার হয়ে যেতে হবে, অনেকটা পথ হাঁটতে হবে, ওখানে ফজরের পরে রওনা দেওয়ার জন্য যদি কেউ যাত্রা শুরু করে তাও সেই বাড়িতে যেতে যেতে দুপুরের পর মানে পরন্ত বিকেলে গিয়ে পৌঁছাতে পারবে, হুজুরের যে গ্রাম আর কি অনেক দূরে, কখনো হেঁটে কখনো নৌকায়, তখন তো এরকম গাড়ি ঘোড়ার প্রচলন ছিল না বিশেষ করে ওই এলাকায়। নূরের বাবা উনি সাথে একজন লোককে নিয়ে ওই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। তো যথারীতি উনি ওই পরন্ত বিকেলেই পৌঁছান, পৌঁছানোর পর সব কথা হুজুরকে খুলে বলেন, এখন পর্যন্ত যা যা হয়েছে ওই যে নৌকার ঘটনা থেকে শুরু করে নিয়ে এই যে মহিলা কবিরাজের মৃত্যু পর্যন্ত, বাচ্চার পিঠে এই যে দাগ, রহস্যময় একটা দাগ, এটাও খুলে বলেছেন আর কি। তো হুজুর এইগুলো শোনেন, ওনার কাছেও বিষয়টা খুব রহস্যময় লাগে। উনি বলেন যে ঠিক আছে, আপনারা আসছেন বিশ্রাম করেন, আজকে রাত্রে কিভাবে যাবেন, অনেক তো বেলা হয়ে গেছে আপনারা আসতে আসতেই, এখন রওনা দিয়েও তো আপনারা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেই সকাল হয়ে যাবে, প্রতিমধ্যে অনেক বিপদ হবে, নৌকা পাবেন না, আজকে রাত্রে আমাদের বাড়িতে থাকেন, কালকে সকালে আপনারা বাড়িতে চলে যান, আমি বিষয়টা নিয়ে আর একটু খোঁজ খবর নেই, আমি দেখি কি করা যায়, আমি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে আসবো ইনশাল্লাহ। তো হুজুর বাড়ির ঠিকানাটা রেখে দেন, ওই রাত্রে নূরের বাবা এবং সাথে যিনি গিয়েছিলেন ওই বাড়িতে থাকেন, হুজুরের আতিথেয়তা গ্রহণ করেন, পরদিন সকালবেলা বিদায় নিয়ে চলে আসেন, হুজুর কথা দেন যে উনি আসবেন। তো চলে আসার পরে মোটামুটি ওই ওই রাত্রে যেই রাত্রে নূরের বাবা বাইরে ছিল ওই রাত্রে কোনো সমস্যা হয়নি, এরপরে এক দুই রাতও কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল। তো হুজুর দুই দিন পর উনি তিনজন ছাত্র নিয়ে হাজির হন, কারণ হুজুর যখন রওনা দিয়েছেন ওনাকেও তো একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হবে, তো উনি আসতে আসতে একদম পরন্ত বিকেল মানে মাগরিবের কিছুক্ষণ আগে এসে পৌঁছান। তো উনি আসেন, আসার পর হাত মুখ ধোন, বিশ্রাম করেন, হালকা নাস্তা পানি করেন, এরপরে মাগরিবের নামাজের পর উনি ওই বাড়িটা একটু ঘুরে দেখেন, ঘুরে দেখার পর উনি এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করেন, এশার নামাজের পর উনি নূরের উপর কোন জিনের প্রভাব আছে কি না সেটা পরখ করার জন্য, বা কোন জিনের প্রভাব রয়েছে সেটা পরখ করার জন্য ওই জিনটাকে হাজির করার চেষ্টা করেন। এখন নূর তো একদম শিশু বাচ্চা, কয়েক মাসের বাচ্চা, তার উপর তো কোনো জিন হাজির করা সম্ভব নয়, তাহলে তো বাচ্চা মারা যাবে। হুজুরের সাথে থাকা তিনজন স্টুডেন্টের মধ্যে একজন, যার ছিল তুলা রাশি, তার উপর জিন হাজির করার চেষ্টা করেন, অনেকক্ষণ চেষ্টা করছেন করছেন, কাজ হয় না কাজ হয় না, হুজুরও ক্লান্ত হয়ে গেছেন, কাজ না হতে হতে একদম শেষ দিকে এসে হঠাৎ করে মনে হলো বাড়ির চারদিকে ঝড় শুরু হয়ে গেছে, হুজুর বুঝতে পারলেন এখন হাজির হবে। তো হুজুর তো একটা বৃত্ত এঁকে, একটা বৃত্তের মধ্যে উনি বসেছিলেন আর একটা বৃত্তের মধ্যে এই ওনার স্টুডেন্টকে বসিয়েছিলেন, আর একটা বৃত্ত এঁকেছিলেন যার মধ্যে নূরকে একটি নরম কাঁথার উপরে শুইয়ে রাখা হয়েছিল, মানে তাকেও আনতে বলা হয়েছিল। তো এরকম যখন বাতাস শুরু হয়েছে, হঠাৎ করে নূর কান্নাকাটি শুরু করে দেয়। এরপর ওই যে স্টুডেন্ট, তার শরীরটা ছাকি দিয়ে ওঠে। এরপর শুধু ওই অবস্থায় ওই স্টুডেন্ট, পুরুষ মহিলা একসাথে কথা বলে যেরকম দুই রকমের সাউন্ড শোনা যায়, এরকম ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে ওঠে হুজুরকে, যে হুজুর, তোর এত বড় সাহস তুই আমাকে ডাকিস, ভবিষ্যতে যদি আর কখন আমাকে ডাকার চেষ্টা করিস তার বংশ কিন্তু নির্বংশ করে ছাড়ব, জাস্ট খালি এতটুকুই। হুজুর তাকে জিজ্ঞেস করারও সুযোগ পায় নাই যে তুমি কে, কোথা থেকে আসছো, কেন এই বাচ্চার উপর প্রভাব বিস্তার করছো, এই চিহ্নটার অর্থ কি, এটা সেটা কোনো কিছু বলারই সুযোগ পায় নাই। জাস্ট এতটুকু বলেই সবকিছু শান্ত, হুজুর বুঝতে পারলেন ওই জিনিসটা চলে গেছে, আর এই জিনিসটা খুবই শক্তিশালী। তা না হলে এই বন্ধনী থেকে বের হয়ে যাওয়াটা স্বাভাবিক কোনো জিনের পক্ষে সম্ভব নয়, এটা খুব শক্তিশালী একটা জিন। এখন হুজুর তো এই বিষয়ে কিছু বলতে পারেন না, এখন কি করা যায়। হুজুর কি করেছেন যে উনি ওই বাড়িটা বন্ধ করে দিয়েছেন, বলেন যে আমি আপাতত বন্ধ করে দিয়ে যাচ্ছি, এরপর দেখি কি করা যায়, আমি একটু চিন্তা ভাবনা করি। তো এক সপ্তাহ সব ঠিকঠাক থাকে মোটামুটি, হুজুর তো চলে গিয়েছেন। এরপর হয় কি, আর একটা ঘটনা ঘটেছিল, বিশেষ করে হুজুররা যখন এসেছিলেন আর কি, সেটা আবার বলি আপনাদেরকে। হুজুররা তো ওই রাত্রে আসলে ব্যর্থ হয়েছিলেন, ব্যর্থ এই কারণে বলছি যে ওই জিনকে তো আসলে কোনো কিছু জিজ্ঞেস করা যায় না। ওই রাত্রে তো হুজুররা ছিলেন, পরের দিন চলে যাবেন। পরদিন ফজরের সময় হুজুরের সাথে তো তিনজন স্টুডেন্ট আসছিল, দুইজন স্টুডেন্ট তারা ওযু করার জন্য ওই পুকুরে যাবে, পাশে পুকুর ছিল, ওযু করার জন্য হাত মুখ ধুবে, ওযু করবে, তারপর নামাজ পড়বে একসাথে সবাই জামাতে। তো হুজুর তখনও পুকুরের কাছে আসেন নাই, হুজুরের আরেকজন স্টুডেন্ট তখনও তাদের দুইজনের সাথে আসে নাই আর কি, হুজুরা ছিল তখন ওই বাড়ির ভেতরেই। ওই দুইজন যখন ওই পুকুরের কাছে আসছেন তখনও ওযু করেন নাই, আর তখন কিন্তু ফজর আজান হয়েছে, কিন্তু চারদিকে এরকম যে আলোকিত হওয়া শুরু হয়েছে বিশেষ এরকম না, অন্ধকারই ছিল আর কি। হঠাৎ করে ওই দুইজন দেখতে পান যে পুকুরের আর এক পাশে একজন মহিলা অবয়ব হেঁটে যাচ্ছে, তার শরীরে খুব শুভ্র এক ধরনের পোশাক, সেই পোশাকের উপরে সোনালী কারুকাজ করা কিছু চিহ্ন দেখা যাচ্ছে, সেটা থেকেও আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে ওই মহিলাটা একটা লাইটের মতো, ওটা থেকে আলো ছড়াচ্ছে, তবে সেই মহিলার চেহারা দেখা যাচ্ছে না। এই যে দুইজন স্টুডেন্ট, তারা অনেকটা বিমোহিত হয়ে যায় কোনো একটা মায়াজালে। তারা কি করে, ওই মহিলার যেই পাশে হাঁটছিল সেই পাশে চলে যায়, ওই দিক দিয়ে ওই মহিলার পিছু পিছু যেতে থাকে, আর বলতে থাকে আপনি কে, কোথা থেকে আসছেন, ঘুরে তাকান আমাদের দিকে, এরকম বলতে থাকে। এরকম বলতে বলতে যখন ওই দুইজন স্টুডেন্ট বেশ কাছাকাছি চলে গেছে, তখন হঠাৎ করে, এতক্ষণ কিন্তু একদম সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল চারদিকে, হঠাৎ করে কি হয়েছে, ওই মহিলাটা ঘুরে তাকিয়েছে। যখনই ঘুরে তাকিয়েছে তখন এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হয়। ওনারা দুজন হয়তো মনে করেছিলেন ইনি খুবই সুন্দরী কোনো রমণী হবেন, কিন্তু না, যখনই ঘুরে তাকিয়েছেন সাথে সাথে ওই যে আলোকোজ্জ্বল যে ব্যাপারটা, এটা ম্লান হয়ে যায়, সাথে সাথে ওই অবয়বটা কালো একটা অবয়ব ধারণ করে, খুবই কুৎসিত ভয়ঙ্কর রকমের চেহারা, অনেক বয়স্ক মহিলার চেহারা যেরকম হয় অনেকটা সেই রকম, আর চারদিকে কোনো বিড়াল কুকুর মরে গেলে যেরকম বিশ্রী পচা গন্ধ হয় না, খুব ভয়ঙ্কর রকমের সেই গন্ধ তাদের নাকে এসে লাগে। আর ওই দিকে কি হয়েছে, হুজুর এবং তার স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যে ভিতরে ছিল, ওনারা আবার ওই সময় পুকুর ঘাটে উজু করার জন্য আসে। ওনারা দূর থেকে দেখছেন যে তার দুই স্টুডেন্ট তারা কোন দিকে যেন যাচ্ছে, ওনারা কিন্তু ডাকছিলেন, এই তোমরা কোথায় যাও, কোথায় যাও। যখন দেখা গেল যে তারা কোনো কথার উত্তর নিচ্ছে না, তখন ওই হুজুর এবং তার সাথে থাকা ওই স্টুডেন্ট তারা দুজনই বুঝেছিলেন নিশ্চয়ই ওরা এমন কিছু দেখেছে, ওরা একটা মোহে পড়ে গেছে, দ্রুত দিকে যেতে হবে। তো ওনারা তখন গিয়ে যখনই ওদের শরীরে হাত দিয়েছেন তখনই তাদের সেন্স ফেরত আসে। ওরা তখন বলে যে হুজুর কি দেখলাম কি দেখলাম, খুব ভয়ঙ্কর একটা জিনিস, হায় হায় এটা কি দেখলাম। হুজুর এবং তার স্টুডেন্ট কিন্তু কিছুই দেখে নাই। এরপরে তাদেরকে নিয়ে আসা হয় ওখান থেকে, তারা কি কি দেখেছে সেটা খুলে বলে। হুজুর বুঝতে পারলেন যে আসলেই খুব ভয়ঙ্কর কোন একটা জিনিসের প্রভাব রয়েছে, কিন্তু এটাকে তো হাজির করা যাচ্ছে না। হুজুর পরদিন তো চলে যান তার স্টুডেন্টদেরকে নিয়ে, এবং পরবর্তীতে ওনাকে জানাতে বলেন যে আমি তো বাড়ি বন্ধ করে দিয়ে গেলাম, কি হয় জানিও। এরপর এক সপ্তাহ তো সব ঠিকঠাক থাকেই আর কি। এর ভিতর কি হয়, এই বাচ্চার মা মোমেনা বেগম উনি বাবার বাড়িতে যাবেন। হুজুর কিন্তু বলে দিয়ে গিয়েছিলেন যে বাচ্চাকে নিয়ে আপনারা যেখানেই যান না কেন অবশ্যই মাগরিবের আজানের আগেই বাড়িতে ফেরত আসবেন, কোনোভাবেই সন্ধ্যার পর এই বাড়ি ছাড়া অন্য কোথাও একে রাখা যাবে না, বা সন্ধ্যার সময় বাড়ির বাইরে রাখা যাবে না। তো বাচ্চার মা উনি তার বাড়িতে নিয়ে গেছেন, মানে বাবার বাড়িতে নিয়ে গেছেন। উনি রওনা যখন দিবেন তখন ওই যে ঘাট, যেই ঘাটে ওই যে বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল, ওই ঘাটে আসার পর নৌকা পেতে কিঞ্চিত বিলম্ব হয়। তো উনি নৌকা পান, উঠেছেন, কিন্তু সমস্যা হয় কি, ওই নৌকা ঘাটে ভেড়ার আগে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। উনি চিন্তা করেন হাই হাই মাগরিবের আজান দিয়ে গেল, হুজুর তো নিষেধ করেছিলেন যে এই সময় বাইরে রাখা যাবে না। উনি দৌড়াতে দৌড়াতে বাচ্চাকে কোলে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসেন। তো উনি তো চিন্তা করেছেন যে কোনো একটা বিপদ আপদ হয় কি না, তবে বাড়িতে আসার পর দেখা গেল যে না, তেমন কোনো সমস্যা নাই, তেমন কোনো সমস্যা হচ্ছে না, নৌরো কান্নাকাটি করছে না। এই রাত্রে ঘটে আর একটা ঘটনা। ওই রাত্রে বাচ্চার বাবা কোনো কারণে বাড়িতে ফিরতে দেরি করছিলেন। বাড়িতে ফেরার সময় হঠাৎ করে বাড়ির কাছাকাছি উনি দেখতে পান বিশাল আকৃতির একটা অবয়ব, দানব আকৃতির একটা অবয়ব উনি দেখতে পান। এটা দেখে তো উনি প্রচণ্ড ভয় পান যে সর্বনাশ, সাত দিন তো সব ভালোই ছিল, হঠাৎ করে আজকে কেন এই অবস্থা হলো। উনি বাড়িতে ফিরে জিজ্ঞেস করেন, আমি তো এরকম ভয়ঙ্কর একটা জিনিস দেখছি আমাদের এই সোনের ঘরের কাছেই, বিশাল একটা অবয়ব, এর পা দেখলাম চিকন চিকন, এর মাথা যে কোন জায়গায় গিয়ে ঠেকছে বলতে পারি না, এমন কি ঘটলো যে এটা হঠাৎ করে ফেরত আসলো, কি করছিলা। তখন নূরের মা বলে যে আজকে তো এই নূরের নানা বাড়ি থেকে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেছে, এই জন্য মনে হয় এই জিনিসটা আবার ফেরত আসে। নূরের বাবা বলে সর্বনাশ তুমি কি করছো, হুজুর না বারবার নিষেধ করে গেল সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে ওকে বাইরে না রাখতে, তুমি ওই রাত্রে থাকতা ওখানে, তোমার বাড়িতেই থাকতা, ফেরত আসতে গেলা কেন এই সময়ে, এই যে এখন কি হবে, এখন কি করব। তো এদিকে কি হয়, নূরের বাবা সিদ্ধান্ত নেন তিনি আবার সেই হুজুরের বাড়িতে যাবেন, ওনাকে খবর পাঠাবেন যে এই ব্যাপার, উনি বলেছিলেন যে পরে কোনো সমস্যা হলে তাকে যেন জানানো হয়। তো দূরত্ব তো আমরা শুরুতেই বলেছি যে যেতে যেতে প্রায় পরন্ত বিকেল হয়ে যায়, ফজরের পরে রওনা দিলেও পরন্ত বিকেলে গিয়ে পৌঁছাতে হয়। তো ওই দিন আবার হুজুরের কাছে উনি অন্য লোক পাঠিয়েছিলেন, তো সেই লোক সেখানে গিয়েছেন। তো যাওয়ার পর জানা যায় যে হুজুর একটা জরুরি কাজে এক রুগী দেখতে পাশের একটি এলাকায় গিয়েছেন, তবে উনি কয়েকদিনের জন্য গিয়েছেন, কয়েকদিন পরে ফেরত আসবেন। তখন ওই লোকটি খুব ভালো করে বলে যায় যে উনি আসার সাথে সাথে যেন এই এলাকায় আসে, উনি এই রোগীকে চেনে খুব ভালো করেই, যেন অবশ্যই আসে। তো ওই রাত্রে তো ওনারা ফেরত আসার কোনো সুযোগ ছিল না, ওই রাত্রে ওখানে থেকে পরের দিন উনি রওনা দিয়েছেন, আর হুজুর যেহেতু কয়েকদিনের জন্য বাইরে বেরিয়েছেন ওই রাত্রে হুজুরের আসারও কোনো সম্ভাবনা ছিল না। তো যাই হোক, পরের দিন এদিকে হয় কি, এই গ্রামে এই নূরের এক চাচার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, দাওয়াত খেতে গিয়েছেন নূরের মা বাবা নূরকে নিয়ে। তবে দাওয়াত খেয়ে আসার পরে নূরকে ঘরে রেখে ওনারা দুইজনই ঘরের একটু বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে একটা চিৎকার বা একটা গোঙানির আওয়াজ শোনা যায় নূরের ঘরের মধ্যে। এটা শুনে নূরের মা প্রথমে ঢুকেছে, ঢুকেই দিয়েছে এক চিৎকার। এরপরে নূরের বাবা ঢুকেছে, উনিও একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, উনিও দিয়েছেন এক চিৎকার। দেখেন যে ওনার এই এক দেড় মাস বয়সী শিশু বাচ্চা দিব্যি মাটির উপর দাঁড়িয়ে আছে। এবং সে ভয়ঙ্কর একটা স্বরে কথা বলছে, মনে হচ্ছে পুরুষ মহিলা মিশ্রিত একটা কণ্ঠস্বর। সে বলছে যে দাওয়াত খেতে গেছিলা, কেন গেছিলা, আমাকে একা রেখে কেন গেছিলা, আমার খেতে ইচ্ছা করে না? এইটা শোনার সাথে সাথে মা বাবা দুইজনই দিয়েছেন এক চিৎকার, চিৎকার চেঁচামেচি করছেন, লোকজন চলে আসছে। তবে লোকজন এসে দেখে যে নূর স্বাভাবিকভাবে বিছানায় শুয়ে আছে। তো এই ঘটনা ঘটার পর বুঝতে পারলেন যে ভয়ঙ্কর কোনো কিছুর আবির্ভাব ঘটছে বা ঘটে গেছে, কিন্তু এটা এখন স্বাভাবিক পর্যায়ে কিভাবে নেওয়া যাবে, এটার সমাধানটা কি? এর তো কোনো সমাধান হচ্ছে না। তো ওই রাত আর কোনো কিছু হয়নি, এদিকে হুজুরের অপেক্ষায় আছেন, হুজুর কবে আসবেন, হুজুর কবে আসবেন, এরকম অপেক্ষায় আছেন। তো পরের দিন রাতের বেলা আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে রাতে তখনও যে তারা ঘুমিয়ে গেছেন বিষয়টা এরকম না, নূর তখন ঘরেই শোয়ানো, ঘরের ভিতরে হারিকেন ছিল, হঠাৎ করে ঘরের ভেতর থেকে আবার গোঙানির একটা আওয়াজ আসছে। গোঙানির আওয়াজ আসার পর নূরের মা ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে উনি চিৎকার দিয়েছেন, ওনার চিৎকার শুনে নূরের বাবাও ঘরে ঢুকছেন, ঢোকার পর তিনিও চিৎকার দিয়েছেন, দেখে যে তার বাচ্চাটা মাটির উপর দাঁড়িয়ে আছে ওই যে গতদিনের মতো, আর ওই বাচ্চাটা মা বাবার উপর আক্রমণ করতে উদ্যত হচ্ছে এবং আক্রমণ করেও বসে। এত ছোট একটা বাচ্চা, শিশু বাচ্চা, নবজাতক শিশু বাচ্চা, এই বাচ্চা ভয়ঙ্কর স্বরে কথা বলছে এবং বলছে তোদের সবগুলোকে আমি শেষ করে দিব, কি ভেবেছিস আমার সাথে পারবি? ওই হুজুর কিছু করতে পারবে? ওই হুজুরের বংশ আমি নির্বংশ করে দেব। ওই হুজুর কেন, ওর ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদও কিছু করতে পারবে না, আমার সন্ধান পেতে পেতেই ওদের এক জীবন শেষ হয়ে যাবে। এই বলে আক্রমণ করতে উদ্যত হয়। এখন এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে নূরের মা বাবা দুজনই নূরকে ওখানে রেখেই দৌড়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। নূরও বের হবে এমন সময় তার বাবা সাহস করে গিয়ে ঘরের দরজা লাগিয়ে শেকল লাগিয়ে দেন। শেকল লাগানোর পর চিৎকার চেঁচামেচি শুরু করেন, আশেপাশের লোকজন চলে আসে। আসার পর কি হয়েছে বলে এই অবস্থা, সবাই বলে দরজা খোলো। দরজা খোলার পর দেখা যায় যে নূর মাটিতে পড়ে আছে, সে ছটফট করছে। ওর মা দ্রুত বাচ্চাকে কোলে তুলে নেন, দেখা যাচ্ছে যে বাচ্চাটা খুব অসুস্থ, প্রচন্ড জ্বর আসছে বলে মনে হচ্ছে, বাচ্চার কোনো সেন্স নাই। ওনারা ওনাদের মতো করে ট্রিটমেন্ট করেন। ভোরের দিকে বাচ্চাটার জ্ঞান ফেরে, একটু নড়াচড়া করে, এরপর আস্তে আস্তে শরীরটা দুর্বল হতে থাকে এবং শান্ত হয়ে যেতে থাকে। মায়ের কোলেই নূর মারা যায়। ওই দিন বাদ আসর হুজুর আসেন। হুজুর আসার পর সবকিছু শুনে দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে আমি বারবার বলেছিলাম যে বাচ্চাকে কোনোভাবেই সন্ধ্যার সময় বাইরে রাখা যাবে না, কেন এমনটা করলেন, আমি তো একটা বন্ধনই দিয়ে গিয়েছিলাম, আর এইটা এমন এক শক্তিশালী জিন, এইটা যে আসলে কোথা থেকে আসছে, কেন আসছে এটা জানি না, এটা কি পুরুষ না নারী তাও জানি না, আর এই চিহ্নটা যে কি এটাও বলতে পারি না। আমি এই চিহ্নটা কাগজে বেশ কয়েকজনকে এঁকে দেখিয়েছি, তারাও বলতে পারেন না এটা আসলে কি জিনিস। হুজুর উনি পরবর্তীতে তো ওনার বাড়িতে চলে যান। নূরের এই যে এই ঘটনাটা, এই ঘটনাটা খুবই রহস্যময় একটা ঘটনা। আসলে কেন এত লোক বাদ দিয়ে নূরের মা বাবার বিয়ের ওই সময়, বিশেষ করে যখন তারা নদী পার হচ্ছিলেন ওই সময় ওই ঘটনাটা কেন ঘটল, নূরের অসময়ে যে জন্ম নেয় সেটা কেন ঘটল, অসময়ে জন্ম নিয়েও তার স্বাভাবিক যে গঠন সেটা কেন থাকলো, এরপর যে চিহ্ন, ওই চিহ্নের রহস্যটা কি, আজ পর্যন্ত কেউই বলতে পারে নাই। প্রিয় লিসেনার্স, এরকম একটা চিহ্নের কথা কিন্তু আমরা আমাদের আজকের এই এপিসোডের একটা ঘটনায় পাব, একটা ঘটনার একটা অংশে পাব। আসলে এগুলো কি, এগুলো রহস্যময় একটা জিনিস, যেটা রহস্য আসলে উদ্ঘাটন করা সত্যি দুরূহ ব্যাপার, আমাদের চিন্তার বাইরে। নূরের এভাবেই মৃত্যু হয়ে যায়। একটা ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তার এভাবে মৃত্যু হয়ে যায়। কেনই বা নূরকে বলি বানানো হয়েছিল, কে এটা করেছিল, তার উদ্দেশ্য কি ছিল জানা যায়নি। মূলত এই ঘটনাটি মাহিদের খালু মাহিদকে বলেছিলেন। এক রহস্যময় ঘটনা, রহস্যাবৃত ঘটনা, এক অমীমাংসিত ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। এই কারণে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার জন্য গ্রামের অনেক মহিলারা বলে থাকেন। আমরা অনেকেই সেটাকে কুসংস্কার বলি, কিন্তু দেখা যায় যে এটা আপাতত দৃষ্টিতে কুসংস্কার মনে হলেও বেশ কিছু বিষয় থাকে যেটা তাদের অভিজ্ঞতার আলোকেই তারা বলে থাকেন। হ্যাঁ, এটা সত্য, অনেক কুসংস্কার রয়েছে, কিন্তু তাদের অভিজ্ঞতার আলোকেও কিন্তু অনেক বিষয় তারা বলে থাকেন যেটা আসলে মেনে চলা উচিত। আমরা শহরে যারা থাকি তারা এগুলো মানতে চাই না, কারণ এখানে তো নদী নাই, অনেক কিছু নাই, অনেক বড় বড় গাছপালা নাই, এখানে কি এগুলো ঘটে? হ্যাঁ ঘটে, এখানেও হতে পারে, ভিন্নভাবে হতে পারে। এজন্য আমাদের সকলের উচিত সতর্ক থাকা। বিশেষ করে আমি আমাদের লিসেনারদেরকে বলবো যে আমাদের বাড়িতে যারা শিশু বাচ্চারা রয়েছে তাদের কাপড় যখন আমরা ধুব, এটা কোনোভাবেই যেন সন্ধ্যার পরে বাইরে না থাকে, বারান্দায় না থাকে, বাইরে না থাকে। যদি না শুকায় তাহলে ঘরে এনে রাখবো। আর একটা বিষয় হলো, বাচ্চার কাপড় ভিজিয়ে রেখে কোনো অবস্থাতেই সারা রাত ওয়াশরুমে রাখা যাবে না। শুধু বাচ্চাদের কাপড় না, নিজেদের কাপড়ও, এখানেও কিন্তু দুষ্ট জিনের প্রভাব পড়তে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি মাহিদকে, চমৎকার একটি রহস্যময় ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই হাইম চরেই কিন্তু আরও বেশ কিছু ঘটনা ঘটেছিল যেটা মাহিদের মাধ্যমে আমরা পেয়েছিলাম। এক চোখা দানব, যার চোখ ছিল একটা, হাত ছিল একটা, পা ছিল একটা, এই ঘটনাটা কিন্তু অনেক আগে আমরা প্রচার করেছিলাম, এটা মাহিদি আমাদেরকে দিয়েছেন। এছাড়া মাহিদের অনেক ঘটনা কিন্তু আমরা প্রচার করেছি। ইনশাল্লাহ আশা করছি সামনে মাহিদ আরও অনেক ভয়ের ঘটনা আপনাদের হর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠাবেন, সংগ্রহ করবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ। প্রিয় লিসেনার্স, সৌমিত্র রায় এই ঘটনাটি তার স্কুল জীবনের বন্ধু ইয়াসিনের কাছ থেকে শুনেছিলেন। 2013 সালে সৌমিত্র রায় যখন হাই স্কুলে পড়তেন তখন ঘটনাটি শুনেছিলেন। ঘটনাটি শোনার পর বেশ ভালো লাগায় একটি ডায়েরির পাতায় ঘটনাটির মূল অংশ লিখে রেখেছিলেন, যাতে করে ঘটনাটি সংরক্ষিত থাকে। চলুন মূল ঘটনায় চলে যাই। ইয়াসিন ও নানা ভাইয়ের মুখ থেকে ঘটনাটি শুনেছিল। ঘটনাটি ঘটেছিল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কোন একটি গ্রামে, এবং ঘটনার আনুমানিক সময়কাল 1965 সালের আশেপাশে হবে। আর ঘটনাটি ঘটেছিল রাজ্জাক মিয়া নামের এক লোকের সাথে। এই রাজ্জাক মিয়া ছিলেন কৃষক। তখন ওনার পরিবারে ছিল ওনার বৃদ্ধ বাবা মা এবং ওনার স্ত্রী ও দুই সন্তান। ওনার নিজের অল্প কিছু জমি ছিল এবং উনি গ্রামের অন্যদের কাছ থেকেও কিছু জমি বর্গানিয়ে চাষ করতেন। এর পাশাপাশি যখন কৃষিকাজের চাপ কম থাকত তখন উনি অন্যান্য আরও বিভিন্ন ছোটখাটো কাজ করতেন। এসব মিলিয়ে ওনার মোটামুটি চলে যেত আর কি। বর্ষাকালের এক রাতে রাজ্জাক মিয়া বাজারের লোকজনদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে ফেরত আসছিলেন। তখন বর্ষাকাল হওয়ায় ওনার কাজকর্মের চাপও কিছুটা কম ছিল। সারাদিনের কাজ শেষে সন্ধ্যার পর বাজারে গিয়ে আড্ডা দেওয়া আর তাস খেলা ছিল ওনার নিয়মিত অভ্যাস। এরকমই সেই রাতেও বাজার থেকে উনি বাড়িতে ফিরছেন। গ্রামের মেঠো পথ ধরে রাজ্জাক মিয়ার প্রায় 20-25 মিনিট লাগত বাড়িতে ফিরতে। সে রাতে কিছুক্ষণ আগেও গুড়িগুড়ি বৃষ্টি নেমেছে, আকাশ কালো মেঘে ঢাকা। আনুমানিক তখন রাত বাজে 8:30 কি 9:00, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে গ্রাম এলাকায় রাত 9:00 মানেই কিন্তু অনেক রাত। রাজ্জাক মিয়া কিছুদিন আগে ওনার দেখা একটি যাত্রাপালার গান গুনগুন করে গাইতে গাইতে গ্রামের পথ ধরে হাঁটছিলেন। প্রায় অর্ধেকটা রাস্তা উনি চলে আসছেন, এমন সময়ে উনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। ওই পথের জায়গায় ছিল বিশাল বড় একটি বটগাছ। রাজ্জাক মিয়া দেখেন যে ওই বটগাছের নিচে বড় একটি ডাল ঝুলে রয়েছে, যেটি পথের পাশের দিকে রয়েছে আর কি, সেটির উপরে অসংখ্য লাল লাল আলো জ্বলে রয়েছে। তো ডালটা তো ঝুলে রয়েছে বেশ খানিকটা, আবার সেটাই লাল লাল কিছু আলো জ্বলা দেখা যাচ্ছে। উনি আসলে বুঝতে পারছিলেন না যে ওই আলোগুলো আসলে কিসের, কিন্তু ওখানে কম করে হলো বোধ হয় প্রায় 60-70টিরও বেশি আলো ছিল। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমরা যে এক ধরনের আগুনের গোলার কথা শুনি সেগুলোকে আলেয়া বলে, বটগাছের ডালের উপর ওই আলেয়াগুলোও কি সেরকমই ছিল কিনা? উত্তর হল না। রাজ্জাক মিয়ার দেখা ওই আলোগুলো ছিল বেশ ছোট ছোট এবং উজ্জ্বল লাল রঙের। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, রাজ্জাক মিয়া যেটি দেখতে পেলেন সেটি হল আলোগুলো মনে হয় একবার জ্বলছে আর একবার নিচ্ছে, একবার জ্বলছে আর একবার নিচ্ছে। তবে উল্লেখ্য যে সব আলো কিন্তু একসাথে জ্বলছে আবার নিভে যাচ্ছে বিষয়টা এরকম না, মানে একটা নিচ্ছে তো আরেকটা জ্বলছে, আবার আরেকটা নিচ্ছে তো আরেকটা জ্বলছে, এরকম আর কি। তো উনি খেয়াল করলেন যে একটি আলোর নিভে যাওয়ার পর মুহূর্তেই কিন্তু আবারও সেটা জ্বলে উঠছে একই জায়গায়। সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডের বেশি সময় আসলে লাগছে না, অনেকটা জোনাকি পোকার আলোর মতো। রাজ্জাক মিয়া যখন আরো কিছুটা কাছাকাছি গেলেন যে কি ব্যাপার এটা কি এটা দেখার জন্য, তখন উনি ভালো করে খেয়াল করেন যে আলোগুলো এলোমেলো ভাবে থাকলেও মনে হচ্ছে যে ওই আলোগুলো গাছের ডালটির উপরে বসে থাকা বিশাল আকৃতির কালো কোনো একটি অবয়বের মতো কিছুর সাথে লেগে আছে, আর সেটি মাঝে মধ্যে মনে হয় একটু নড়াচড়া করছে। উনি এই আলোগুলো প্রথম দেখাতেই কিছুটা ভয় পেলেও যেহেতু ওনার বাড়িতে ফেরার ওটাই একমাত্র রাস্তা ছিল, তাই উনি আসলে দাঁড়িয়ে না পড়ে ওগুলোর দিকে খেয়াল করতে করতে আস্তে আস্তে প্রায় ওই বটগাছটার একদম কাছাকাছি চলে গিয়েছিলেন, অর্থাৎ গাছের নিচ দিয়ে রাস্তাটা পার করে চলে যাবেন। কিন্তু বটগাছ কাছাকাছি চলে আসায় উনি বিষয়টি পর্যবেক্ষণ করা মাত্রই রাজ্জাক মিয়ার কিছু একটা মনে পড়ে যায় এবং উনি অনেকটাই বুঝতে পেরে যান যে বটগাছের উপর ওটা আসলে কি। বিষয়টি উপলব্ধি করা মাত্রই উনি আতঙ্কে চিৎকার করে ওঠেন এবং বটগাছটা পার হয়ে যাওয়ার জন্য দৌড় লাগান। কিন্তু তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। রাজ্জাক মিয়া যখন গাছের নিচ দিয়ে দৌড়ে যাচ্ছেন তখন উনি দেখেন যে ওই জ্বলতে নিভে থাকা লাল আলোগুলো সমেত গাছের ডালের উপর বসে থাকা বিশাল কালো অবয়বটি লাফিয়ে ঝপ করে ওনার পেছনে মাটির উপর পড়ল, আর এই পড়ার শব্দটাও হলো। এই দেখে রাজ্জাক মিয়া চিৎকার করতে করতে আরো জোরে দৌড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই পেছন থেকে খুব জোরে ধাক্কা মেরে প্রচন্ড শক্তিশালী কিছু একটা ওনাকে মাটির উপর ফেলে দিল এবং ওনাকে টেনে হিঁচড়ে পথের পাশে একটা ঝোপের কাছে নিয়ে এলো পাথারি মারতে থাকে। অবয়বটির চাপা গর্জনের শব্দ শুধু রাজ্জাক মিয়ার কানে আসছিল। চারপাশে তখন বেশ অন্ধকার ছিল এবং রাজ্জাক মিয়া তখন মাটিতে পড়ে মার খাচ্ছিলেন। তখন উনি ওনার মাথা এবং মুখমণ্ডল রক্ষার জন্য দুই হাত দিয়ে নিজের চোখ মুখ ও মাথা ধরেছিলেন, তাই উনি আসলে ভালোভাবে কিছু দেখতে পারছিলেন না যে ওনাকে কে এভাবে মারছে। উনি শুধু চিৎকার করেই যাচ্ছিলেন। এক পর্যায়ে এলোপাথারি মারের আঘাত ও যন্ত্রণা সইতে না পেরে উনি অজ্ঞান হয়ে যান। রাজ্জাক মিয়া কতটা সময় ধরে ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন তা উনি নিজেও জানেন না। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি নিজের বাড়িরই বিছানায় শোয়া অবস্থায় নিজেকে দেখতে পান। জ্ঞান ফিরলেও রাজ্জাক মিয়ার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল এবং ওনার শরীরের বিভিন্ন জায়গায় অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল। বিশেষ করে জ্ঞান ফেরার সাথে সাথেই ডান হাতে হওয়া প্রচণ্ড যন্ত্রণায় উনি আবারও চিৎকার করে বেহুশ হয়ে যান। মূলত যেটি হয়েছিল যে রাজ্জাক মিয়া যখন আহত অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তার ধারে একটি ঝোপের পাশে পড়েছিলেন তখন ওনার গ্রামেরই কয়েকজন লোক কাজ শেষে ওই পথ ধরে বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে বটগাছের কাছাকাছি আসতেই ওনারা রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে থেকে কোনো কিছু একটা বারবার নড়াচড়ার শব্দ শুনতে পান। কৌতূহলী হয়ে ওনারা সেদিকে এগিয়ে গেলে দেখতে পান যে সেখানে রাজ্জাক মিয়া মারাত্মক আহত অবস্থায় মাটির উপর অজ্ঞান হয়ে পড়ে আছেন। রাজ্জাক মিয়াকে ওভাবে পড়ে থাকতে দেখে ওই লোকগুলো ভেবেছিলেন যে রাজ্জাক মিয়া বোধ হয় রাতের অন্ধকারে কোনো চোর ডাকাতের খপ্পরে পড়েছিলেন এবং আক্রমণের শিকার হয়েছেন। ওনাদের উপস্থিতি টের পেয়েই হয়তো বা তারা রাজ্জাক মিয়াকে ওই অবস্থাতে ফেলে রেখে দৌড়ে পালিয়েছে। তখন ওনারা তাড়াতাড়ি সবাই মিলে রাজ্জাক মিয়াকে ধরাধরি করে রাজ্জাক মিয়ার বাড়িতে নিয়ে আসেন এবং ডাকাডাকি করে রাজ্জাক মিয়ার পরিবারের সদস্য ও আশেপাশে যারা প্রতিবেশী ছিলেন তাদেরকে জড়ো করেন। শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট এবং দেখে মনে হচ্ছিল যে ওনার ডান হাতটা কেউ যেন প্রবল আক্রোশে মুচড়িয়ে ভেঙে দিয়েছে। রাজ্জাক মিয়ার এই অবস্থা দেখে ওনার বাড়িতে তো কান্নাকাটি রোল পড়ে যায়। সারা রাত আর রাজ্জাক মিয়ার জ্ঞান ফেরেনি। সকালে ওনার আবার জ্ঞান ফেরে, কিন্তু শরীরে তখনও জ্বর এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় উনি কাতরাচ্ছিলেন এবং জ্বরের ঘোরে উনি কি সব যেন বিড়বিড় করে বলছিলেন যে, ও এখনো আমার দিকে আছে, ও আমাকে নিয়ে যাবে, তোমরাও আমাকে কেউ বাঁচাতে পারবে না, এরকম ভাবে বলছিলেন। এরপর বেশ কিছুদিন ধরে রাজ্জাক মিয়ার চিকিৎসা করানো হয়। আস্তে আস্তে উনি কিছুটা সুস্থ হলেও ওনার ডান হাতটি একদমই অকেজো হয়ে গিয়েছিল বলতে হবে। আসলে তখনকার সময় প্রত্যন্ত গ্রাম এলাকায় তো অত ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না, তাই রাজ্জাক মিয়াকেও সাধারণ মানের চিকিৎসাই নিতে হয়েছিল। এর ফলে ওই চিকিৎসায় যতটুকু উনি সেরে উঠেছিলেন ততটুকুই বাস। এর বাইরে আর বিশেষ কোনো চিকিৎসা নেয়ার সুযোগ আসলে ওনার হয়নি। রাজ্জাক মিয়া যখন কিছুটা সুস্থ হন তখন উনি সবাইকে খুলে বলেন যে ওই রাত্রে ওনার সাথে কি ঘটেছিল। রাজ্জাক মিয়ার মুখে ওই রাত্রের বিভীষিকাময় বর্ণনা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। অবশ্য তখন আশেপাশে উপস্থিত অনেকেই বলেছিল যে ওই রাস্তা দিয়ে তো আমরাও অনেক বছর ধরে রাত বিরাতে চলাফেরা করেছি, কিন্তু কই আমাদের সাথে তো ওই ধরনের কোনো সমস্যা হয়নি। তাদের মুখে একথা শুনে রাজ্জাক মিয়া বলেন যে তোমাদের সাথে সমস্যা হয় আর হয় নাই বা হওয়ার কথাও না, কারণ সেই রাত্রে আমার সাথে ওই ঘটনাটি ঘটেছিল আর আমি জানি যে আমার সাথে কি হয়েছিল। তোমাদের সাথে হয় নাই বলে কি অন্য কারোর সাথে হবে না, এটা কোনো কথা? তো রাজ্জাক মিয়ার এ ধরনের কথা শুনে সবাই রাজ্জাক মিয়ার কাছে জানতে চায় যে সে আসলে কি আন্দাজ করতে পেরেছে, কিছু বুঝেছে কি সে, আসলে বিষয়টা কি ছিল। তখন রাজ্জাক মিয়া সবাইকে আরো একটি ঘটনা সম্পর্কে বলেন যেটি ওনার সাথে এই ঘটনা ঘটার প্রায় দুই সপ্তাহ আগে ঘটেছিল। রাজ্জাক মিয়া বলতে থাকেন, সেই রাত্রে আমি ক্ষেত পাহারা দিতে গিয়েছিলাম। আকাশে সেদিন পূর্ণ চাঁদ ছিল এবং চাঁদের আলোয় চারপাশ আলোয় ঝলমল করছিল। তখন প্রায় মাঝ রাত। একবার চারপাশে ঘোরাঘুরি করে এসে এক জায়গায় বসে আমি একটু জিরিয়ে নিচ্ছিলাম। সেদিন কাজের ধকল কিছুটা বেশি হয়, একটু বিশ্রাম নিতে বসতেই চোখ আস্তে আস্তে জড়িয়ে আসছিল আমার, বসে থেকে ঝিমুনি ধরে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে দূর থেকে ভেসে আসা কিছু অদ্ভুত আওয়াজে আমার ঘুমের ভাব নিমিষেই কেটে গেল। মনে হলো যে মাঠের একদম কোনায় যেখান থেকে বাগান শুরু হয়েছে সেখান থেকে শেয়ালের আত্মচিৎকার এবং আরো একটি বিচিত্র শব্দ ভেসে আসছে। এই শব্দে আমার ঘুম ভাবটা কিছুটা কেটে গেল। বিষয়টা দেখে আসার জন্য নিজেকে একটু চাঙ্গা করতে একটি বিড়ি ধরিয়ে উঠে দাঁড়ালাম। এরপর হাতে লাঠিটা নিয়ে আগাতে লাগলাম এবং শব্দের উৎস কোথায় সেটা বোঝার চেষ্টা করলাম। যেখান থেকে শব্দটা আসছিল অর্থাৎ মাঠের শেষ প্রান্তে বাগানের কাছাকাছি, সেই জায়গার প্রায় কাছাকাছি গিয়ে আমার থেকে হাত দশেক দূরে চাঁদের আলোয় স্পষ্ট যে দৃশ্য দেখলাম তাতে আমি আর আগানোর সাহসই পেলাম না। আমি দেখলাম যে আমার থেকে একটু সামনেই বিশাল কালো অবয়বের মতো কিছু একটা মাটির উপর একটা শেয়ালকে ফেলে মনে হচ্ছে মুখ দিয়ে কামড়িয়ে সেটা নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল ওই কালো অবয়বটির শরীর জুড়ে ছিল অসংখ্য লাল লাল চোখ, যেগুলো এক একটি আলাদা আলাদা ভাবে পিটপিট করছিল। অবয়বটি যখন শেয়ালটির দেহ ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল তখন সেটার মুখ দিয়ে কেমন এক ধরনের বিভৎস গর্জনের মতো আওয়াজ বের হচ্ছিল। আমি অনেক কষ্টে চুপ থাকতে চাইলেও এই দৃশ্য দেখে আমার মুখ দিয়ে অস্ফুট একটি শব্দ বের হয়ে এসেছিল আর সেই শব্দই ওই জিনিসটার কানে যেতেই সেটা খাওয়া ফেলে রেখে আমার দিকে ঘুরে তাকায়। আমি তখন অবয়বটিকে আরো কিছুটা ভালোভাবে দেখতে পাই। ওই জিনিসের আকৃতি কিছুটা মানুষের মতো ছিল, কিন্তু সেটার মাথা হাত পা সহ পুরো শরীরটা জুড়ে ছিল পিটপিট করে চলতে থাকা অসংখ্য লালচে চোখ, এমনকি সেটার মুখমণ্ডলের পুরোটা জুড়েও ছিল শুধু চোখ আর চোখ। কেবল মুখের জায়গাটায় এবড়ো থেবড়ো একটি গহ্বর ছিল যার ভেতর থেকে সারি সারি দাঁত উঁকি দিচ্ছিল। জিনিসটা আমার দিকে ফিরে কেমন যেন একরকম গড়গড় শব্দ করে আমার দিকেই এগিয়ে আসতে থাকে। ওই মুহূর্তে প্রচণ্ড আতঙ্কে আমি যেন দৌড় দিতেও ভুলে গিয়েছি। তখন আমি কিছু না ভেবে প্রথমে আমার হাতের ওই লাঠিটা সজোরে অবয়বটাকে লক্ষ্য করে ছুড়ে দেই। লাঠিটা গিয়ে জোরে করে ওই জিনিসটার শরীরে আঘাত করলেও মনে হলো না যে তাতে সেটার কোনো ক্ষতি হয়েছে। এসব যখন ঘটছিল তখন কিন্তু আমার বিড়িটাও নেভেনি। শুনেছি এসব জিনিস আগুন দেখে নাকি ভয় পায়। লাঠি ছুড়ে মারার পর আমি যখন দেখলাম যে সেটা কিছুই হলো না, তখন আমি কিভাবে আমার হাতের জ্বলন্ত বিড়ির টুকরোটা অবয়বটির দিকে ছুড়ে মারি? ততক্ষণে অবশ্য সেটা সেই আদা খাওয়া শেয়ালটিকে ফেলে রেখে আরো কিছুটা এগিয়ে এসেছিল। বিড়িটা ছুড়ে মারতেই সেটা সেটার গায়ের উপর গিয়ে পড়ে, আর সাথে সাথে অবয়বটি ভয়ানক একটি আওয়াজ করে ওঠে যা খুবই জোরালো ছিল। আমি ওই অবস্থাতেও বিড়িটা ছুড়ে মেরেছিলাম, কারণ আমার চিন্তা ছিল যে এই বিড়িটা তো খেতে খেতে একসময় শেষ হয়ে যাবে, যদি এই আগুনটা ছুড়ে মারি তাহলেই হয়তোবা বাঁচার একটা সুযোগ আছে। এই চিন্তা করেই আমি ছুড়ে মেরেছিলাম, আর তারপরে এই ঘটনা। ভয়ঙ্কর শব্দ শোনার পর আমার মনে হচ্ছিল যে আমি ভয়ে বুঝি অজ্ঞানী হয়ে যাব, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে এখন যদি আমি এখান থেকে পালাতে না পারি তাহলে এটা আমাকে এখানে মেরে ফেলবে। বিড়ির আগুন হয়তোবা নিভে গিয়েছে, এখন আর কি করা, এখন তো আমার বিপদ। তখন আমি আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে ক্ষেত পার হয়ে রাস্তায় গিয়ে উঠি। বাড়িতে ফিরে এসব কথা আমি তখন আমার বাড়ির লোকদেরকে এই জন্য বলি নাই যে তারা হয়তো বা এসব শুনলে ভয় পাবে এবং এরপর থেকে রাতের বেলা আমি মাঠে গেলে আমাকে নিয়ে হয়তো দুশ্চিন্তা করবে। পরবর্তীতে সেদিন যখন আমি বাজার থেকে রাতে বাড়িতে ফিরছিলাম তখন দূর থেকে প্রথমে বটগাছের ডালের উপর আলো জ্বলতে দেখে আমি বিষয়টি ঠিক বুঝতে পারি নাই, মনে করেছিলাম জোনাকি পোকা হবে। কিন্তু আরেকটু কাছাকাছি যেতেই আমি ওই আলোগুলো আর ওই জিনিসটার উপস্থিতি টের পেলাম যে আসলে আলোগুলো কিসের। কয়েক সপ্তাহ আগে আমি মাঠে যে অবয়বটির সম্মুখীন হয়েছিলাম সেটিরই চোখগুলো থেকে বের হওয়া লালচে আলো হচ্ছে এগুলো। বিষয়টি বোঝা মাত্রই আমি সেখান থেকে বাড়ির দিকে দৌড় দেই, কিন্তু আচমকাই জিনিসটা গাছের উপর থেকে নেমে এসে আমাকে আক্রমণ করে বসে। এক পর্যায়ে আমাকে এত জোরে আঘাত করে যে আমি ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। এরপর যা ঘটেছে তা হয়তো তোমরাই আমার থেকে ভালো জানো। রাজ্জাক মিয়ার মুখে এসব ঘটনা শুনে উপস্থিত সবাই তো বেশ অবাক হয়ে যায়, ভয়ও পায়। অনেকেই ভেবেছিলেন যে সেই রাতে বাজার থেকে ফেরার সময় রাজ্জাক মিয়া চোর ডাকাতের আক্রমণের শিকার হয়েছিলেন, কিন্তু উনি এখন যেটা বলছেন তা তো রীতিমতো ভয়ের এবং আতঙ্কের। রাজ্জাক মিয়ার স্ত্রী এসব শুনে খুব কান্নাকাটি চিৎকার চেঁচামেচিও করেছিলেন, এই বলে যে রাজ্জাক মিয়া কেন ওনাকে এসব কথা আগে বলেন নাই। তখন ওখানে উপস্থিত একজন মুরব্বী গোছের প্রতিবেশী বলেন যে এসব সমস্যা হলে তো কবিরাজের কাছে যাওয়া দরকার, চিকিৎসা করে শারীরিকভাবে সুস্থ হওয়া গেলেও এসব জিনিসের প্রভাব কিন্তু খুব খারাপ, আর এসব জিনিস একবার কারো পিছু লেগে গেলে অনেক বড় ক্ষতি না করে কিন্তু যায় না, অর্থাৎ অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। রাজ্জাক মিয়াকে রহিম কবিরাজের কাছে দেখিয়ে নিয়ে আসো একবার। রহিম কবিরাজ ছিলেন মূলত একজন বয়স্ক কবিরাজ, যিনি রাজ্জাক মিয়াদের গ্রামের 2 গ্রাম পরে থাকতেন। রাজ্জাক মিয়ার পরিবারের সদস্যরা তখন ওই মুরব্বীর দেয়া উপদেশকে যৌক্তিক বলেই মনে করেন, কারণ এই কয়দিন তো ওনারা স্পষ্টভাবেই জানতেন না যে রাজ্জাক মিয়ার সাথে অতিপ্রকৃত কোনো সমস্যা হয়েছিল কিনা। রাজ্জাক মিয়ার শরীরে তখনও বেশ কয়েক জায়গায় অনেক ব্যথা ছিল, তারপরও চলমান পরিস্থিতি বিবেচনা করে সবাই একটু কষ্ট হলেও রাজ্জাক মিয়াকে রহিম কবিরাজের কাছে নেয়ার সিদ্ধান্ত নেন। পরদিন দুপুরের পর পূর্ব পরিকল্পনা মোতাবেক রাজ্জাক মিয়ার স্ত্রী ও ছেলেসহ আশেপাশের আরও কয়েকজন পাড়া প্রতিবেশী মিলে রাজ্জাক মিয়াকে নিয়ে রহিম কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন বর্ষাকাল হওয়ার কারণে থেকে থেকে বৃষ্টি নামছিল এবং রাস্তাঘাট ছিল একদম কর্দমাক্ত, তাই অনেক বেশি দূর না হলেও রাজ্জাক মিয়াকে নিয়ে রহিম কবিরাজের বাড়ি পৌঁছাতে ওনাদের বেশ ঝামেলাই পোহাতে হয়েছিল। রহিম কবিরাজের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায়। রহিম কবিরাজ তখন বাড়িতেই ছিলেন, তবে কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন। রাজ্জাক মিয়ার সাথে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একজনের সাথে আবার রহিম কবিরাজের পূর্ব পরিচয় এবং খুব ভালো সম্পর্ক ছিল। ওনারা রহিম কবিরাজের বাড়ির উঠোনে উপস্থিত হলে রহিম কবিরাজ ওনাদের বসতে বলে আবার ভেতরে চলে যান। এরপর কাজ শেষ করে এসে উনি রাজ্জাক মিয়া এবং ওনার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে বসেন। রহিম কবিরাজ ওনাদের কাছে জানতে চান যে রাজ্জাক মিয়ার আসলে কি সমস্যা হয়েছে। ওনারা যখন উল্লেখ করেন যে রাজ্জাক মিয়ার সাথে অতিপ্রাকৃত সমস্যা হয়েছে, তখন রহিম কবিরাজ ওনাদেরকে সব ঘটনা বিস্তারিতভাবে বলতে বলেন। এরপর রাজ্জাক মিয়া নিজেই ওনার সাথে ঘটা সব ঘটনা এবং উনি কি কি দেখেছিলেন সবকিছু বিস্তারিতভাবে রহিম কবিরাজকে খুলে বলেন। সব শুনে রহিম কবিরাজ বলেন যে বিষয়টা আমার কাছে খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না। আমি যেটা ভাবছি সেটা সত্যি হলে রাজ্জাকের কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম, কিন্তু এখন আমি নিশ্চিতভাবে আসলে কিছু বলতে পারছি না, যদিও আমি জানার চেষ্টা করছি বিষয়টা আসলে কি ছিল। তোমরা এই ঘরেই অপেক্ষা করো, আমি যতক্ষণে নিজে থেকে এখানে না ফিরবো ততক্ষণে আমাকে ভেতর থেকে ডাকতে যেও না। এই বলে রহিম কবিরাজ বাড়ির ভেতরে ঢুকে যান এবং ওনার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। এরপর রাজ্জাক মিয়া ও ওনার পরিবারের সদস্যরা অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসে, কিন্তু এই রহিম কবিরাজ আর বের হন না। অবশেষে মাগরিবের ওয়াক্ত পার হয়ে গেলে রহিম কবিরাজকে ঘরের ভেতর থেকে বের হয়ে আসতে দেখা যায়। রহিম কবিরাজের চেহারায় ফুটে ওঠা এবং গম্ভীর একটি ভাব দেখা যাচ্ছিল, যেটা সেটা রাজ্জাক মিয়ার পরিবারের সদস্যদেরকে এবং আশেপাশে যারা আসছিলেন তাদের সাথে তাদেরকে বিচলিত করে তোলে। রহিম কবিরাজ ওনাদের সামনে এসে বসেন এবং বলতে থাকেন, সাধারণত আমার এতটা বেশি সময় লাগে না কোনো তথ্য জোগাড় করতে, যাই হোক আমি যে তথ্য পেয়েছি তা খুব একটা ভালো কিছু না। রাজ্জাকের সাথে যে জিনিসটার মোলাকাত হয়েছিল সেটি আসলে একটি চোখওয়ালা। এই চোখওয়ালারা খুবই ভয়ানক ধরনের এবং বিশেষ প্রকৃতির, তবে এরা সাধারণত বিশেষ কোনো কারণ ছাড়া মানুষের সংস্পর্শে খুবই কম আসে। এদের শরীরে অসংখ্য চোখ রয়েছে যেগুলো দিয়ে এরা এমন অনেক কিছু দেখতে পায় যা শুধু মানুষ কেন অন্যান্য জাতের জিনেদেরও কল্পনার বাইরে। এরা বিশেষ এক ধরনের জিন। রাজ্জাক মিয়ার সাথে ওই চোখওয়ালাটার কোনো সমস্যাই ছিল না। প্রথমে রাজ্জাক যে রাতে ফসলের ক্ষেতে ওটাকে শিয়ালের মৃতদেহ খেতে দেখেছিল, সেই রাতে রাজ্জাক যদি দূর থেকে ওটাকে দেখা মাত্র ওখান থেকে সরে পড়ত তাহলে ঘটনা আর এতদূর আঘাত না। কিন্তু রাজ্জাক মিয়া কি করেছে, ওর কাছে গিয়ে লাঠি ছুঁড়ে আঘাত করেছে। এ পর্যন্ত হয়তো একটা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু রাজ্জাকের একদমই উচিত হয়নি হাতের জ্বলন্ত বিড়িটা ওর দিকে ছুঁড়ে দেয়া। চোখওয়ালারা আগুন একদমই সহ্য করতে পারে না। ও শুধু হয়তো ভয় দেখিয়ে রাজ্জাককে সেখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল যাতে ওর খাবার খাওয়ার কোনো ব্যাঘাত না ঘটে, কিন্তু ও আন্দাজও করতে পারেনি যে রাজ্জাক মিয়া হঠাৎ করে এরকম একটা জ্বলন্ত আগুন ওর শরীরে ছুঁড়ে মারবে। আর রাজ্জাকও ভেবেছিল যে ওই চোখওয়ালাটা হয়তো ওকে আক্রমণ করার জন্যই একটু একটু করে এগিয়ে আসছে, তাই রাজ্জাক হয়তো খুব বেশি চিন্তাভাবনা না করেই এই কাজটি করে ফেলেছে। জ্বলন্ত বিড়ির টুকরাটা চোখওয়ালার শরীরে ছুঁড়ে দেওয়ার কারণে ওর শরীরের একটা অংশ পুড়ে যায় বাজেভাবে, আর ওর বেশ অনেকগুলো চোখ নষ্ট হয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেমন সবকিছু দেখার জন্য আমাদের দুটি চোখের দৃষ্টিশক্তি আমাদের উপর, আমাদের যত দেখার যা ব্যাপার স্যাপার রয়েছে তার জন্য আমরা কিন্তু আমাদের দু চোখের উপর নির্ভরশীল। তো আমাদের কাছে দু চোখ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওদের ক্ষেত্রেও ওদের প্রতিটি চোখই কোনো না কোনো কাজে খুবই গুরুত্বপূর্ণ। ওদের সারা শরীরে অনেকগুলো চোখ থাকলেও সেগুলোর প্রতিটি সমানভাবে দেখার কাজে ওরা ব্যবহার করে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু বিশেষত্ব রয়েছে। তাৎক্ষণিক যন্ত্রণার কারণে চোখওয়ালাটা একটু নিস্তেজ হয়ে পড়েছিল, এটা রাজ্জাকের সৌভাগ্য। রাজ্জাক যদি ওই সুযোগে পালিয়ে না আসে আর এক মুহূর্ত সেখানে অবস্থান করত তাহলে ওকে ওখানেই মেরে ফেলত। রাজ্জাক সে সময়ের মতো পালিয়ে আসলেও ওই চোখওয়ালাটা কিন্তু রাজ্জাকের উপর প্রতিশোধ নেয়ার নেশায় উন্মুক্ত হয়ে ওঠে, আর এই উন্মুক্ত ভাব এখনো রয়ে গেছে, রাজ্জাকের উপর সে প্রতিশোধ নেবেই। ও এরপর প্রতি রাত্রে একটি সুযোগের অপেক্ষায় দূর থেকে রাজ্জাকের উপর নজর রেখেছিল। এরপর ঘটনার দিনও রাজ্জাককে সে বাগে পেয়ে যায় এবং প্রচন্ড আক্রোশে রাজ্জাকের উপর আক্রমণ করে। প্রথমেই হয়তো ও রাজ্জাকের হাতেই আঘাত করে হাতটি ভেঙে দিয়েছিল, এই কারণে যে ওই হাত দিয়ে রাজ্জাক ওর শরীরে জ্বলন্ত আগুন ছুঁড়ে মেরেছিল। চোখওয়ালাটার লক্ষ্য ছিল রাজ্জাককে ভয়ানকভাবে যন্ত্রণা দিয়ে এক পর্যায়ে জানে মেরে ফেলা, ঠিক যেভাবে রাজ্জাকের আঘাতেও যন্ত্রণা পেয়েছিল। আর সামান্য দেরি হলেও হয়তো রাজ্জাককে আর বাঁচানো যেত না, কিন্তু এবারও রাজ্জাকের ভাগ্য বলতে হবে আল্লাহর রহমতে ওই সময়ে কয়েকজন লোক ওই পথ দিয়ে যাওয়ার সময় যখন ওই চোখওয়ালাটা আওয়াজ শোনে তখন ওখান থেকে চলে যায়। আর রাজ্জাকের আওয়াজ শুনে, এক ধরনের আওয়াজ তো রাজ্জাক করছিল, এগুলো আবার ওই লোকগুলো শুনেছে। তখন লোকগুলোর দিকে এগিয়ে এসেছে, আর লোকগুলোর উপস্থিতি টের পেয়ে মূলত চোখওয়ালাটা রাজ্জাককে ওই অবস্থাতে ফেলে রেখেই সেখান থেকে চলে যায়। রহিম কবিরাজের এসব কথা শুনে উপস্থিত সবাই খুবই ভয় পেয়ে যায় এবং বিষয়টি সমাধানের জন্য কোন একটা উপায় বলে দেওয়ার জন্য রহিম কবিরাজকে অনেক অনুনয় বিনয় করতে থাকে। রহিম কবিরাজ তখন বলেন যে এই চোখওয়ালারা খুবই উগ্র প্রকৃতির এবং এদেরকে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য ভুল ত্রুটি হলেই এরা জায়গাতেই হাজিরকারীকে অর্থাৎ কবিরাজকে মেরে ফেলে, তাই আমি সেটা করতে পারবো না। কিন্তু আমি কিছু তদবির দিয়ে দিচ্ছি রাজ্জাকের জন্য, সেটা করলে হয়তোবা রাজ্জাকের জন্য ভালো হবে। এই আমলগুলো রেগুলার করতে হবে, আশা করি ঠিকঠাকভাবে এগুলো মেনে চললে ওই চোখওয়ালাটা রাজ্জাকের আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আপাতত এর বেশি আমি আর কিছুই করতে পারছি না। এরপর রহিম কবিরাজ কিছু তদবির এবং আমল রাজ্জাক মিয়াকে বলে দেন এবং রাজ্জাক মিয়াকে বলে দেন এগুলো খুব সাবধানে আমল করতে এবং নিজেকেও খুব সাবধানে রাখতে। এরপর তারা তো চলে আসে ওখান থেকে। রহিম কবিরাজের কথা মতো রাজ্জাক মিয়া প্রতিদিন এই আমলগুলো করে যাচ্ছিলেন, ঠিকঠাক মতো সবকিছু করছিলেন। এরপর বেশ কয়েক মাস পার হয়ে যায়, সবাই ভেবেছিল যে রহিম কবিরাজের দেওয়া তদবিরের বদৌলতে আল্লাহর রহমতে রাজ্জাকের সব সমস্যা কেটে গিয়েছে। এক রাতে রাজ্জাক মিয়া প্রতিদিনকার মতো খেতে ফসল পাহারা দিতে চান, কিন্তু ভোরবেলা ওনার স্ত্রী ঘুম ভেঙে দেখেন যে রাজ্জাক মিয়া তখনও বাড়িতে ফেরেননি। সাধারণত রাজ্জাক মিয়া রাতের বেলা মাঠে গেলে ভোর হওয়ার আগেই বাড়িতে ফেরত আসতেন, যেহেতু আসেন নাই তখন রাজ্জাক মিয়ার স্ত্রী বের হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাজ্জাক মিয়া যে মাঠে গিয়েছিলেন সেখানে সহ আরো বিভিন্ন সম্ভাব্য জায়গা অনেক খোঁজাখুঁজি করার পরও রাজ্জাক মিয়ার কোনো হদিস না মিললে রাজ্জাক মিয়ার স্ত্রীর চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটিতে পাড়া প্রতিবেশী ও অন্যান্য গ্রামবাসীরা এসে ভিড় করে সেখানে। এরপর সবাই মিলে আরো একবার বিস্তর খোঁজাখুঁজি করেও কোথাও রাজ্জাক মিয়ার চিহ্নটাও পাওয়া যায় না। যেহেতু রাজ্জাক মিয়ার সাথে কয়েক মাস আগে কিছু অতি প্রাকৃত ঘটনা ঘটেছিল, তাই অনেকে বলতে থাকেন যে সেই সমস্যার সূত্র ধরেই রাজ্জাক মিয়ার সাথে হয়তো কোনো খারাপ কিছু ঘটেও থাকতে পারে। তখন সবাই মিলে দ্রুত রহিম কবিরাজের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওনারা যখন রহিম কবিরাজের বাড়িতে পৌঁছান তখন রহিম কবিরাজ ওনাদেরকে প্রথমে জিজ্ঞেস করেন যে রাজ্জাক মিয়া সে কি ঠিকঠাক মতো আমল করেছিল, উনি যে তদবিরগুলো দিয়েছিলেন সেগুলো ঠিকঠাক মতো পালন করেছিল। তখন রাজ্জাক মিয়ার পরিবারের সদস্যরা রহিম কবিরাজকে আশ্বস্ত করেন যে হ্যাঁ, রাজ্জাক মিয়া রহিম কবিরাজের দেয়া সব উপদেশই অক্ষরে অক্ষরে মেনে চলেছে। একথা শোনার পর রহিম কবিরাজ ওনাদেরকে অপেক্ষা করতে বলে বাড়ির ভেতরে চলে যান। ঘণ্টাখানেক পর উনি ফেরত এসে বিষণ্ন মুখে বলেন যে আমি আমার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি, আমার দেয়া তদবির সাময়িকভাবে কার্যকরী হলেও দীর্ঘমেয়াদের জন্য সেগুলো ওই চোখওয়ালাটাকে আটকাতে পারেনি। রাজ্জাক এখন আর জীবিত নেই, অনেকদিন ধরে ওত পেতে থাকার পর গত রাত্রে সুযোগ পাওয়া মাত্রই চোখওয়ালাটা রাজ্জাককে আক্রমণ করেছে এবং রাজ্জাকের লাশটা কোথাও নিয়ে গিয়ে হার মাংস সব খেয়ে ফেলে ওর প্রতিশোধ পূরণ করেছে। আমার জানা সর্বোচ্চ বিদ্যা দিয়েই আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম, কিন্তু ও এতটাই শক্তিশালী যে আমার দেওয়া তদবির সময়ের সাথে সাথে একটা পর্যায়ে গিয়ে ওর শক্তির সামনে অকেজো হয়ে পড়েছিল। এসব কথা শুনে কান্নার রোল পড়ে যায়। কেউ আসলে বিশ্বাসই করতে পারছিল না যে এতদিন কেটে যাওয়ার পরও হঠাৎ করেই রাজ্জাক মিয়ার সাথে এসব কীভাবে ঘটল। রহিম কবিরাজ রাজ্জাক মিয়ার মৃত্যুর খবর জানিয়ে দিলেও এরপরও আরও কয়েকদিন রাজ্জাক মিয়াকে খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সবাই তখন এক বাক্যে মেনে নিয়েছিলেন যে রহিম কবিরাজের কথা আসলেই ঠিক, রাজ্জাক মিয়াকে সেই চোখওয়ালাটাই মেরে ফেলেছে। অনেক খোঁজাখুঁজি করেও রাজ্জাক মিয়ার লাশের সামান্যতম অংশ পাওয়া যায়নি। আশা করেছিলেন লাশের কোনো একটা অংশ যদি পাওয়া যেত সেটাই হয়তো বা দাফন করা যেত, অন্ত রাজ্জাক মিয়ার কবরের চিহ্নটা থাকত। সবাই এতটুকু নিশ্চিত হয়েছিলেন ওর হার মাংস সহ চিবিয়ে খেয়ে ফেলেছে, এমনকি তার শরীরে যে পোশাক ছিল সেটাও পাওয়া যায়নি, অর্থাৎ পোশাক সহই তাকে খেয়ে ফেলেছে। এভাবেই চিরতরে রাজ্জাক মিয়া ওই চোখওয়ালাটার খাবার হয়ে গিয়েছিল। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুনলেন, খুবই মর্মান্তিক একটি ঘটনা, ভয়ঙ্কর বটে। এটা থেকে আমরাও কিন্তু কিছু শিক্ষা নিতে পারি। হুট করে এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে আমাদের মাথা ঠিক রাখা যেমন কঠিন, সেই সাথে একটি বিষয় মাথায় রাখতে হবে, এই ধরনের অশরীরীদের শরীরে আঘাত করার পরিণতিগুলো কিন্তু খুব মর্মান্তিক হয়। আর এই ধরনের চোখওয়ালা জিনের ঘটনাও কিন্তু আমরা খুবই কম পাই। এই ধরনের জিন যে আছে, আর এই ধরনের জিনেরা এমন কিছু দেখতে পান যা অন্য জিনেরও দেখতে পান না, আসলেই বিষয়টা খুব রহস্যময়, ভয়ঙ্কর বটে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছেন ফিরোজ মাহমুদ হাবিব ভাইয়ের কাছ থেকে। হাবিব ভাইয়ের বাড়ি টাঙ্গাইল জেলার কালীহাতি থানায়। চলুন মূল ঘটনায় চলে যাই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কয়েক বছর পর একটি মাদ্রাসা হেফজুখানায় পড়াশোনা শুরু করেন ফিরোজ ভাইয়ের একমাত্র খালু কারি মোহাম্মদ ইদ্রিস আলী, টাঙ্গাইলের স্বনামধন্য ধুলিরচর মাদ্রাসায়। সেই মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন, তার নাম মোহাম্মদ আব্দুর রহমান। তিনি ছিলেন খুবই পরহেজগার, দিনদার একজন মানুষ। তার আচার ব্যবহার, চাল চলন সবাই খুব পছন্দ করতেন। হুজুর হিসাবেও বা শিক্ষক হিসাবেও তিনি ছিলেন অতুলনীয়। ওই মাদ্রাসার প্রতিটি ছাত্রই আব্দুর রহমান হুজুরকে খুবই ভালোবাসতেন। ওস্তাদ হিসাবে যতটুকু শ্রদ্ধা করা দরকার তার থেকে বেশিই করতেন। এই ভালোবাসার খাতিরে অনেক সময় হুজুরের অনেক কাজ ছাত্ররা আপন খুশিতে এমনিতেই করে দিতেন। যদিও বা হুজুর এটা পছন্দ করতেন না, উনি সবসময় বলতেন যে দেখো বাবারা, নিজের ব্যক্তিগত কাজ নিজে করাটাই উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তিগত কাজগুলো নিজে করা পছন্দ করতেন। এজন্য আমার ব্যক্তিগত কাজগুলো আমাকেই করতে দাও, তোমরাও যখন মসজিদ মাদ্রাসার খেদমতে যাবা তোমরাও নিজেদের ব্যক্তিগত কাজ নিজেরাই করো, ছাত্রদেরকে দিয়ে এই কাজগুলো করিও না। কিন্তু কে শোনে কার কথা? স্টুডেন্টরা হুজুরের সব হুকুম মানলেও এই বিষয়টাতে কেন জানি ইচ্ছা করেই তারা এই আদেশটা এড়িয়ে যেতেন। এর কারণও হুজুর বুঝতে পারতেন, কারণ এটা হচ্ছে ভালোবাসার ফল, যার কারণে হুজুর এই বিষয়টা পছন্দ না করলেও এই বিষয় নিয়ে বাচ্চাদেরকে ওইভাবে উনি শাসন করতে পারতেন না। ফিরোজ ভাইয়ের খালু বলেন, ওই সময় নাকি তাদের সাথে কিছু জিনেরাও লেখাপড়া করত, কিন্তু এই জিনেরা কারা ছিল সেটা কেউ জানত না, শুধু জানতেন আব্দুর রহমান হুজুর। আব্দুর রহমান হুজুরের কাছে দিনে ও রাত্রে সবসময় মাদ্রাসার কম বেশি ছাত্ররা পড়া দিত, পড়ানিত, যেটাকে কওমি মাদ্রাসার পরিভাষায় সবক বলা হয়। সেই সমস্ত ছাত্রদের মাঝে জিন ছাত্ররাও আসত, আর মাদ্রাসার সব ছাত্ররাই জানত তাদের সঙ্গে জিনেরাও লেখাপড়া করে, কিন্তু সত্যিকার অর্থে কেউই জানত না এই জিনগুলো কে বা কারা। একদিন ফিরোজ ভাইয়ের খালু কারি ইদ্রিস আলীকে এবং আরো কয়েকজন ছাত্রকে আব্দুর রহমান হুজুর বলেন, তোরা আজকে আমার সঙ্গে আমার বাড়ি যাবি, গিয়ে আমার কিছু কাজ আছে, কাজ করে দিয়ে আসবি, এমনিতে তো খুব কাজ করতে চাস, চল আজকে তোদেরকে নিয়ে যাব, দেখি কে কাজ করতে পারিস। সবাই তো মনে হলো খুব খুশি কাজের কথা শুনে, সবাই এক বাক্যে রাজি হয়ে গেল হুজুরের বাড়িতে যাওয়ার জন্য। হুজুর সবাইকে বাড়িতে নিয়ে গিয়ে বলেন, চল তোরা সবাই ধান খেতে গিয়ে ধান কেটে নিয়ে বাড়িতে আসতে হবে। যথারীতি সবাই মিলে ধান কাটার জন্য মাঠে রওনা দেয়। ক্ষেতের মাঝামাঝি গিয়ে হুজুর নির্দিষ্ট কয়েকজন ছাত্রকে বলেন যে, তোরা মাঠের সাইডে গাছের নিচে গিয়ে চুপচাপ বসে থাক, আর বাকি কয়েকজন ছাত্রকে বলে কাজ করতে। যাদেরকে বসে থাকার জন্য গাছের নিচে যেতে বলেন আব্দুর রহমান হুজুর, তাদের মধ্যে ফিরোজ ভাইয়ের খালুকেও বলেছিলেন। সবাই তো বেশ খুশি মনে এই মাদ্রাসা থেকে এসেছে হুজুর বাড়িতে কাজ করার জন্য, কিন্তু হুজুর এখন তাদেরকে বলছে গাছের নিচে বসে সময় কাটাতে, আর অন্য যাদেরকে কাজ করতে বলেছেন তারা কিভাবে কাজ করে সেটাও দেখতে বলেছেন। জিনিসটা কেমন জানি একটু অন্যরকম লাগে তাদের কাছে, কিন্তু কে আর করা, হুজুর যেহেতু বলেছেন তার কথার অবাধ্য তো হওয়া যাবে না, তাই তারা বাধ্য হুজুরের কথা মানতে। সবাই তখন ওই গাছের নিচে গিয়ে বসে আর গল্প করতে থাকে। গল্পের ফাঁকে ফাঁকে দেখতে থাকে ওই যে ছাত্রগুলো গিয়ে ধান কাটছে তারা আসলে কিভাবে কাটছে, তারা কতটুকু দ্রুত গতিতে কাজ করছে। তারা খেয়াল করে যে এই ছাত্রদের মাঝে একজন স্টুডেন্ট খুবই দ্রুত গতিতে কাজ করছে, দশজন লোক একসাথে কাজ করলে যতটুকু আগাতে পারবে ওই একজন ছাত্র সেই গতিতে কাজ করছে। মানে একজন ছাত্র যতটুকু পরিমাণে কাজ করছে সাধারণ একজন মানুষ সেই কাজ করতে যদি যায় তাহলে তার পক্ষে কখনোই সেটা করা সম্ভব নয়। কম করে হলেও দশ জনের উপরে মানুষ প্রয়োজন একই সময়ে। শুধু তাই নয়, খুব অল্প সময়ের মধ্যেই তারা অনেক বড় ধান ক্ষেতের ধান কেটে একত্র করে ফেলে আর সেগুলো মাথায় তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর এক একজন ছাত্রের মাথায় যতটুকু পরিমাণ ধানের বোঝা ছিল ততটুকু পরিমাণ বোঝা সাধারণ কোনো মানুষ বহন করতে পারবে না। সবাই কিন্তু এটাও খেয়াল করেছিল যে প্রথমে মনে হয়েছিল একজন দশজনের কাজ করছে, পরে খেয়াল করলো যে অন্যরাও ধান কাটতে কাটতে যেই সাইডে যাচ্ছে ওই ক্ষেতটার সেই দিকে সাফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু দিনের বেলার ঘটনা, রাতের বেলার ঘটনা না। আর এরাই আবার সেই ধানগুলো বহন করে নিয়ে চলে আসছে। তো মাদ্রাসা থেকে ছাত্ররা এসে এত পরিশ্রম করে ধান কেটে বাড়িতে নিয়ে গিয়ে ধান মারাই করেও দিল। কোনো মানুষ ভুলেও কখনো বুঝতে পারেনি যে এই ছাত্রগুলো আসলে কারা ছিল। ওই ছাত্রগুলোর এই পরিমাণ পরিশ্রমের কাজ দেখে ফিরোজ ভাইয়ের খালু মাদ্রাসার এক হুজুরের কাছে জানতে চায় যে ছাত্রগুলো গিয়ে এত অল্প সময়ের মধ্যে এত বেশি কাজ করে দিয়ে আসে সেই ছাত্রগুলোর বাড়ি কোথায় আসলে। কিন্তু তাদের কোনো ঠিকানা হুজুর দিতে পারে না। পরবর্তীতে সেই ছাত্রগুলোকে আর কখনো ওই মাদ্রাসাতে দেখতেও পাওয়া যায় না। সেই ছাত্রগুলোকে তখনই দেখা যায় যখন শুধু আব্দুর রহমান হুজুর কোনো কাজের জন্য মাদ্রাসা থেকে কিছু ছাত্রকে ডেকে নিয়ে যায়। ঠিক সেই সময় সেই হুজুর তখন বিস্ময়কর তথ্য দেন ফিরোজ ভাইয়ের খালুকে। তিনি বলেন, এই আব্দুর রহমান হুজুরের অনেক জিন ছাত্র রয়েছে যারা হুজুরকে সবসময় বিভিন্ন কাজে সহযোগিতা করে এবং তাদের ইচ্ছাতেই করে। তারা সবসময় এসে বসে থাকে, হুজুর কখন কোন একটা কথা বলবে সে কাজটা করে দেবে। এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। হুজুর মানুষের চিকিৎসাও করতেন, যেমন রুকিয়া করা বা কাউকে জিনে ধরলে সেটা ট্রিটমেন্ট করা, ঝাড়ফুঁক করা, এরকম অনেক ধরনের চিকিৎসা করতেন। এছাড়া বিভিন্ন অসুখ বিসুখেরও ভেষজ চিকিৎসা উনি করতেন। সে সময় অনেক দূর দূরান্ত থেকে আব্দুর রহমান হুজুরের কাছে অনেক মানুষ বিভিন্ন রকমের চিকিৎসার জন্য তার শরণাপন্ন হতো। আর যে সমস্ত মানুষের চিকিৎসা আব্দুর রহমান হুজুর করতেন তার মাঝে শতকরা 99% মানুষের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হুজুর করে দিতে পারতেন। এবং সবশেষে ওই হুজুর যে কথাটি বলেন সেই কথাটি শুনে ফিরোজ ভাইয়ের খালু সহ তার সঙ্গে আরও যে কয়েকজন ছাত্র ছিল সবাই হতভম্ব হয়ে যায়। আর হতভম্ব হওয়াটাই স্বাভাবিক। সে কথাটি হলো আব্দুর রহমান হুজুর যাকে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছেন, মানে তার সহধর্মিনী, তিনি নাকি কোনো মানুষ নন, তিনি হচ্ছেন জিন। অর্থাৎ জিনেদের মধ্যে যারা নারী তারা, যাদেরকে আমরা পরী বলে থাকি। এই কথা শোনার পর সবাই তো অবাক। এতদিন যাবৎ হুজুরের স্ত্রী হিসাবে যাকে জেনে আসছেন তিনি নাকি কোনো মানুষ নন, জ্যান্ত একটা পরী। এ কথা কেউই বিশ্বাস করতে পারে না, আর বিশ্বাস করবেই বা কিভাবে। কারণ ফিরোজ ভাইয়ের খালু ও অন্যান্য ছাত্ররা যখন হুজুর বাড়িতে যেতেন কোনো কাজের জন্য তখন হুজুরের স্ত্রী সাধারণ মানুষ যেভাবে নিজের সংসারে কাজকর্ম করে ঠিক একই রকমভাবে তিনিও করতেন, তবে সবকিছু পর্দার আড়ালে। যদিও বা কখনো তিনি মাদ্রাসার ছাত্রদের সামনে আসতেন তবে সম্পূর্ণ পর্দার সহিত আসতেন, তার চেহারাটা দেখা যেত না, চোখ দেখা যেত শুধু। তাই হুজুরের স্ত্রীর চেহারা কেউ কখনোই দেখতে পারেনি, বোরকা পরা অবস্থায় থাকতেন আর কি। সব ছাত্রদেরই তখন হুজুরের এই পরীটাকে বিয়ে করার কাহিনী জানার জন্য মনের ভিতরে অনেক রকমের প্রশ্ন জাগতে থাকে। আর সেই হুজুরকে প্রশ্ন করতে থাকেন যে কিভাবে আব্দুর রহমান হুজুর ওই পরীটাকে বিয়ে করলেন। ওই হুজুর তো কোনোভাবেই কোনো অবস্থাতেই বলতে চান না, কিন্তু ফিরোজ ভাইয়ের খালু এই স্টুডেন্টদের মধ্যে খুবই নাসরবান্দা ছিলেন। উনি না শুনে কোনো কিছুতেই হুজুরকে ছাড়বেন না। এক পর্যায়ে হুজুর বলার জন্য রাজি হন। হুজুর বলেন, ঠিক আছে, তোমরা যদি শুনতে চাও তবে আজ রাতে তোমরা সবাই যার যার পড়া শেষ করে তারপরে এসো, আমি তোমাদেরকে আজকে হুজুরের সেই পরীকে বিয়ে করার ঘটনাটি শোনাবো। কিন্তু সাবধান, কথাগুলো যেন বাইরে কেউ জানতে না পারে। যদি কেউ কোনোভাবে জানতে পারে তাহলে তোমাদেরও ক্ষতি হতে পারে। তাই তোমরা যদি আমাকে কথা দাও যে হুজুর ওই কাহিনী শুধু তোমাদের মধ্যেই রাখবে, বাইরের কাউকে জানাবে না, তবেই আমি বলবো। সবাই তো এক বাক্যে রাজি হয়ে যায়। আর যথারীতি রাতের বেলা সবাই সবার পড়া নিজ দায়িত্বে শেষ করে হুজুরের রুমে গিয়ে হাজির হয়। হুজুরের রুমে যাওয়ার পর এই ফিরোজ ভাইয়ের যে খালু, উনিও তো গিয়েছেন আগ্রহ ভরে। তো হুজুর তখন বলেন, এই তোরা কেউ একজন গিয়ে একটু উকি মেরে দেখে আয় আব্দুর রহমান হুজুর এখনো কি তার রুমে রয়েছেন নাকি বাড়িতে চলে গিয়েছেন। তখন ফিরোজ ভাইয়ের খালু দৌড়ে গিয়ে আব্দুর রহমান হুজুরের রুমে উকি মেরে দেখে আসেন যে হুজুর তার রুমে নাই, উনি বাড়িতে চলে গিয়েছেন। এইবার হুজুর বলতে শুরু করেন সেই কাহিনী। হুজুর বলতে শুরু করেন, সন্তরা, এই ঘটনাটি শুরু হয়েছিল আব্দুর রহমান হুজুর যখন হেফজখানায় ভর্তি হন 1950-55 সালের মধ্যে কোন একটা সময়ে। আব্দুর রহমান হুজুর তখন বেশ ছোট ছিলেন, 5-6 বছর বয়স তখন তার। তিনি ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্র ছিলেন এবং তার গলার কণ্ঠ ছিল খুবই মিষ্টি। তিনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। আব্দুর রহমান হুজুরের বাবা ছিলেন আব্দুল সালাম হুজুর, তিনিও অনেক বড় মাপের একজন হুজুর ছিলেন এবং মানুষের বিভিন্ন ধরনের সরোয়ী চিকিৎসা করতেন। আব্দুর রহমান হুজুর চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত কিছু শিখেছেন তার অধিকাংশই তার বাবা আব্দুল সালাম হুজুরের কাছ থেকে শেখা। আব্দুর রহমান হুজুরের মতো এত ভালো ছাত্র আসলে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার যে কোনো উস্তাদের জন্য। আর তার এত ভালো ছাত্র হওয়ার পিছনে তার বাবারও কিছু কৃতিত্ব রয়েছে, আল্লাহর রহমত তো সবার আগেই রয়েছে। সে যাই হোক, আব্দুর রহমান হুজুর মাদ্রাসায় হেফজখানায় যখন পড়তেন তখন থেকেই তিনি 5 ওয়াক্ত নামাজে ছিলেন এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এত অল্প বয়সেই। এটা ওনার পারিবারিক শিক্ষা ছিল, মা বাবা ছোটবেলা থেকেই তাকে এভাবেই বড় করেছেন, তাই ওনাকে মাদ্রাসার সকল হুজুররাই অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন, আদর করতেন। আব্দুর রহমান হুজুর যখন রাতের বেলা নিজের পড়াশোনা শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন তিনি ঘরের ভেতরে এক ধরনের অপূর্ব মিষ্টি সুবাস পেতেন। প্রথম প্রথম তিনি এগুলো কোনো কিছু আসলে বুঝতে পারতেন না। সাধারণ একটা ছেলে যেভাবে লেখাপড়া করে তিনিও একইভাবে রুটিন অনুযায়ী কাজ করতেন, লেখাপড়া করতেন, নামাজ আদায় করতেন, খুব কম কথা বলতেন সবার সাথে, নিজের কাজ শেষ করে যতটা সময় পেতেন ততটা সময় তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং রাতের বেলা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার তো পরহেজগারি দেখে সেই সময় থেকেই একটি পরী তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আব্দুর রহমান হুজুর যখন যেখানেই যেতেন সবসময় তার আশেপাশেই থাকত পরীটি, কিন্তু কখনো হুজুরের কাছাকাছি আসত না, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতেন সবসময়। যেমন আব্দুর রহমান হুজুর যখন মাদ্রাসায় পড়া শেষ করে বিকেলবেলা তার বাড়ির দিকে রওনা হতেন তখন তিনি সবসময় দেখতে পেতেন, হয়তো তার সামনে না হয় তার খুব একটু খুব যে দূরে তা না, একটু পেছনে খুব সুন্দর ফুটফুটে চেহারার একটি মেয়ে তারই বয়সী হেঁটে যাচ্ছে বা একটু দূর দিয়ে কোথাও চলে যাচ্ছে। উল্লেখ, আব্দুর রহমান হুজুর একটি বাড়িতে জায়গির অর্থাৎ লজিং থাকতেন। আপনারা নিশ্চয় অনেকে জানেন যে 50-60 দশকে মাদ্রাসায় যারা লেখাপড়া করতেন বা এখনো এই জিনিসটা আছে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে, তারা কারো না কারো বাড়িতে জায়গির থেকে লেখাপড়া করতেন। আর সেই সময় ভালো মানের মাদ্রাসা হাতে গোনা কয়েকটি ছিল, আর আব্দুর রহমান হুজুর যে মাদ্রাসাতে পড়াশোনা করতেন সেটি ছিল ময়মনসিংহ জেলার কোন এক জায়গায়। জায়গাটির নাম ফিরোজ ভাইয়ের খালু সঠিকভাবে বলতে পারেননি আসলে। তো যখন আব্দুর রহমান হুজুর তার জায়গির বাড়িতে যাওয়ার জন্য রওনা হতেন তখনই তিনি মূলত এরকমটা দেখতে পেতেন। এভাবেই চলতে থাকে বেশ কিছু বছর। প্রায় 4-5 বছর পর হঠাৎ হুজুর রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে বসেন তখন তিনি নামাজে দাঁড়ানোর আগে তার ঘরের বাইরে কারো উপস্থিতি বুঝতে পারতেন। যেমন তিনি অজু করে নামাজ পড়ার জন্য যখনই জায়নামাজে দাঁড়াতেন তার কাছে মনে হতো যে তার ঘরের দরজার কাছে কেউ এসে এই বুঝি দাঁড়ালো। হুজুরের থাকার জন্য যে ঘরটি দেওয়া হয়েছিল জায়গির বাড়িতে সেই ঘরের দুই পাশে দুটি জানালা ছিল, একটি জানালা বরাবর দাঁড়িয়ে হুজুর নামাজ আদায় করতেন কেবলামুখী হয়ে, ঠিক পশ্চিম দিকে ছিল একটি জানালা। নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করেই দেখতে পেতেন জানালার এপাশ থেকে ওপাশে কেউ একজন হেঁটে গেল, আবার বেশ কিছুক্ষণ পর একই রকম অন্য পাশ থেকে আবার সেই অপর দিকে কেউ একজন হেঁটে গেল। যখন প্রতিনিয়তই এই ঘটনা ঘটতে থাকে তখন আব্দুর রহমান হুজুরের একটু ভয় লেগে যায়, এত রাতের বেলা কে হতে পারে। কৌতূহলের বসে একদিন আব্দুর রহমান হুজুর জানালার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকেন। তখন আব্দুর রহমান হুজুর বেশ একটু বড়ই হয়েছেন, তার বয়স আনুমানিক 17-18 বছর। আব্দুর রহমান হুজুর যে ঘরটাতে থাকতেন সেই ঘরটার পশ্চিম দিকে জানালা খুললেই বিশাল বড় ধান ক্ষেতের মাঠ দেখা যেত। আর সেদিনটা ছিল বৈশাখ মাসের কোন একটি রাত। কখনো চাঁদের আলো স্পষ্টভাবে চারদিকে আলোকিত করে দিচ্ছে, আবার কখনো একখণ্ড মেঘ এসে চাঁদটাকে লুকিয়ে নিচ্ছে। আব্দুর রহমান হুজুর এক মনে কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে হঠাৎ তিনি দেখতে পান যে তার জানালার থেকে আনুমানিক 20-30 গজ দূরে অনেক সুন্দর নকশা করা বা নকশা কাটা লাল নীল রঙের জামা পরা ফুটফুটে সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে আছে তো আছেই, সে আব্দুর রহমান হুজুরের চোখের দিকে চোখ রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে যে আব্দুর রহমান হুজুর তার জনম জনমের পরিচিত কোনো একজন ব্যক্তি। তার চাহনিতে এক মায়া লুকিয়ে আছে। আব্দুর রহমান হুজুর সেটা বুঝতে পারছেন না ঠিক, তবে তিনিও অপলক দৃষ্টিতে সেই চাঁদের মতো সুন্দর মেয়েটির দিকে অপলক ভাবে তাকিয়ে আছেন। ইতিমধ্যে কিন্তু ওনার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। যেই না উনি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন, সাথে সাথে সেই মেয়েটি বাতাসের সঙ্গে মিশে কোথায় যেন হাওয়া হয়ে গেল, মিশে গেল। আব্দুর রহমান হুজুর তাকে খুঁজতে থাকেন, এদিকে ওদিকে অনেক খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে এরকম উধাও হয়ে যাওয়ার কারণে আব্দুর রহমান হুজুর বুঝতে পারেন যে এটা কোনো মানুষ ছিল না, এটা নিশ্চয়ই অতি প্রাকৃত কোনো কিছু ছিল। এ কথা ভাবার সঙ্গে সঙ্গে তিনি খুব ভয় পেয়ে যান আর তাড়াতাড়ি জানালা শক্ত করে বন্ধ করে দিয়ে নিজের শরীরে আয়তুল কুরসি পরে বন্ধ করে নেন। তারপর এক পর্যায়ে উনি ঘুমিয়েও যান। এরপর থেকে প্রতিদিন রাতে একই রকম কাহিনী। এরকম একই রকম ঘটনা ঘটার কারণে আব্দুর রহমান হুজুর অনেক বিরক্ত বোধ করেন। একদিন ভর দুপুর বেলা আব্দুর রহমান হুজুর যে বাড়িতে জায়গির থাকতেন সেই বাড়িওয়ালার একটি ছেলে ছিল, তার নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর ভাই আব্দুর রহমান হুজুরকে বলে, চল ভাই বাগানে গিয়ে কিছু আম পেড়ে নিয়ে আসি। জাহাঙ্গীর ভাই ছিল বড় আর আব্দুর রহমান হুজুর ছিল ছোট, তাই তিনি জাহাঙ্গীর ভাইয়ের কথা মতো তার পেছনে পেছনে যেতে থাকেন। এক সময় তারা দুজন আম বাগানে গিয়ে পৌঁছান ও দুজনে আম গাছের উপরে ওঠেন। আব্দুর রহমান হুজুর একটি আর জাহাঙ্গীর ভাই একসঙ্গে আম পারে 10-15টা, তো উনি একটা পারছেন আর জাহাঙ্গীর ভাই আম পারছে 10-15টা। জাহাঙ্গীর ভাই যেই ডালে বসেছেন সেই ডালে আম বেশি আর হাতের কাছাকাছি আম ছিল কম আর কি আব্দুর রহমান হুজুরের। তো যাই হোক, শুধু তাই নয়, আব্দুর রহমান হুজুরের গাছের এক ডাল থেকে অন্য ডালে যেতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু জাহাঙ্গীর ভাই সেই একই ডালে এমন ভাবে যাতায়াত করছেন যেন গাছে নয়, উনি মাটির উপরে হাঁটাহাঁটি করছেন বা দৌড়াদৌড়ি করছেন। একটি মানুষ যখন কোনো গাছে ওঠে সে নিশ্চয়ই তার দুই হাত দুই পা ব্যবহার করে গাছের এক ডাল থেকে অন্য ডালে যাতায়াত করে, কিন্তু জাহাঙ্গীর ভাই আম গাছের ডালের উপর দিয়ে চলাফেরা করছে, মানুষ যেমন মাটির উপর চলাফেরা করে ঠিক তেমন করে। আব্দুর রহমান হুজুর হঠাৎ চিন্তা করেন, ব্যাপারটা কি, জাহাঙ্গীর ভাই এত তাড়াতাড়ি কিভাবে গাছের এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, তাও আবার কোনো ডালে হাত না দিয়ে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। বিষয়টা অনেক অদ্ভুত লাগে তার কাছে। তিনি ভালো করে পর্যবেক্ষণ করেন, যখন জাহাঙ্গীর ভাইয়ের পায়ের দিকে তাকিয়েছেন তখন উনি যেটা দেখতে পান তাতে তো ওনার জ্ঞান হারানোর উপক্রম হয়ে যায়। আব্দুর রহমান হুজুর দেখতে পান জাহাঙ্গীর ভাইয়ের দুই পা গাছের ডালের সঙ্গে নয়, গাছের ডাল থেকে আনুমানিক 5-10 ইঞ্চি উপরে ভাসমান অবস্থায় রয়েছে। আর সে যে হাঁটাহাঁটি করছে তা ভালো করে দেখে মনে হচ্ছে যেন সে বাতাসের উপরে হেঁটে যাচ্ছে। এটা দেখে আব্দুর রহমান হুজুর এমন ভয় পান যে উনি গাছ থেকে দ্রুত নেমে দিয়েছেন এক ভো দৌড়। দৌড়াতে দৌড়াতে এসে দেখতে পান যে মানুষটাকে উনি একটু আগে আম বাগানে রেখে পালিয়ে এসেছেন, সেই জাহাঙ্গীর ভাই বাড়িতে গরুকে ঘাস খাওয়াচ্ছেন। এটা দেখার পর আব্দুর রহমান হুজুর নিজের হুঁশ ঠিক রাখতে পারেন না আর চিৎকার করে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। আব্দুর রহমান হুজুরের জ্ঞান হারানোর অবস্থা দেখে সবাই দৌড়ে এসে তাকে ধরাধরি করে মাথায় পানি দিয়ে সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফেরায় এবং জানতে চায় কি হয়েছে। তখন আব্দুর রহমান হুজুর বলেন যে তার সাথে কি ঘটেছে আর উনি কি দেখেছেন। সবাই তখন ওনাকে বলেন যে আরে এটা তোমার মনের ভুল, তুমি ভুল দেখেছ, এই বলে তাকে আশ্বস্ত করে। তারপর বেশ কিছুদিন আর কিছু হয় না, সপ্তাহখানেক পর সেই আগের মতোই রাতের বেলা সেই সুন্দরী মেয়েটি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর দূর থেকে আব্দুর রহমান হুজুরকে দেখতে থাকে। এটা দেখার পর আব্দুর রহমান হুজুর মনে মনে একটু ভয় পান, কারণ তিনি তো এখন এই সেই ধরনের কোনো আমল যেগুলো জিন রিলেটেড আমল সেগুলো তো তখনও শেখেন নাই। তো যাই হোক, উনি ময়মনসিংহের যে মাদ্রাসায় লেখাপড়া করতেন সেই মাদ্রাসার এক হুজুরের সাথে এই বিষয়টা নিয়ে পরামর্শ করেন। বলেন, হুজুর আমার এরকম সমস্যা, বেশ কয়েকদিন যাবত এই রকমের ঘটনা ঘটেই যাচ্ছে আমার সঙ্গে, আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। তখন সেই হুজুর আব্দুর রহমান হুজুরকে বলেন, তুই কি চাস ওই পয়টার সাথে কথা বলতে? আব্দুর রহমান হুজুর বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দেন, তিনি বলেন, অবশ্যই আমি তার সাথে কথা বলতে চাই, কেন আমার সাথে সে এমন করছে, কি চায় সে আমার কাছে, আমার জানা দরকার। তখন ওই ওস্তাদ হুজুর আব্দুর রহমান হুজুরকে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটি আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটি তুই নিয়মিত 7 দিন করবি, যদি 7 দিনে কাজ না হয় তবে 21 দিন করবি, আর যদি 21 দিনেও কাজ না হয় তাহলে একটানা 40 দিন করবি, 41 দিনের মাথায় তুই নিশ্চয়ই সফল হবি ইনশাল্লাহ। আব্দুর রহমান হুজুর সেদিন রাত থেকে আমল শুরু করে দেন। ঠিক 7 দিনের মাথায় রাতের বেলা আব্দুর রহমান হুজুর যখন আমলটি করছিলেন, তখন হুজুরের পশ্চিম পাশের জানালাটি খোলা ছিল, রাত তখন গভীর, চারদিকে ঝিঝি পোকার ডাক আর আকাশে জ্যোৎস্নার আলোর সাথে জানালা দিয়ে হালকা বাতাস ঘরের ভিতর প্রবেশ করছিল। হঠাৎ এক পর্যায়ে পয়টি এসে আব্দুর রহমান হুজুরের নাম ধরে মিষ্টি স্বরে ডাকতে থাকে, আব্দুর রহমান, আব্দুর রহমান, তুমি কেন আমায় এভাবে ডাকছ, আমি তো কোনো সময় তোমার কাছ থেকে দূরে যাই না, সবসময় তোমার পাশেই থাকার চেষ্টা করি, গত 6 দিন আগে আমি একটি বিশেষ কাজের জন্য আমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে যেভাবে ডাকছো তাতে তোমার কাছে ছুটে না আসার পারলাম না, সব কাজ রেখে তোমার কাছে চলে এসেছি, বলো তুমি আমাকে কেন ডেকেছিলে বা কেন ডাকছ, আচমকা কেন এরকম ডাকাডাকি শুরু করলা। এভাবে পয়টির কথা শুনতে পেয়ে আব্দুর রহমান হুজুর খুঁজতে থাকেন যে কোথা থেকে কথা আসছে, চারদিকে আসলে কথা শোনা মানে আওয়াজ শোনা যাচ্ছে, উনি ওই সময় বুঝতে পারছেন না কথাটা কোন দিক থেকে আসছে। হঠাৎ ওনার দৃষ্টি গিয়ে পড়ে জানালার বাইরে, আর বাইরে তাকে উনি দেখতে পান যে মাথা থেকে পা পর্যন্ত একটি ঝলমলে আলোকোজ্জ্বল কাপড়ে ঘোমটা দিয়ে ফুটফুটে সুন্দর একটি মেয়ে কথা বলছে। তাকে দেখে যেন মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদ জানালার সামনে এসে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলছে। পরিটির রূপের মোহে বিমোহিত হয়ে কতক্ষণ যে আব্দুর রহমান হুজুর তার দিকে তাকিয়েছিলেন উনি বলতে পারবেন না। হঠাৎ তাকে পরিটি বলে ওঠে, কি হলো তোমার আব্দুর রহমান, আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবে, কেন ডেকেছো আমাকে, জলদি বলো। আব্দুর রহমান হুজুর হাত দিয়ে চোখ কষলে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি কেন আমার পিছনে লেগে আছো, তুমি কি চাও? মূলত এগুলো জানার জন্যই আমি এই বিশেষ আমলটি করছি যেটা আমার হুজুর শিখিয়ে দিয়েছেন। তখন পয়টি বলে, আমার নাম সুলতানা, আমি কোনো মানুষ নই আর আমার বাসস্থানও এখানে নয়, আমার বাসস্থান যেখানে সেখানে কোনো মানুষ যেতে পারে না আর দেখতেও পারে না, এমন একটি জায়গায়। তখন আব্দুর রহমান হুজুর বলেন, তাহলে তুমি কি চাও, তোমার কিছুই তো এখানে নাই, তুমি কেন এখানে আসো? তখন সুলতান নামের ওই পয়টি বলে, আমি এখানে এসেছি শুধু তোমার জন্য, কারণ আমি তোমাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি আর এখনো দেখেই যাচ্ছি, তোমার চালচলন আচার ব্যবহার সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে। এরকম আরো কিছু কথা পয়টি বলে এবং এক পর্যায়ে সে চলে যায়। এরপর থেকে নিয়মিতভাবে আব্দুর রহমান হুজুর এবং সুলতানা পরীর দেখা সাক্ষাৎ ও কথাবার্তা শুরু হয়, একে অন্যের সাথে কথা বলে দেখা করে বেশ ভালোই চলতে থাকে তাদের। এক পর্যায়ে আব্দুর রহমান হুজুরের ওই মাদ্রাসার হাফিজি পড়াশোনাও শেষ হয়ে যায়, এরপর মাওলানা হওয়ার জন্য নতুন পড়াশোনা করতে হবে অন্য কোনো মাদ্রাসাতে গিয়ে, তাই আব্দুর রহমান হুজুরের মা বাবা ওনাকে ভারতের দেওবন্দ মাদ্রাসাতে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেন। সেখানে উনি মাওলানার যেই লেখাপড়া সেগুলো শুরু করেন। সেখানে পড়াশোনা করা অবস্থায় সুলতানা পরীর সাথে ওনার বেশ কয়েক বছর কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ করে আব্দুর রহমান হুজুরের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা, বিনা কারণে শরীর অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা, ভালো জামা কাপড় ঘরের ভিতরে রেখে দিলে সেগুলো কেটে টুকরো টুকরো হয়ে মানে ফেলা বা হয়ে যাওয়া, কে কাটতো দেখা যেত না, তারপরে কোনো খাওয়ার জিনিস ঘরে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, প্রচণ্ড আকারে মাথা ব্যথা হওয়া, তারপর বমি হওয়া। প্রথমে কয়েকদিন মনে করেন এটা শারীরিক কোনো সমস্যা, এই কারণে মাথা ঘুরায়, কিন্তু না, সবকিছু তো ঠিকঠাক আছে, ঘরের জিনিসপত্র কেন নষ্ট হয়, আমার না হয় শারীরিক সমস্যা, ঘরের জিনিসপত্র নষ্ট হয় কেন? এরকম ভাবে বেশ কিছুদিন চলার পর তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করতেন সেই মাদ্রাসার বড় হুজুরের সাথে এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করেন। ভারতের দেওবন্দ মাদ্রাসার সেই বড় হুজুর তখন আব্দুর রহমান হুজুরকে বলেন যে, তুমি আমার সাথে 2 দিন পরে দেখা করো, আমি আল্লাহর ইচ্ছায় সবকিছু জেনে তারপর জানাচ্ছি, কি করা যায় দেখি। এর ঠিক দুদিন পরে আব্দুর রহমান হুজুর দেওবন্দ মাদ্রাসার প্রধান হুজুর বা বড় হুজুরের কাছে যান, আর গিয়ে তিনি অবাক করা কিছু তথ্য শুনতে পান। সেটি হলো, আব্দুর রহমান হুজুর হাফিজি পড়াশোনা শেষ করে বাংলাদেশ থেকে যখন ভারতের দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন, সেই সময় থেকে সুলতানাপুরেই তাকে বাংলাদেশের ওই জায়গায় খুঁজে পাচ্ছিল না। তাই সে রেগে মেগে আব্দুর রহমান হুজুরকে ক্ষতি করার জন্য ভারতে এসে এই অত্যাচার শুরু করেছে, আর সে এই অত্যাচার করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান হুজুর জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত। তখন আব্দুর রহমান হুজুর বলেন, তাহলে প্রতিকার কি হতে পারে? ও আমাকে কেন কষ্ট দিচ্ছে বিনা কারণে? আমি তোর কোনো ক্ষতি করিনি, আমি এর প্রতিশোধ নেবই। ওই সুলতানাপুরি আমাকে কি ছাড়বে না? বরং আমি ওকে ছাড়বো না। ও আমার ক্ষতি করার জন্য আসছে, দেখি ও কি করতে পারে। এবার আমি ওর পিছনে লাগলাম, ও আমার পিছনে লেগেছিল বহুদিন, এবার আমি ওর পিছনে লাগলাম, সারা জীবন ওকে আমার গোলাম বানিয়ে রাখব। তখন সেই বড় হুজুর আব্দুর রহমান হুজুরকে বলে, তুমি একটি কাজ করতে পারো, সারা জীবনের জন্য ওকে তুমি বোতলে বন্দি করে রেখে দিতে পারো। কিন্তু আব্দুর রহমান হুজুর সেটা করতে রাজি হন না। তিনি বলেন, সে যদিও জিনের সন্তান, কিন্তু তার স্বাধীনভাবে বেঁচে থাকার তো অধিকার রয়েছে। কোনো মানুষের অধিকার নাই অন্যের স্বাধীনতাকে নষ্ট করে দেওয়ার। আমি তাকে স্বাধীনভাবে বেঁচে থাকতে দেব, তবে সেটা আমার স্ত্রী হিসাবে। আমি ওকে বিয়ে করে সারা জীবন আমার সাথে রেখে দিব। বড় হুজুর বলেন, আব্দুর রহমান এটাকে কি ঠিক হবে? আব্দুর রহমান হুজুর বলেন, ঠিক হবে কি না হুজুর এটা তো বড় বিষয় না, তবে ও যেভাবে আমার ক্ষতি করছে তাতে করে আমি তো বাঁচতে পারবো না, এর থেকে এটাই কি ভালো না? হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন, পরে দেখলেন যে আসলেই আব্দুর রহমান অনেক বিচক্ষণ। আব্দুর রহমানের জায়গায় অন্য কেউ হলে ওই পরিটার বড় ধরনের ক্ষতি করে ফেলত, অথবা বন্দি করে ফেলত, বা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। হুজুর আব্দুর রহমানের এই পরিকল্পনার কথা শুনে উনিও সম্মতি দেন, বলেন, ঠিক আছে, তুমি যদি তাই করতে চাও তাহলে আমি তোমাকে একটি আমল শিখিয়ে দিচ্ছি। এই আমলটি তুমি টানা 17 দিন করবে। 17 দিনের মাথায় যখন সুলতানাপুরি তোমার সামনে মানুষরূপে হাজির হবে, সাথে সাথে তুমি তার মাথার উপরে পরে থাকা এই ঘোমটার মধ্যে, এই ঘোমটার মতো যে কাপড়টা, এটা টান দিয়ে খুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এতে করে সুলতানাপুরি আর কখনোই পরীর রূপে ফেরত যেতে পারবে না, ও সবসময় মানুষের রূপ নিয়েই থাকবে, আর সেটাই স্থায়ী হয়ে যাবে। ও একদম মানুষের মতোই হয়ে যাবে, মানুষের মতোই সে মানুষের সামনে যেতে পারবে, ও আর কখনোই রূপ পরিবর্তন করতে পারবে না, পরি থেকে সে মানুষে রূপ লাভ করবে। আব্দুর রহমান হুজুর বলেন, ঠিক আছে, আমি এটাই করব, তারপর ওকে আমি বিয়ে করব। আব্দুর রহমান হুজুর বাড়িতে গিয়ে এক ধ্যানে সেই আমলটি করা শুরু করে দেন। আব্দুর রহমান হুজুর ভারতের দেওবন্দ গিয়ে কিন্তু জমি কিনে বাড়ি করেছিলেন, ওনারা সপরিবারে সেখানেই থাকতেন। আমল শুরু করার আগে আব্দুর রহমান হুজুর ওনার মাকে বলেন, আমাকে তোমরা কেউ বিরক্ত করবে না, আমি একটি আমল করতে বসব, আমার আমলে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আব্দুর রহমান হুজুর ছিলেন পরিবারের বড় সন্তান, আর বড় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা একটু বেশি থাকে, তাই মাও তাকে বিরক্ত করে না। এইভাবে টানা 17 দিন আমলটি করেন। 17 দিনের শেষ রাত্রিবেলা সুলতানাপুরি এসে আব্দুর রহমান হুজুরের সামনে হাজির হয়, সেই আগের মতো ঝলঝলে আলোক উজ্জ্বল কাপড়ের ঘোমটা দিয়ে। যেই না সুলতানাপুরি এসেছে, তখনই আব্দুর রহমান হুজুর খপ করে তার মাথার উপর থেকে কাপড়টি টেনে নিয়ে নিজের কাছে লুকিয়ে ফেলে আর নানান রকমের খোশ গল্প শুরু করে দেয়, যেন তার সঙ্গে কিছুই ঘটেনি। আব্দুর রহমান হুজুর সুলতানাপুরীকে সামনে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছেন, এমনটাই অভিনয় করছিলেন। উনি কৌশলে কাপড়টা লুকিয়ে রেখে সুলতানাপুরীর সাথে অনেক রকমের গল্প করে পুরো রাতটা পার করে দেন। এরপর যখনই ফজরের ওয়াক্ত হয়ে যায়, তখনই সুলতানাপুরী ছটফট করতে থাকে নিজের আসল রূপে ফিরে আসার জন্য এবং চলে যাওয়ার জন্য। কিন্তু আব্দুর রহমান হুজুর তার সেই কাপড়টি লুকিয়ে ফেলার কারণে তার অলৌকিক শক্তি হারিয়ে ফেলে এবং রূপ পরিবর্তন করতে পারে না। তখন আব্দুর রহমান হুজুরের কাছে সুলতানাপুরি কাকুতি মিনিত করতে থাকে আর বলতে থাকে, আমার কাপড়টি তুমি ফিরিয়ে দাও, আমি আমার নিজের রূপে ফেরত যেতে চাই, তুমি যখন ডাকবে আবার আমি আসব। কিন্তু আব্দুর রহমান হুজুর তো নাছর বান্দা, উনি বলেন যে আমি তোমাকে আর কখনোই যেতে দেব না, আজ এই মুহূর্ত থেকে তুমি আমার সঙ্গেই থাকবে আর সারা জীবনের জন্য এই রূপেই বসবাস করবে, আমি তোমাকে বিয়ে করব এবং একসঙ্গে সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু সুলতানাপুরি তাতে মানতে রাজি না, সে অনেক কান্নাকাটি করে তার কাপড়টি ফেরত পাওয়ার জন্য। আব্দুর রহমান হুজুর তাকে সেই কাপড়টা ফিরিয়ে দেন না, কাপড়টি উনি এমন একটি জায়গায় সংরক্ষণ করে রাখেন যে জায়গাটি সম্পর্কে শুধু আব্দুর রহমান হুজুরই জানতেন। এরপর সুলতানা পরীকে বিয়ে করে সংসার শুরু করে দেন আব্দুর রহমান। তাদের সংসার আলো করে একসময় একটি পুত্র সন্তান জন্ম নেয়। আর হুজুরও তার নিজের পড়াশোনা শেষ করে ব্যস্ত হয়ে পড়েন। তিনি মাওলানা শেষ করে ভারতের দেওবন্দ থেকে স্ত্রী সন্তান ও মা বাবাকে নিয়ে বাংলাদেশের টাঙ্গাইল জেলার জামুরকি ইউনিয়নের পাকুল্লাতে তার নিজেদের আগের যে বাড়ি সেখানে ফেরত আসেন। এখানে এসে বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। তাদের বাচ্চাটির বয়স তখন 1.5 বছরের মতো। হঠাৎ ঘটে যায় একটি দুর্ঘটনা। আব্দুর রহমান হুজুর কোন এক কাজে বাড়ি থেকে বাইরে গিয়েছিলেন সেই দিন। তার স্ত্রীর কাছে বলেন যে আমার আসতে হয়তো বা দেরি হতে পারে, তুমি বাড়িঘর ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো, বাড়িতে মেহমান আসবে। এই বলে আব্দুর রহমান হুজুর চলে যান। সবের কথা মতো সুলতানা পরী ঘর পরিষ্কার করার কাজে লেগে যান। আর তার বাচ্চাটিকে তার শাশুড়ির কাছে দিয়ে বলেন, মা আপনি ওকে একটু রাখেন, আমি ঘর পরিষ্কার করব। আপনার ছেলে পরিষ্কার করতে বলছে, মেহমান আসবে নাকি। ঘরগুলো পরিষ্কার করে এক পর্যায়ে হঠাৎ করে সুলতানা পরী তাদের ঘরে যেখানে অব্যবহৃত মালপত্র রাখা ছিল সেখানে সুন্দর কাঠের একটি বক্স দেখতে পান। কৌতূহলবশত কাঠের বক্সটি খুলে সুলতানা পরী চমকে যান। অস্ফুট সরসে বলে ওঠে, এ কি, এ তো দেখছি আমার সেই কাপড়। সুলতানা পরী কাপড়টি নিয়ে শরীরে পরিধান করার সাথে সাথেই তার অলৌকিক ক্ষমতা ফেরত আসে। আর তার ক্ষমতা ফিরে আসা মাত্রই সে চলে যায় সবকিছু ফেলে। এদিকে তার দুধের বাচ্চা কান্নাকাটি করছে, আর তার শাশুড়ি বৌমাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। দিন গড়িয়ে সন্ধ্যা নামে তবু সুলতানাকে আর খুঁজে পাওয়া যায় না। রাত যখন গভীর তখন আব্দুর রহমান হুজুর বাড়িতে ফেরত আসেন। আব্দুর রহমান হুজুর তার মায়ের জিজ্ঞেসেন, কি হয়েছে মা? তখন আব্দুর রহমান হুজুরের মা বলেন, সেই সকাল থেকে তোর বউ যে কোথায় গিয়েছে খুঁজে পাচ্ছি না। তোর ছেলে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে, এই দুধের শিশুটিকে রেখে তোর বউ কোথায় চলে গেছে? সারা গ্রাম খুঁজেও তো কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তুই একটু খবর নিয়ে দেখতো বাবা, কোনো সমস্যা হলো কিনা। আব্দুর রহমান হুজুর এসব শুনে পাগল প্রায় অবস্থা। এত রাত্রে কোথায় যাবেন উনি স্ত্রীকে খুঁজতে? অনেক চিন্তা ভাবনা করার পর হঠাৎ করে উনার মনে পড়ে যায় সেই কাপড়টির কথা, যে কাপড়টি বড় হুজুর বলেছিলেন পুড়িয়ে ফেলার জন্য। কিন্তু আব্দুর রহমান হুজুর তো সেটা করেন নাই, উনি কাপড়টি একটি বক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তৎক্ষণাৎ তিনি ছুটে যান সেই লুকিয়ে রাখা বক্সটির কাছে, গিয়ে দেখতে পান হায় হায় সর্বনাশ হয়ে গেছে। আব্দুর রহমান হুজুর তার মাকে বলেন যে, মা আমার হাতে সময় নেই একদমই, কালই আমাকে ভারত যেতে হবে। এরপর দিন খুব ভোরবেলা দিনের আলো ভালোভাবে ফোটার আগেই তিনি রওনা হয়ে যান ভারতের উদ্দেশ্যে। আর বাচ্চাটিকে ওই সময় দেখাশোনা করার জন্য লোকও রেখে যান। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পৌঁছে আব্দুর রহমান হুজুর মাদ্রাসার এক বড় হুজুরের সাথে দেখা করেন এবং বলেন যে, হুজুর অনেক বড় একটি ভুল করে ফেলেছি। তখন হুজুর বলেছিলেন, এই এই করতে আমি তো করি নাই। হুজুর তখন বলে, চিন্তা কর আব্দুর রহমান, আল্লাহ তালা চাইলে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। বড় হুজুর তখন আব্দুর রহমান হুজুরকে নতুন করে আরেকটি আমল শিখিয়ে দেন এবং বলেন যে, তুমি এই আমলটি দ্রুত করা শুরু করে দাও, তোমার বাচ্চাটা ছোট কষ্ট পাচ্ছে। এইবার কিন্তু প্রথমবারের মতো ওই ভুল আর কখনোই করো না। যখনই সুলতানা পরী তোমার সামনে আসবে সাথে সাথেই তার কাছ থেকে কাপড়টা ছিনিয়ে নেবে, সে দিতে চাইবে না, ছিনিয়ে নেবে আর জ্বলন্ত আগুনে সেটাকে ছুঁড়ে মেরে একদম পুড়িয়ে ছাই করে ফেলবে। আর যদি সেটা না পারো তাহলে সারা জীবনের জন্য তুমি তাকে হারাবে, এমনকি নিজের জীবনটাও হারাবে। আব্দুর রহমান হুজুর বলেন, ঠিক আছে আমি প্রস্তুত, আমার সন্তানের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তিনি অতি শীঘ্রই আবার বাংলাদেশে ফেরত এসে ঘরে বসে আমলটি শুরু করে দেন। টানা 11 দিন আমলটি করার পর হঠাৎ করে এক রাতে সুলতানা পরী সামনে এসে হাজির হয়। যেই না হাজির হয় অমনি আব্দুর রহমান কোনো ধরনের কোনো কথাবার্তা না বলেই, কেমন আছো, ভালো মন্দ কোনো কথা নাই, সাথে সাথে তার কাছে গিয়ে খপ করে মাথার ওই ওড়নাটা নিয়ে আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে ওটা তো পুড়ে ছাই হয়ে যায়। এবার আবার সে মানুষ রূপে বন্দী হয়ে যায়, এবার বন্দী হয়ে যায় একদম সারা জীবনের জন্য। এই আগুনে সুলতানা পরীর কোনো ক্ষতি হয়নি, শুধু তার ওই কাপড়টাই পুড়েছিল। এরপর জীবনে আর কখনোই কোনোদিন সুলতানা পরী তার নিজের রূপে ফেরত যেতে পারেনি, আর ফিরতেও পারেনি সে তার নিজের জগতে। তারপর বেশ অনেক বছর আব্দুর রহমান হুজুর টাঙ্গাইলে ছিলেন, মাদ্রাসায় শিক্ষকতা করেছিলেন। এরপর বেশ কিছু সময় পরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে আব্দুর রহমান হুজুর সপরিবারে বাংলাদেশ থেকে চলে যান ভারতের কাশ্মীরের কোন একটি জায়গায়। গ্রামের মানুষজন তখনও কেউ ওরকম ভাবে জানত না যে আব্দুর রহমান হুজুর একটি পরীকে বিয়ে করে সংসার করেছেন। একদিন বাড়িতে সব মানুষ তাদের কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য চলে যায়। তো বাড়িতে থেকে যায় শুধু সুলতানা পরী এবং তার ছেলে। দুপুরবেলা সুলতানা পরি তার ছেলেকে খাওয়ানোর জন্য ভাত বেড়ে নিয়ে এসে আদর করে তার সন্তানকে খাওয়াতে থাকে। এক পর্যায়ে সুলতানা পরির ছেলে বলে ওঠে, মা আমি মিষ্টি খাবো। ঘরে তখন মিষ্টি ছিল না, তাই সুলতানা পরি তার সন্তানকে বলে, বাবা তুমি এখন ভাত খেয়ে নাও, তোমার আব্বু যখন বাড়িতে ফিরে আসবে তখন তোমার জন্য মিষ্টি নিয়ে আসবে, তখন তুমি খেও, কেমন? এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে ওঠো বাবা। কিন্তু সুলতানা পরির ছেলে তো নাসর বান্দা, তাকে এখনই মিষ্টি দিতে হবে, না হলে সে ভাত খাবে না। সে এই কথা বলে কান্নাকাটি করতে থাকে, কিন্তু সুলতানা পরি তার ছেলেকে মিষ্টি খাওয়াবে কোথা থেকে, সে তাই ভাবছিল। কিন্তু ছেলেটা অনবরত কান্না করতে থাকে। এক পর্যায়ে সুলতানা পরি বলে, ঠিক আছে বাবা একটু অপেক্ষা করো, এনে দিচ্ছি। এই বলে সুলতানা পরি নাকি হাতটি ঘর থেকে বাইরে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটি লম্বা হতে থাকে। লম্বা হতে হতে হাত ঘরের বাইরে চলে যায় আর চোখের নিমিষে কোথা থেকে যেন মিষ্টি নিয়ে আসে, তার সন্তানকে খেতে দেয়। তার ছেলে যেহেতু তখন ছোট মানুষ, সে তো এত কিছু বোঝে না, তাই সে তখনকার মতো মিষ্টি খেয়ে চুপ হয়ে যায় আর মায়ের কাছে জিজ্ঞেস করতে থাকে, মা তুমি না বললে ঘরে মিষ্টি নাই, এখন তুমি কোত্থেকে মিষ্টি নিয়ে আসলে? তখন সুলতানা পরি বলে, তোমার এসব জেনে কাজ নেই বাবা, তুমি মিষ্টি খেতে চেয়েছো, তোমাকে মিষ্টি খাইয়েছি, এবার খুশি তো? ছেলে বলে, হ্যাঁ মা আমি খুশি। ছেলেকে খাওয়ানো শেষ করে সুলতানা পরি তার সংসারে কাজ করতে থাকে আর তার ছেলেকে বলে, তুমি বাইরে গিয়ে খেলাধুলা করো, আমি এখন কাজ করব, আমাকে এখন আর বিরক্ত করবে না, কেমন? ছোট বাচ্চা তখন মায়ের কথা মতো খেলাধুলা করার জন্য পাশের বাড়ির অন্য ছেলে মেয়েদের কাছে যায় আর খেলার মাঝে এক পর্যায়ে তার বন্ধুদেরকে বলতে থাকে যে, জানিস আমার মা আমাকে মিষ্টি খেয়েছে, অনেক মজার মিষ্টি, আর সেই মিষ্টিগুলো মা যে কোত্থেকে হাতটা লম্বা করে নিয়ে আসে তা আমি ঠিক বলতে পারি না। ওই বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চা ছিল, সে খুবই দুষ্টু এবং চালাক প্রকৃতির। সে সুলতানা পরির হাত লম্বা করে মিষ্টি এনে দেওয়ার ঘটনা শুনে এই কথা গ্রামের অন্যান্য সকল বাচ্চাদের কাছে বলে দেয় আর অল্প সময়ের মধ্যেই এক কান দু কান হতে হতে সারা এলাকায় এটা তোলপাড় শুরু হয়ে যায়। আব্দুর রহমান হুজুরের কানে এই কথাটা চলে আসে, তাই তিনি আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোনকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান, যাতে করে এই গোপন কথার বেশি ছড়িয়ে না পড়ে। উনি যে একজন পরীকে বিয়ে করেছেন, তাকে নিয়ে সংসার করছেন, এসব কথা মানুষের মধ্যে খুব বেশি যদি জানাজানি হয়ে যায় তাহলে অনেক বড় ধরনের সমস্যা হবে। সমস্যাটা সবচেয়ে বেশি হবে হচ্ছে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ ভয়ঙ্কর কোনো কালো জাদু করে তার পরিবারের কোনো ক্ষতি করবে আর তার স্ত্রীকে বন্দী করে ফেলবে। এমনিতেও তো তার স্ত্রী বন্দী হয়ে গেছে, তার পরীর ক্ষমতা তো শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, কিন্তু সে রূপ পরিবর্তন করতে পারে না, সে যেই রূপে এসেছিল ওই রূপই রয়ে গেছে আর নিজের জগতে ফেরত যেতে পারে না। কিন্তু তার পরী হিসাবে যেই যতটুকু ক্ষমতা ছিল এতটা যে সেটা যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। তো যাই হোক, এই জিনিসটা চিন্তা করেই উনি অনেক দূরে চলে যান। ফিরোজ ভাইয়ের খালু জানিয়েছেন যে আব্দুর রহমান হুজুর এখন জীবিত নাই, বাংলাদেশে থাকা অবস্থায় ফিরোজ ভাইয়ের খালু যখন ওই ধুলিচর মাদ্রাসায় পড়াশোনা করতেন তখন যতবার উনি আব্দুর রহমান হুজুরের বাড়িতে গিয়েছেন ততদিন কোনো না কোনোভাবে আব্দুর রহমান হুজুরের স্ত্রীকে উনি দেখার চেষ্টা করেছেন। বলতে কি, উনি তো আসতেন সামনে বোরকা পরে আসতেন, চোখ দেখা যেত শুধু। তো উনি পরবর্তীতে যাওয়ার পরেও কখনো স্ত্রীকে উনি আর দেখতে পান নাই। তবে তার যে ছেলে মেয়ে হয়েছিল এই ছেলে মেয়েগুলো মানুষের মতোই ছিল, মানুষ আর কি, সবসময় সামনে আসতো, সবার সাথে খেলাধুলা করতো, তারা ছিল একদম স্বাভাবিক আর তাদের চেহারা অনেক সুন্দর ছিল। মনে হতো জলজান্ত একটি হাতে গড়া পুতুল, শরীরে কোনো খুদ নাই, চেহারায় কোনো খুদ নাই, এরকম অবস্থা। ফিরোজ ভাইয়ের খালু তাদেরকে আদর করতেন, কোলে নিতেন। আব্দুর রহমান হুজুর স্ত্রী যে পরী ছিলেন সেটা কিন্তু এই যে ফিরোজ ভাইয়ের খালু এবং অন্যান্যদের স্টুডেন্টদের কাছে হুজুর গল্প করেছিলেন, অন্য হুজুর যেহেতু ওয়াদা করেছিলেন বলা যাবে না, ওনারাও সেটা অতি গোপনে রেখেছিলেন। কিন্তু ওই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে যখন বিষয়টা জানাজানি হয়ে যায় এরপর ওনারা বলেছেন যে ওনারা অনেক আগে থেকেই জানতেন এবং তাদের সাথে সম্পূর্ণ পর্দা অবস্থাতেই এই স্টুডেন্টদের সাথে দেখা হয়েছিল তাদেরকে, কারণ ওনারা যখন ছোট ছিলেন ওই বাড়িতে গিয়েছেন তখন ওই পরী তাদেরকে খাবার দিতেন যে বাবা তোমরা আসছো কষ্ট করছো এই যে খাবার নাও, উনি নিজে রান্না করতেন। তো এভাবেই কিন্তু উনি দেখা দিয়েছেন তাদের সামনে, কিন্তু চেহারা দেখার নাই আর কি। আর আব্দুর রহমানের যিনি মা উনিও নাকি পরী ছিলেন বলে শোনা যায়, তবে এটা সত্য কি মিথ্যা এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে একটি ব্যাপার, এই ঘটনায় আব্দুর রহমান হুজুর যেটা করেছেন এটা কি ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন, এই বিষয়ে আমাদের মতামত দেওয়াটা বেশ কঠিন। প্রিয় লিসেনার, আপনাদের কাছে কি মনে হয়, আব্দুর রহমান হুজুর যে কাজটি করেছেন এটা কি আসলে ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনাদের কাছে কি মনে হয় তা জানিয়ে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেটাতেও আপনারা মতামত জানাতে পারেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আফটার দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তিনি আপনাদের অপরিচিত কেউ নন, তার বেশ কিছু ঘটনা কিন্তু আমরা প্রচার করেছি সৌমিত্র রায়ের মাধ্যমে। তার নাম বায়েজিদ বুস্তামি। আর বায়েজিদ ভাই কিন্তু বাংলাদেশের খুবই সুপরিচিত একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ভোজন রসিক ব্যক্তিদের কাছে সেই প্রতিষ্ঠানটি কিন্তু অপরিচিত কোনো প্রতিষ্ঠান নয়, সেটা হচ্ছে মামুন বিরিয়ানি। যারা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ব্রাঞ্চ খুলছেন। আমি বনশ্রী শাখায় গিয়েছি, বনশ্রী শাখার যিনি দায়িত্বশীল হাবিব ভাই ওনার আমন্ত্রণেই আমরা টিম নিয়ে সেখানে গিয়েছিলাম, সেখানে বায়েজিদ ভাই এসেছিলেন। আর বায়েজিদ ভাই বর্তমানে মামুন বিরিয়ানির গোরান ব্রাঞ্চে কর্মরত রয়েছেন। মামুন বিরিয়ানির একটি আইটেম আমার কাছে দুর্দান্ত লাগে, সেটি হচ্ছে ওনাদের সরিষার তেলের যে তেহারিটা, এটা অসাধারণ রকমের স্বাদ, আপনারা চাইলে এটা টেস্ট করে দেখতে পারেন। তো চলুন আমরা বায়েজিদ ভাইয়ের ঘটনায় চলে যাই। বায়েজিদ ভাইয়ের গ্রামের বাড়ি যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রামে। এই ঘটনাটি মূলত বায়েজিদ ভাইয়ের আব্বুর সাথে বিভিন্ন সময় ঘটে যাওয়া অন্যরকম কিছু ভৌতিক ঘটনার সংকলন। বায়েজিদ ভাইয়ের আব্বুর সাথে প্রথম উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে 1990 সালের আশেপাশে। উনি তখন অবিবাহিত ছিলেন। এই যে জঙ্গলবাঁধাল গ্রাম, এর চারদিকে কিন্তু নদী। বায়েজিদ ভাইয়ের নানা তখন মূলত ফলের ব্যবসা করতেন। আর এই ব্যবসার যেই কাজ বা এই ব্যবসার যেই বেচা কেনা, এগুলোর কাজে মাঝে মধ্যে কিন্তু ওনার বেশ রাত হয়ে যেত। ওনাদের লিচু বাগান ছিল, সেখান থেকে লিচু ওনারা খুলনার আড়তে পাঠাতেন। এই কাজে বায়েজিদ ভাইয়ের আব্বু বায়েজিদ ভাইয়ের দাদাকে সহযোগিতা করতেন। তো পরিবারে ছেলেদের মধ্যে বায়েজিদ ভাইয়ের আব্বুই ছিল সবার বড়। বায়েজিদ ভাইয়ের দাদা বাগানের লিচু খুলনার আড়তে নিয়ে যেতেন রাতের বেলা, আর বায়েজিদ ভাইয়ের আব্বু বেশিরভাগ সময় ওনাকে এলাকার রাস্তাটুকু এগিয়ে দিয়ে আসতেন। এরকমই একদিন রাত 11:12 বায়েজিদ ভাইয়ের আব্বু বায়েজিদ ভাইয়ের দাদাকে এগিয়ে দিয়ে বাড়িতে ফিরছেন। তো উনি যে রাস্তা দিয়ে ফিরছিলেন সেখানে একটি জায়গা ছিল যার নাম হচ্ছে চারের মাথা। জায়গাটার এরকম নামকরণ হওয়ার পেছনে মূলত ওইখানে রাস্তাটার যে বাঁশের চার ছিল সেটি পার হয়ে যেতে হতো। চার হচ্ছে সাকর মতো একটি জিনিস যেটা বাঁশ দিয়ে তৈরি করা হতো পথচারী পারাপারের জন্য। বায়েজিদ ভাইয়ের আব্বু চারের উপর উঠে কিছুটা এগিয়েছেন, এমন সময় উনি লক্ষ্য করেন যে ওনার অপর প্রান্ত থেকে চারের উপর দিয়ে একটি অবয়ব দূর থেকে হেঁটে আসছে। অর্থাৎ উনি নদীর এপার থেকে গ্রামের দিকে যাচ্ছিলেন আর অবয়বটি গ্রামের দিক থেকে এ পাশের দিকে আসছিলেন। সেদিন ছিল জ্যোৎস্না রাত, যাদের আলোয় আলোকিত ছিল চারপাশটা। অবয়বটা আরো কিছুটা কাছে এগিয়ে আসার পর বায়েজিদ ভাইয়ের আব্বু দেখতে পান যে অবয়বটিকে বোরখা পরিহিত একজন মহিলার মতো লাগছে। উনি যেহেতু গ্রামের মানুষ তাই অনেক কিছু জানতেন। এত রাত্রে বোরখা পরিহিত সেই মহিলা অবয়বটিকে এগিয়ে আসতে দেখে উনি কিছুটা ভয় পেয়ে যান। আর চারের উপর দিয়ে একজন পার হওয়ার সময় উল্টো পাশ থেকে আরেকজন আসলে কিছুটা সমস্যা হতেই পারে, চারটা একটু নড়াচড়া করতে পারে, যেহেতু এটি ছিল মাত্র দুটি বাঁশ দিয়ে নির্মিত, একটি বাঁশ নিচে হাঁটার জন্য আর একটি বাঁশ পাশে হাত দিয়ে ধরে হাঁটার সময় ভারসাম্য বজায় রাখার জন্য, যেটাকে আমরা সাঁকো বলি আর কি, অনেকে চার বলে। তো বায়েজিদ ভাইয়ের আব্বু তখন যে পাশটাতে, সেই পাশটা ছিল বেশি নির্জন, বেশ বিস্তীর্ণ জায়গা জুড়ে ছিল একটি বিশাল বাগান যেটিকে নাকি হাফেজ বলা হতো। এমন অবস্থায় উনি ওই মহিলাটাকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে যান। অদ্ভুত বিষয় হলো, উনি দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে সেই বোরকা পরিহিতা মহিলাটাও দাঁড়িয়ে পড়ে। বায়েজিদ ভাইয়ের আব্বু সাহস সঞ্চয় করে বলে, সাহস সঞ্চয় করে মহিলা অবয়বটিকে পরিচয় জানার জন্য আসলে হাঁকডাক করতে থাকেন যে আপনি কে, কোথা থেকে আসছেন এত রাত্রিবেলা, কিন্তু কোনো উত্তর আসে না। বায়েজিদ ভাইয়ের আব্বু বেশ ভয় পেয়ে যান, অবয়বটি সেভাবে সুদ্ধা দিয়ে গেছে এখানে। তো বায়েজিদ ভাইয়ের আব্বু যে পাশ থেকে উঠেছিলেন সেই পাশের মানে সেই পাড়েই একটা চায়ের দোকান ছিল। ওই দোকানের দোকানদার ইনসারমিয়া, এই ইনসারমিয়া বায়েজিদ ভাইয়ের আব্বুর পরিচিত ছিলেন। তো ইনসারমিয়া বেশিরভাগ সময় ওই রাত্রেবেলা দোকান বন্ধ করে দোকানের মধ্যে ঘুমিয়ে থাকতেন। তো এই বিষয়টি বায়েজিদ ভাইয়ের আব্বু আবার জানতেন। তো বায়েজিদ ভাইয়ের আব্বু ওই পরিস্থিতিতে যদি পেছনে ঘুরে ফেরত যেতেন বা এরকম কিছু করতেন, তাহলেও চার থেকে নেমে সেই হাফেজ সাহেবের বাগানটা, যেটা নিয়ে এলাকায় অনেক ভয়ের ঘটনা শোনা যেত, তো ওই দিক দিয়ে যেতে হতো। আর এর কোনো নিশ্চয়তা ছিল না যে উনি চার থেকে ঘুরে পেছন দিকে ঘুরে নেমে গেলে উনি বেঁচে যাবেন। ওই মুহূর্তে বায়েজিদ ভাইয়ের আব্বু যখন বুঝতে পারেন যে উনি একটি জটিল পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, তখন উনি জোরে জোরে ইনসারমিয়ার নাম ধরে ডাকতে থাকেন। রাতের বেলা যেহেতু পরিবেশটা একটু নির্জন থাকে, তাই ওই রকম চিৎকার করে ডাকলে স্বাভাবিকভাবেই বেশ জোরে শোনা যায়। বায়েজিদ ভাইয়ের আব্বুর ডাক শুনে ইনসারমিয়ার ঘুম ভেঙে যায়। উনি আবার তড়িঘড়ি করে বের হয়ে ডাকের উৎস লক্ষ্য করে লাইট মারিনার চেয়ে জিজ্ঞেস করেন, এ ডাকিস কে রে আমাকে এত রাতের বেলা, কে ডাকে? তখন বায়েজিদ ভাইয়ের আব্বু সাড়া দেন যে, ইনসার ভাই আমি হারুন, একটু সমস্যা হয়েছে। তো বায়েজিদ ভাইয়ের আব্বুর আওয়াজ পেয়ে ইনসারমিয়া সেদিকে আগাতে থাকেন। এদিকে ইনসারমিয়াকে ডাকতে গিয়ে কেবল অল্প কিছু মুহূর্তের জন্য ওনার নজর ওই অবয়বটির থেকে অন্যদিকে সরে গিয়েছিল। ইনসারমিয়া যখন ওনার দিকে লাইট নিয়ে আসছেন, তখন বায়েজিদ ভাইয়ের আব্বু অবয়বটিকে সেখানে মানে যেখানে অবয়বটি দাঁড়িয়েছিল সেখানে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। উনি দেখেন যে সেখানে ওই রকম বোরখা পরিহিত মহিলার মতো কোনো অবয়বই নেই, কিন্তু একটি বেশ বড় আকার আগুনের গোলা হাওয়ায় ভাসছে। বায়েজিদ ভাইয়ের আব্বু সেদিকে তাকাতেই আগুনের গোলাটা কিছুটা উপরে উঠে যায়, শাঁ করে দ্রুত গতিতে বায়েজিদ ভাইয়ের আব্বুর দিকে ছুটে আসে এবং ওনার কাছাকাছি এসে ওনার মাথার উপরে কয়েকবার চক্কর খায়। আগুনের সংস্পর্শে আসলে মানুষ যেরকম তাপ অনুভব করে, বায়েজিদ ভাইয়ের আব্বু কিন্তু ঠিক সেরকমটাই অনুভব করেছিলেন। উনি ভয় পাচ্ছিলেন যে আগুনের গোলাটা ওনার উপর আক্রমণ করে কিনা, কিন্তু বায়েজিদ ভাইয়ের আব্বু লক্ষ্য করেন যে ওনার মাথার উপরে আগুনের গোলাটা কয়েকবার চক্কর দেওয়ার পর দ্রুত গতিতে উড়ে গিয়ে দূরে হাফেজ সাহেবের বাগানের দিকে গিয়ে মিলিয়ে যায়, যে বাগানটার নামই ছিল হাফেজ। তো এদিকে ততক্ষণে ইনসারমিয়া ওনার কাছে চলে এসেছেন। বায়েজিদ ভাইয়ের আব্বু এই ঘটনায় খুবই ভয় পেয়েছিলেন। এরপর ইনসারমিয়া ওনাকে আশ্বস্ত করে বাড়িতে এগিয়ে দিয়ে আসেন। এর কিছুদিন পর বায়েজিদ ভাইয়ের আব্বু আবার একদিন রাতের বেলা কোন একটা কাজ সেরে ফিরছেন ওই পথ দিয়ে, ওই একই পথ দিয়ে আর কি। তো সেদিন আবার খুব বেশি রাত ছিল না, তাও রাত প্রায় 9-10 হবে। ওই জায়গাতে যেখানে মূল রাস্তা থেকে নেমে নদীর পাড় শুরু হয়, সেখানে বিষয়টা এমন যে মূল রাস্তাটা একটু উঁচু এবং এরপর নিচু হয়ে কিছুদূর গিয়ে নদী। তো এই যে মূল রাস্তার পাশে নিচু জায়গাটা, সেখানে একটি খেজুর গাছ ছিল আর ওই দিনও ছিল জ্যোৎস্না রাত। বায়েজিদ ভাইয়ের আব্বু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখতে পান যে সেই খেজুর গাছের নিচে বিয়ের সাজে ঝলমলে শাড়ি পরিহিতা একজন মহিলা বসে আছেন, যাকে নববধূর মতো দেখতে লাগছে। বায়েজিদ ভাইয়ের আব্বুর উপস্থিতি বুঝতে পেরে মহিলাটি বসা অবস্থায় হাত বাড়িয়ে বায়েজিদ ভাইয়ের আব্বুকে ইশারা করে ডাকতে থাকেন। মহিলাটির মুখে কোনো আওয়াজ করছিল না, শুধু হাত বাড়িয়ে বায়েজিদ ভাইয়ের আব্বুকে ইশারা করে তার দিকে যেতে বলছিল। বিষয়টি দেখে বায়েজিদ ভাইয়ের আব্বুর বুঝতে বাকি থাকে না যে এটা স্বাভাবিক কিছু নয়। একে তো বেশ রাত, তারপর চারপাশটা একদম নির্জন। বায়েজিদ ভাইয়ের আব্বু স্বাভাবিকভাবেই বেশ ভয় পেয়েছিলেন, তবে তাৎক্ষণিকভাবে নিজেকে রক্ষা করতে উনি সাহস সঞ্চয় করে রাস্তার পাশ থেকে একটি বড় ডাল তুলে নেন হাতে এবং মহিলার উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকেন যে, তুমি যেই হও না কেন, আমার কাছাকাছি যদি আসো তাহলে এই ডাল দিয়ে তোমাকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেব। কিন্তু বায়েজিদ ভাইয়ের আব্বুর মুখে এই কথা শুনে মহিলাটি উঠে দাঁড়ায়। মহিলাটিকে উঠে দাঁড়াতে দেখে বায়েজিদ ভাইয়ের আব্বু ভাবেন, এইবার কি মহিলাটি ওনার দিকে এগিয়ে আসবেন না কি করবেন? এই ভেবে উনি দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ওনাকে অবাক করে দিয়ে সেই বিয়ের সাজে শাড়ি পরিহিতা লম্বা মহিলাটি বিপরীত পাশে আস্তে আস্তে নদীর পাড় ধরে নামতে থাকে এবং নদীর দিকে মিলিয়ে যায়। তখন বাজিদ ভাইয়ের আব্বু দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে রওনা হন। এই যে জায়গাটি, এখানে আসলে অনেকেই ভয় পেয়েছেন এবং অদ্ভুত অনেক কিছুই দেখেছেন। প্রথমে যে চারের রাস্তাটির কথা বলা হয়েছে, সেটির বিপরীত পাশে ছিল আবার একটি আড়া। এই আড়া মূলত মাটি কেটে তৈরি করা একটি নালার মতো, যেটা দিয়ে বিভিন্ন ফসলের ক্ষেত থেকে আসা অতিরিক্ত পানি বেয়ে নদীতে নেমে যেত। ওই জায়গাটাতে বাইজিদ ভাইয়ের ছোট দাদির আম্মার সাথে একটি ঘটনা ঘটেছিল। উনি কয়েক বছর আগে যদিও বা মারা গিয়েছেন, এই দাদির মায়ের বাড়ি ছিল ওই আড়ার কাছে। এক রাতে উনি বাছুর ডাকার শব্দ শুনতে পান। বাছুরের ডাক কিন্তু ভিন্ন রকমের হয় কিছুটা, তো এত রাত্রে আবার কার বাছুর রাস্তা দিয়ে যাচ্ছে এটা দেখার জন্য উনি বাইরে বের হলে দেখতে পান যে একটি সাদা বাছুর আড়া ধরে হেঁটে যাচ্ছে। এক পর্যায়ে ওই সাদা বাছুরটা হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে যায়। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় বুঝতে পেরে উনি ওনার স্বামীকে ডেকে তোলেন। ওনার স্বামীকে সাথে নিয়ে আবার বাইরে এলে তখন উনি আর কিছুই দেখতে পান না। এরপর উনি অনেকবার ওই সাদা বাছুরটাকে দেখেছেন, সেটি শব্দ করে ডাকতে ডাকতে রাতের বেলা আড়া ধরে হেঁটে নদীর দিকে চলে যেত। আর এই বাছুরের উপস্থিতি উনি শুধু একাই টের পেয়েছেন বিষয়টা এরকম না, তারা অনেকেই টের পেয়েছেন। এই জায়গাটার আশেপাশে যাদের বাড়ি, তাদের অনেকেই মাঝে মধ্যে রাতের বেলা ওই সাদা বাছুরটির ডাক নাকি শুনেছেন। বিষয়টি যখন এলাকায় বেশ জানাজানি হয়ে যায়, তখন আবার সাদা বাছুরের বদলে এক পাল সাদা রাজহাঁসের উপস্থিতির কথা শোনা যেতে থাকে, যেগুলো বিশেষ করে জ্যোৎস্না রাতে উচ্চ শব্দে ডাকাডাকি করতে করতে এই পথ ধরে, ওই আড়া ধরে আর কি নদীর দিকে চলে যেত। রাজহাঁস যখন একসাথে হেঁটে যায় অনেকগুলো, তখন কিন্তু একসাথে ডাকাডাকি করে, যেরকম শব্দ হয় ওরকম শব্দ করত। বাইজিদ ভাইয়ের দাদির আম্মাও সেই রাজহাঁসগুলোর ডাকাডাকি শুনেছিলেন একাধিকবার। এসব ঘটনার ব্যাখ্যা হিসাবে এলাকার একজন হুজুর বলেছিলেন যে ওই জায়গাটা নাকি জিনেদের চলাফেরার রাস্তা। জিনেরাই নাকি মূলত বিভিন্ন সময়ে পশু পাখির রূপ ধরে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এর কিছু সময় পর বাইজিদ ভাইয়ের আব্বুর সাথে ঘটে আরো কিছু ঘটনা। তখন মাছ ধরার জন্য আলো কাঁটা ব্যবহার করা হতো। আপনারা অনেকেই ভাবছেন যে আলো আবার মানে কাটে কিভাবে? মূলত মাটির হাড়ির মধ্যে কুপি জ্বালিয়ে রেখে হাড়ির এক পাশে ছিদ্র করে দেওয়া হতো, যেটাকে আলোর উৎস হিসেবে রাতের বেলা মাছ ধরার কাজে ব্যবহার করা হতো। বাইজিদ ভাইয়ের আব্বু একদিন রাতের বেলা নদীর পাড়ে মাছ ধরছিলেন। মাছ ধরার জন্য উনি ট্যাটা ব্যবহার করছিলেন, যেটাকে ওনাদের এলাকায় চবক বলে। হঠাৎ উনি দেখলেন যে ওনার থেকে হাত বিশেক দূরে একটি আগুনের গোলা এসে পড়ল। এরপর সেই আগুনের গোলাটি উপরের দিকে কিছুটা স্ফীত মানে চওড়া হতে শুরু করল। সেটি এক পর্যায়ে একটি বিশাল মুখে পরিণত হল। অর্থাৎ তখন সেই আগুনের গোলাটির আকৃতি এমন যে উপরের দিকে বিশাল একটি মুখ আর নিচের দিকের এই অংশটা খুবই ছোট, একটা শরীরের মতো লাগছে। উল্লেখ্য যে ওই মুখটা কিন্তু আবার আগুনের গোলা ছিল না, সেটা স্বাভাবিক ছিল, দেখতে অনেকটাই বিকৃত মনে হচ্ছিল। যদিও বা রাতের বেলা হয়, বাইজিদ ভাইয়ের আব্বু আসলে খুব একটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না। সেটা ব্যাং যেভাবে হা করে থাকে, ওই মুখটাও সেভাবে বড় করে হা করেছিল। এরপর বাইজিদ ভাইয়ের আব্বু আরো অদ্ভুত একটি দৃশ্য দেখতে পান। উনি দেখেন যে ওই মুখটির সামনে দিয়ে মনে হচ্ছে ছোট ছোট, ওই মুখটার সামনে দিয়ে আর কি ছোট ছোট পাখি উড়ে যাচ্ছে এবং মাছ লাফালাফি করছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত সেখানে কোনো পাখি বা মাছের উপস্থিতি ছিল না। উনি দেখলেন যে সামনে উড়াউড়ি করতে থাকা পাখিগুলো এবং পানিতে লাফাতে থাকা মাছগুলো সব ওই মুখটা খেয়ে নিচ্ছে, আর এভাবে যদি খেতে থাকে তাহলে ওইটার পেটটা অনেক মোটা হয়ে যাবে বলে মনে হচ্ছে, মানে অনেক খাচ্ছে। এত পাখি আর এত মাছ কিভাবে আসে রাতের বেলা, এটা উনি বুঝতে পারছেন না। তবে এইভাবে খেতে খেতে এক পর্যায়ে সেই ভয়াল মুখটা বাইজিদ ভাইয়ের আব্বু যেখানে দাঁড়িয়েছিলেন সেদিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তখন উনি বেশ ভয় পেয়ে যান। ওনার হাতে তখন ট্যাটা ধরা ছিল, যেটি দিয়ে উনি মাছ ধরছিলেন। ওই মুখটা যখন আরো কাছাকাছি এসে পড়ে, তখন বাইজিদ ভাইয়ের আব্বু হাতের ট্যাটাটি দূর থেকেই মুখটার দিকে নিশানা করে জোরে ছুঁড়ে মেরে পিছন দিকে দিয়েছেন দৌড়। উনি নিশ্চিত বলতে পারেন না যে ট্যাটাটি ওই মুখটিকে আঘাত করেছিল কি না, কারণ উনি আর পেছনে ফিরে তাকান নাই। এই ঘটনার পর উনি আর সেই জায়গাতে বহুদিন মাছ ধরতে যান নাই। কিন্তু এর কিছুদিন পর ওনার সাথে আরো কিছু ঘটনা ঘটে, যেগুলোর হয়তো এই ঘটনার সাথে কোনো যোগসূত্র থাকতে পারে বলে উনি অনুমান করেন। এক রাতে বাইরের ঘর আব্বু লিচু গাছ পাহারা দিচ্ছিলেন। ওনাদের যেখানে লিচু গাছ তার পাশে গফর মুন্সি নামে এক লোকের বাড়ি আর বাগান সহ বেশ বড় একটা জায়গা ছিল, যেটাকে গফর মুন্সির বের বলা হতো। আর ওই গফর মুন্সির বের পার হলেই কিন্তু নদীর পারে সেই জায়গাটা যেখানে উনি কিছুদিন আগে সেই ভয়াল মুখটিকে দেখেছিলেন। তখন রাত প্রায় একটা দেড়টা বাজে। হঠাৎ উনি দেখেন যে গফর মুন্সির যে বের রয়েছে সেদিক থেকে মাঝারি আকারের একটি প্রাণী ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে উনি যেদিকে রয়েছেন সেদিকে এগিয়ে আসছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টি হচ্ছে ওই প্রাণীটির শরীরে আগুনের মোচক মতো জ্বলছে, মনে হচ্ছে আগুনই জ্বলছে বা আলো বের হচ্ছে এরকম কিছু একটা। প্রাণীটি কোনো চেনা প্রাণী তো ছিলই না, বরং দেখতেও অনেকটাই কিম্ভূত কিমাকার ছিল। ওই প্রাণীটি লাফিয়ে লাফিয়ে গফর মিয়ার বের পার করে একটি ক্ষেতের উপর দিয়ে বাইশ ভাইয়ের আব্বুর দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে বাইশ ভাইয়ের আব্বু তখন ছিলেন লিচু গাছের পাশেই একটা বাড়ির উঠানের উপর, আর ওনার কাছাকাছি ওই বাড়ির আর একজন লোক ছিল যিনি তখন ওই বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন। বাইজিত ভাইয়ের বাড়ি আবার এখান থেকে মাত্র মিনিট খানেকের হাঁটা পথ। আগুনের মতো জ্বলা ওই প্রাণীটিকে এগিয়ে আসতে দেখে উনি ওই বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা লোকটিকে জাগিয়ে তুলতে সময় তো নষ্ট হবে তাই না, এই চিন্তা করে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। দৌড় এই লোকটাকে টেনে হিসেবে উঠাবো, এর মধ্যে তো ওই জিনিসটা কাছাকাছি চলে আসবে, এর থেকে বাড়ির দিকে দৌড় দিই। হেঁটে যেতে কয়েক মিনিট লাগবে, দৌড় দিলে তো এক মিনিটেরও কম সময় বাড়িতে চলে যাব। উনি যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন তখন ওনার সাথে দেখা হয় ওনার এক বড় ভাইয়ের। বাইজিত ভাইয়ের আব্বু যে লিচু গাছ পাহারা দিচ্ছিলেন সেটার মালিক মূলত ওই বড় ভাই। উনিও তখন হয়তো বাইজিত ভাইয়ের আব্বুকে সহযোগিতা করতে সেদিকে রওনা হয়েছিলেন। বাইজিত ভাইয়ের আব্বুকে এভাবে দৌড়ে আসতে দেখে উনি জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন বাইজিত ভাইয়ের আব্বু ওনাকে সবকিছু খুলে বলেন। সব শুনে উনি বলেন যে উনিও নাকি এই আগুন জ্বলা প্রাণীটিকে কয়েকবার দূর থেকে দেখেছেন। এরপর উনি মনস্থির করেন যে আপাতত ওই রাতে লিচু গাছ পাহারা দেওয়ার দরকার নাই, পরের দিন উনি গাছ থেকে সব লিচু ভেঙে ফেলবেন, মানে পেরে ফেলবেন আর কি। লিচু ভাঙা বলে, লিচু পেরে পাড়াকে লিচু ভাঙা বলে। তো যাই হোক, এরপর আর বাইজিত ভাইয়ের আব্বুর সাথে ওখানে কোনো ঘটনা ঘটেনি। এই গফর মুন্সির বের জায়গাটা নিয়ে এলাকায় অনেক ভয়ের ঘটনা শোনা যেত। বাইজিত ভাইয়ের আব্বুর সাথে যখন এই ঘটনাটি ঘটে তারও অনেক আগে ওই গফর মুন্সির বেরে নাকি বড় বড় বাসার ছিল। বাইজিত ভাইয়ের দাদি অনেকবার নাকি দেখেছেন যে দূর থেকে ঝাঁকে ঝাঁকে আগুনের গোলা এসে ওই গফর মুন্সির বেরে ঢুকত। আর ওই জায়গাটির নাম গফর মুন্সির নামে হলেও মূলত জায়গাটি ছিল ওনার স্ট্রিট, অর্থাৎ গফর মুন্সির শ্বশুরের থেকে আর কি তার স্ত্রী পেয়েছেন আর কি। উনি ওখানে এসে ওনার স্ত্রীর সাথে থাকতেন, আর গফর মুন্সির স্ত্রীর উপর নাকি অনেক আগে থেকে জিনের আসর ছিল। আর ওনার উপর এই আসর কিন্তু শুধু একটি জিনের ছিল না, অসংখ্য জিনের আসর হতেই থাকতো তার উপরে। জীবনের খুব কম সময় উনি জিনেদের আসর ছাড়া ছিলেন। একবার কবিরাজ দেখিয়ে যে জিনের আসর কাটিয়ে ফেলা যায় সেটা ওনার ক্ষেত্রে সম্ভব ছিল না, একবার একটা জিনকে সরালে আর একটা এসে আসর করত। উনি নাকি জিনদের জন্য একটি মাধ্যমের মতো হয়ে গিয়েছিলেন কোন একটা কারণে। আর এই গফর মুন্সির বেড়ে প্রায়শই বিভিন্ন ঘটনা ঘটত। 2010 সালে বাইজিত ভাইয়ের আব্বুর এক চাচাতো ভাই, যিনি সম্পর্কে বাইজিত ভাইয়ের চাচা হন, তার সাথে একটি ঘটনা ঘটে। উনি মূলত কাঁচামালের ব্যবসা করতেন। এক রাত্রে উনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গফর মুন্সির বেড়ের পাশে একটা জায়গায় যান। হঠাৎ করে এক পর্যায়ে পেছন থেকে কঠিন একটি হাতের থাবা ওনার ঘাড় চেপে ধরে। ওই হাতটি এত শক্তভাবে ওনাকে চেপে ধরেছিল যে উনি পেছনে ঘুরেও দেখতে পারছিলেন না বিষয়টা আসলে কি, মানে পেছনে ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। এক পর্যায়ে সেটি ওনাকে টেনে হিঁচড়ে গফর মুন্সির বেড়ের পাশে একটি ডোবার মতো গর্তের কাছে নিয়ে যায় আর ওখানে চোবাতে থাকে। উনি হাত পা ছোড়াছড়ি করতে থাকেন। এদিকে ওনার গোঙানিয়ার টানা হেঁচড়ার শব্দে গফর মুন্সির বড় ছেলে আব্দুর রৌফের ঘুম ভেঙে যায়। আব্দুর রৌফ যখন বাইরে বের হন তখন ওই হাতটি ওনার ঘাড় ছেড়ে দেয়। ওই ঘটনায় উনি বেশ ভয় পেয়েছিলেন এবং দীর্ঘদিন ওই ঘটনার ছাপ ওনার মনে রয়ে গিয়েছিল। গফর মুন্সির বেরের এই সমস্যাটি নিয়ে অনেকবারই বিভিন্ন হুজুর ও কবিরাজদেরকে অবহিত করা হয়েছে, কিন্তু ওনারা জানিয়েছেন যে ওখানে অনেক আগে থেকেই অনেকগুলো জিনের বড় একটি দলের বাস, তাই তাদের সেখান থেকে সরানোটা খুব মুশকিল। একটা দুটা জিন হলে সেটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু সেখানে বড় একটা দল রয়েছে। সেখান দিয়ে আসা যাওয়া করে থাকে। আর গফফর মুন্সির স্ত্রী কোন একটা সময় এমন কিছু করেছিলেন যে তারা সেটা পছন্দ করেননি, বিধায় ওনাকে প্রতিনিয়ত আসর করার মাধ্যমে কষ্ট দিত। এখনও নাকি মাঝে মধ্যেই ওখানে ভয়ের ঘটনা ঘটে। এটি ছিল মূলত বায়েজিদ ভাইয়ের আব্বু ও বায়েজিদ ভাইয়ের আরো কিছু পরিচিত জনদের সাথে ওই এলাকায় ঘটা বিভিন্ন ছোটখাটো ভয়ের ঘটনার একত্রিত রূপ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছেন আরিফ নামের একজন ভাইয়ের কাছ থেকে। আরিফ নামটি মূলত ওনার সম্পূর্ণ নামের একটি অংশ। ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় ওনার সম্পূর্ণ নামটি প্রকাশ করা যাচ্ছে না, পাশাপাশি ঘটনাটির সাথে সম্পর্কিত সকল ব্যক্তির ছদ্মনাম আমরা ব্যবহার করব। ওই এলাকার কেউ ঘটনাটি শোনার পর ঘটনার সাথে সম্পর্কিত কোনো ব্যক্তির আসল পরিচয় চিনতে পারলেও কোথাও তা প্রকাশ না করতে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। এই ঘটনায় প্রতিফলিত হয়েছে আরিফ ভাইয়ের জীবনের এক করুণ অধ্যায়ের, তাই আমরা বিষয়টি ওইভাবেই চিন্তা করে বুঝে আমরা ছদ্মনাম এবং আরিফ ভাইয়ের নামের আংশিক অংশ নিয়েছি। আপনারাও আশা করি যে যদি বুঝতে পারেন যে কারা এটার সাথে জড়িত, আমাদের কমেন্ট সেকশন বা অন্য কোথাও তাদের আসল নাম আপনারা লিখবেন না, এটাই বিনীত অনুরোধ রইল। চলুন ঘটনা শুরু করি। আরিফ ভাইয়ের বর্তমান ঠিকানা বগুড়া জেলার সোনাতলা উপজেলার একটি গ্রামে। প্রথমেই বলে রাখি যে আমরা এই ঘটনাটা খুব স্পর্শকাতর হিসাবে প্রচার করছি। এই যে আরিফ ভাই, ওনার জীবনটা একরকম ধ্বংসই হয়ে গিয়েছে। ওনার বর্তমান বয়স 25। তো ওনার বয়স যখন ছিল মাত্র 8 বছর, উনি তখন দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করেন। ঘটনাটি ঘটে 2008 সালের শেষের দিকে। ওনাদের প্রতিবেশী খুব ভয়ঙ্কর একটি কাজ করেছিলেন ওনার সাথে। ওনার একজন ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আসিফ। একদিন ওনার সাথে আসিফের খেলতে গিয়ে কিছু একটা নিয়ে ঝামেলা হয়, আর সেখান থেকে শুরু হয় মূলত দুই পরিবারের কথা কাটাকাটি। আর কথা কাটাকাটির এক পর্যায়ে আসিফের দাদা বলে যে ওনাদের ফ্যামিলির নাকি, মানে আরিফ ভাইয়ের পরিবারের নাকি খুব বড় ধরনের ক্ষতি করবে। ওনারা অবশ্য এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেন নাই। আসলে এই আরিফ ভাইয়ের উপর যে বয়স্ক লোকটার ক্ষোভ, এই ক্ষোভের কারণটা যে এত দূর গড়াবে এটা তো ওনারা বুঝতে পারেন নাই। তো এই যেই বয়স্ক লোক, তার ছোট ছেলের ছেলে, মানে তার নাতির নাম হচ্ছে আসিফ। একদিন এই আরিফ ভাই এবং তার এক প্রতিবেশী বড় ভাই, বড় হলেও এই আরিফ ভাই এবং সেই ভাই একই ক্লাসে পড়তেন, তো ওরা দুজন একসাথে পরীক্ষা দিয়ে বাসায় আসছিলেন। আসার সময় রাস্তায় ওনাদের সাথে সেই বয়স্ক লোকের আর একজন নাতির সাথে দেখা হয়। সেই নাতিটা অবশ্য ওই বয়স্ক লোকের বড় ছেলের ছেলে, যার নাম ছিল সাবিত। তো সাবিত ভাই ওনাকে আর ওই বড় ভাইকে ডেকে বলে যে, কিরে তোরা পরীক্ষা দিয়ে আসলি, দেখি তোরা পরীক্ষা কেমন দিলি। এটা বলার পর সে পরীক্ষার কোয়েশ্চেন পেপার ওই বড় ভাইয়ের হাত থেকে নেয়। নেয়ার পর তাকে প্রশ্ন করে, এই এটার উত্তর দে। সেই বড় ভাই মাত্র 2 থেকে 3টা প্রশ্নের ঠিক উত্তর দিতে পারে। তো সাবিত ভাই তাকে বকাবকি করে বলে, যা রে সারাক্ষণ খেলাধুলা করিস, ঠিক মতো লেখাপড়া করিস না, তুই তো ফেল করবি রে বেটা। তারপর সাবিত ভাই এই আরিফ ভাইয়ের কাছ থেকে তার কোশ্চেন পেপারটা নিয়ে প্রশ্ন করতে থাকে, আর উনি সব প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো বলতে পারেন, আর খুব দ্রুতই বলতে পারেন। এমন হয় যে প্রশ্ন শেষ করার আগে উনি উত্তর দিয়ে ফেলেছেন। তো সব প্রশ্নের ঠিক উত্তর বলার পর সাবিত ভাই অবাক হয়ে আরিফ ভাইয়ের দিকে তাকায়, আর ওই বড় ভাইকে বলে, হে বেটা, তোর ছোট হয়ে কিভাবে ও এত সহজে সবকিছু বলে দিতে পারে, আর তুই ওর থেকে কয়েক বছরে বড় হয়ে বলতে পারিস না, লজ্জা পাওয়া উচিত তোর। সাবিত ভাই আরিফ ভাইকে বলে, হ্যারে আরিফ, তোর ব্রেন বুদ্ধি তো অনেক ভালো রে। এ কথা বলে উনি চলে যান। তো একদিন হয় কি, এই আরিফ ভাই আর আসিফ তাদের বাসায় মার্বেল খেলছিল। তো ওনারা মনে করছে যে আগে দুই পরিবারের মধ্যে ঝামেলাটা হয়েছিল, তারা সেটা ভুলে গেছে, কেউ আর মনে রাখেনি। আসলেই তাই, কেউ তো সেটা মনে রাখার কথাও না। কিন্তু এই আসিফের দাদার মনে যে এখনো শয়তানি চেপে আছে এটা তো ওনারা বুঝতে পারেন নাই। ওই যে প্রথমে বলেছিল যে আরিফ ভাইদের পরিবারের ক্ষতি করবে, সেই জেদ নিয়ে সে এখনো বসে আছে। তখন এই আরিফ ভাই আর আসিফ ওই আসিফদের বাসায় খেলছেন, আর তখনই সাবিত ভাই আরিফ ভাইকে দেখে বলে, সেদিনে সেই ঘটনাটা মানে সকলকে বলছে, সবার সামনেই বলে যে এই আরিফ ছেলেটা তো খুব ভালো ছাত্র, ও পরীক্ষা খুব ভালো করবে। সেদিন তো প্রশ্ন হাতে নিলাম, হাতে নিয়ে সব প্রশ্ন করলাম, ও তো ঠিকঠাক মতো উত্তর দিল। আর সাথে সাথে ওই আসিফের দাদার হাসি মুখটা গোমরা হয়ে গেল, আর তখন থেকে শুরু হলো তার শয়তানি পরিকল্পনা। সে যে কিভাবে ক্ষতি করবে সেই চিন্তা করতে থাকলো, কিভাবে যে ক্ষতি করবে শুরু হয়ে গেল তার মাথার মধ্যে সেই কুপরিকল্পনা। আসিফের দাদা হালকা পাতলা ব্ল্যাক ম্যাজিকের কাজ জানতো, কিন্তু ওটা দিয়ে তো তেমন কোনো কাজ হবে না, তাই সে অন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা খুঁজতে থাকে। একদিন হঠাৎ অনেক জোরে বৃষ্টি হয় আর একটা লোক সাইকেল নিয়ে সেই বাসায় আশ্রয় নেয়। সাইকেলওয়ালা আসিফের দাদাকে বলে, এই বৃষ্টির মধ্যে বাসায় যেতে পারবো না, বৃষ্টি থামলে আমি চলে যাব। এই বলে দুজনের মধ্যে অনেক কথা হয়। আসিফের দাদা ওই সাইকেলওয়ালাকে বলে যে আপনি কি কাজ করেন, সবারই তো একটা কাজ থাকে, মানে সেই হিসাবে জিজ্ঞেস করেন। আমরা বলি না বিভিন্ন মানুষকে যে ভাই আপনি কি করেন, কোন প্রফেশনে আছেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু এরকম জিজ্ঞেস করি। তখন ওই সাইকেলওয়ালা বলে আমি কবিরাজি করি। তখন পর্যন্ত সাইকেলওয়ালা বলেনি যে সেও কালো জাদু জানে। আসলে সব তান্ত্রিক কবিরাজ সবার সামনে তার ভালো দিকটা আগে তুলে ধরে, হোক সে খারাপ কবিরাজ হোক সে ভালো কবিরাজ। তো সাইকেলওয়ালা কবিরাজি করে এটা শোনার পর সাইকেলওয়ালাকে আসিফের দাদা একরকম বাধ্য করে মানে স্বীকার করায় যে হ্যাঁ সাইকেলওয়ালাও ব্ল্যাক ম্যাজিক করে। তারপর কথা প্রসঙ্গে জানা যায় যে আসলেই সে ভয়ঙ্কর একজন তান্ত্রিক, সে ভালো কাজের থেকে খারাপ কাজই বেশি করে। তারপর তান্ত্রিকের কাছ থেকে মূলত এই আরিফ ভাইদের পরিবারের উপরে ব্ল্যাক ম্যাজিক যে করবে সেই পরিকল্পনাটা করে ফেলে। ওই তান্ত্রিক বলে যে যার যার উপর ব্ল্যাক ম্যাজিক করবে তাদের নাম বলতে। যেহেতু আরিফ ভাইদের পরিবারে ওনার বাবাই ছিল পরিবার চালানোর একমাত্র পুরুষ, আর আরিফ ভাই তো লেখাপড়ায় খুব ভালো ছিলেন, এই জন্য আসিফের দাদা প্রথমে এই আরিফ ভাইয়ের নাম তারপর আরিফ ভাইয়ের বাবার নাম বলে যে এই দুজনের উপর ব্ল্যাক ম্যাজিকটা করতে হবে। ওই তান্ত্রিক আসিফের দাদাকে কিছু একটা এই আরিফ ভাইদেরকে খাওয়ানোর জন্য দিয়ে নাকি চলে যায়। তারপর সেই তান্ত্রিক ওনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করার জন্য প্রস্তুতি নেয়। প্রস্তুতি নেওয়ার সময় কোনো এক কারণে ওই তান্ত্রিক নাকি এই আরিফ ভাইয়ের বাবার নামটা নিতে ভুলে গিয়েছিল, হয়তো আল্লাহ পাক নিজেই চাননি যে ওনার বাবার উপর ব্ল্যাক ম্যাজিকটা পড়ুক। কারণ যে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হচ্ছে এইটা নাকি খুব ভয়ঙ্কর এবং জঘন্য রকমের একটা ব্ল্যাক ম্যাজিক। আরিফ ভাইয়ের বাবার উপর ওই ব্ল্যাক ম্যাজিকটা করলে ওনাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যেত। এখন লিসেনারদের অনেকে তো বলতে পারেন যে ওনারা কিভাবে জানলেন যে বৃষ্টির মধ্যে ওই তান্ত্রিক আসিফদের বাসায় গিয়েছিল আর ওনাদের নাম শুনে গেল ব্ল্যাক ম্যাজিক করার জন্য। আসলে এগুলো পরে জানা গিয়েছিল যে মানে যে কবিরাজ থেকে ওনারা চিকিৎসা নিয়েছিলেন তার মাধ্যমে। ঘটনাটি বোঝার সুবিধার্থে আমরা আর কি এখানেই বলে রাখলাম। যাই হোক, এরপর একদিন এই আরিফ ভাইয়ের মা বাবা আর ওনার ছোট ভাই সবাই মিলে এক আত্মীয়ের বাসায় ঘুরতে যায় এক সপ্তাহের জন্য। আরিফ ভাইয়ের স্কুল ছিল তাই ওনাকে ওনাদের বাসার যে ভাড়াটিয়া এই ভাড়াটিয়া মহিলার কাছে রেখে যায়। একদিন আসিফের দাদা ওই ভাড়াটিয়া মহিলাকে এক গ্লাস দুধ দিয়ে বলে যে ছেলেটাকে কয়েকদিন ধরে রেখে গেছে, আরে ছেলেটা তো মনে হয় দুধ ভাত দিয়ে খেতে পারছে না, এই দুধটাকে খেতে দিও, পারলে ভাতের সাথে খাইয়ে দিও। তো ওই ভাড়াটিয়া মহিলা উনি তো একদম সরল বিশ্বাসে ওটা নিয়েছেন, চিন্তা করছেন আসলেই তো তাই, মা বাবার মতো কি ভালোবাসা ওকে আমি দিতে পারবো, এই বয়স্ক লোকটা এত ভালোবেসে দিয়ে গেল তার নাতির বয়সী, দেই না দুধটা খেতে দেই। সে কিন্তু একদম স্বাভাবিক মনে করেই ওই দুধটা নেয় আর ভাতের সাথে এই আরিফ ভাইকে খেতে দেয়। আরিফ ভাইও খায়। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তখন থেকেই ওনার উপর পড়তে থাকে। প্রথমে শুরু হয় ওনার হাঁটা চলা দিয়ে, প্রথমে উনি ওনার পায়ের গোড়া উঠিয়ে উঠিয়ে চলাফেরা করতে থাকেন, মনে হচ্ছে পায়ের গোড়ায় ব্যথা করছে, পায়ের গোড়াটা ফেললেই পায়ের গোড়ায় ব্যথা লাগে, পায়ের গোড়া মাটিতে রাখতে পারেন না। এভাবে কিছুদিন চলতে থাকে, চলতে চলতে উনি লক্ষ্য করেন যে উনি স্বাভাবিকভাবে হাঁটতে একদমই পারছেন না। এভাবে কিছুদিন চলে, চলতে চলতে অনেকেই লক্ষ্য করে যে উনি স্বাভাবিকভাবে হাঁটার ক্ষমতাই হারিয়ে ফেলছেন। তখন প্রতিবেশীরা সবাই চিকিৎসা করাতে বলে, তা না হলে ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে। এই বলে আরিফ ভাইয়ের বাবাকে সবাই ভালো ডাক্তারের চিকিৎসা নিতে বলে। তারপর শুরু হয়ে যায় ওনার ডাক্তারের চিকিৎসা, একের পর এক সব জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো ওষুধে কাজ হয় না। অনেক ডাক্তারকে দেখানোর পর কোনো কাজ না হওয়ায় ওনাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সলিমুল্লাহ মিডফোর্ট মেডিকেল হসপিটালে। ওখানে গিয়ে ওনাকে বিশেষ একটি চেক আপ করার জন্য ওনাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু একে একে তিনটা ওষুধ খাওয়ানোর পরও ওনার ঘুম আসে না। উনি ওষুধ খাওয়ার পর একটা মানুষকে দুই তিনটা দেখছেন, তবুও কেন যেন ঘুমাতে পারছেন না, প্রচন্ড ঘুম ধরেছে কিন্তু ঘুমাতে পারছেন না। ডাক্তার বলেন, এইভাবে হলে তো হবে না, এই ছেলেটা না ঘুমালে কিভাবে চেক আপ করবো। তারপর সবচেয়ে পাওয়ারফুল একটা ঘুমের ইনজেকশন দেওয়া হয়। চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে যাচ্ছে আরিফ ভাইয়ের, কিন্তু উনি ঘুমাতে পারছেন না। এইটা দেখে তো ডাক্তার অবাক, ওষুধ খাওয়ানোর পরে ঘুম আসে না, ইনজেকশন দেওয়ার পর তো ঘুম আসার কথা, কিন্তু এখনো ঘুম আসছে না। ডাক্তার এক পর্যায়ে বলে, এই ছেলেকে চেক আপ করা যাবে না, আপনার বাসায় নিয়ে যান। এটা বলে ডাক্তার চলে যেতে বলে। আর এই আরিফ ভাইদের পরিবার তো মধ্যবিত্ত ফ্যামিলি, ওনার বাবা ঋণ করে টাকা নিয়ে ঢাকায় ওনাকে নিয়ে আসছেন, এত সহজে কিভাবে চলে যাবেন। এক পর্যায়ে ওনার বাবা ওনাকে বলল, তোকে বাড়িতে নিয়ে অনেক মারব, ঘুম আসতেছিস না কেন, এইবার ইঞ্জেকশন দিলে ঘুম আসবি, তা না হলে বাড়িতে গিয়ে তোর একটা ব্যবস্থা করবো। কিন্তু তারপর লাস্ট আরও একটা ইঞ্জেকশন দেওয়া হয়, এরপর কোনো রকমে উনি ঘুম আসেন। তারপরও নাকি উনি হালকা পাতলা নড়াচড়া করেছেন। ওনাকে মেশিনের ভিতর ঢুকিয়ে একটা চেক আপ করানো হয়। তারপর ডাক্তার রিপোর্ট দেখে বলল যে এই আরিফ ভাইয়ের নাকি ব্রেইনে সমস্যা। কিন্তু এটা শোনার পর কেউ বিশ্বাসই করতে পারে না, সবাই বলে এই ছেলে তো লেখাপড়ায় অনেক ভালো, তার ব্রেইনের সমস্যা কিভাবে হয়, তার তো মানসিক কোনো সমস্যা নাই। লিসেনাররা হয়তো বা চিন্তা করতে পারেন যে এই কথাগুলো কেন বলা হচ্ছে, এই ডাক্তারের ব্যাপার স্যাপার, আসলে এগুলো না জানলে আমরা আসল ঘটনায় তো ঢুকতে পারবো না। তাই হোক, তারপর ডাক্তার ওষুধ লিখে দেয়, সেগুলো নিয়মিত খেতে বলে, ওনারা সবাই সোজা বাসায় চলে আসেন, একটা কথা না বললেই নয়। বাড়িতে আসতে না আসতেই এই আসিফের দাদি ওনাদের বাড়িতে এসে ওনার আম্মু আব্বুকে জিজ্ঞেস করতে থাকে যে আরিফ ভাইয়ের অসুখ ভালো হবে কিনা, কি বললো ডাক্তার, এইসব আর কি। তো আরিফ ভাইয়ের আম্মুর সাথে যখনই দেখা হয় তখনই জিজ্ঞেস করে, মনে হয় তারা এটা নিয়ে খুব চিন্তায় ছিল, ডাক্তার যদি অসুখ ভালো করে ফেলে। কিন্তু তারা গ্রামের লোক হিসাবে এটা জানতো না যে এগুলো ডাক্তারের চিকিৎসায় ভালো হয় না। তারা ভেবেছিল ঢাকায় বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে, হয়তো অসুখটা ডাক্তারি চিকিৎসায় ভালো হয়ে যেতে পারে আল্লাহর রহমতে। এরকম ভাবে বারবার কয়েকদিন জিজ্ঞেস করার পর আমার বাবা বলে ওঠে, ভালো হবে, ওষুধ দিয়েছে ডাক্তার, ভালো মতো চিকিৎসা তো করেছে, চেক করেছে, এগুলোকে ভালো হয়ে যাবে, এটাই ডাক্তার বলছে। এইটা শোনার পর তাদের চিন্তা মনে হলো আরো বেড়ে গেল, শুরু হয়ে গেল তাদের ব্ল্যাক ম্যাজিকের জন্য আরো কঠোর তোড়জোড়। ঢাকা থেকে আসার পর দুই তিন দিন উনি খুব ভালো মতো খেলাধুলা করতেন, কিন্তু তারপর হঠাৎ করে উনি পড়ে গেলেন বিছানাতে, না পারেন হাঁটতে, না পারেন বসতে, না পারেন শুতে, একরকমের খিচুনি ওঠে, উনি কিছুই করতে পারেন না। আরিফ ভাই দাঁড়িয়ে থাকলে ওনার মাথা ও ঘাড় পর্যন্ত পিছনের দিকে বাঁকা হয়ে কোমরের কাছে এসে পড়তো, এরকমটা মনে হতো। আর উনি নিজে খাবার খেতে পারতেন না, ওনার আম্মু ওনাকে খাইয়ে দিতেন, এরপর উনি একরকমের খিচুনি দিতে থাকতেন, খাবার অর্ধেকটা পড়ে যেত, অর্ধেকটা মুখে থাকতো, আর উনি কোনো শুকনো খাবার খেতে পারতেন না, গলায় আটকে যেত, দুধ ছাড়া ভাত খেতে পারতেন না। আর প্রতিদিন দুধ ছাড়া ভাত খেতে পারতেন না দেখে ওনার আব্বু ঠিক করলেন একটা গরু কিনবেন, ভালো মানের একটা গাই গরু কিনবেন, যে কথা সেই কাজ, দু একদিনের মধ্যে একটা গরু কেনা হলো। এমন রকমের গরু কিনলেন যে গরু দিনে 3-4 লিটার দুধ দিতে পারে, যেই গরুটা 3-4 লিটার দুধ দেয়। কিন্তু আসিফের দাদা যখনই এসে জিজ্ঞেস করে যে গরু কয় লিটার দুধ দেয়, তার পরদিন থেকে দুধ দেয় তো দূরের কথা, ওই গরু দুধ দোয়াতে গেলেই শুধু লাথি দেয়। প্রিয় লিসেনার্স একটা কথা চিন্তা করে দেখুন, মানুষ কতটা খারাপ হতে পারে। মানুষকে না হয় ব্ল্যাক ম্যাজিক করলি, কিন্তু এই অবলা পশুর উপর কিভাবে করতে পারলি? সে তো একটা অবলা প্রাণী। এইভাবে তিন চারটা গরু পরিবর্তন করা হয়েছে, কিন্তু সবগুলো গরুর সাথে একই ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত গরু কেনা বাদ দিয়ে দিল আরিফ ভাইয়ের বাবা। ডাক্তার যেগুলো ওষুধ দিয়েছিল সেগুলো খেয়ে কোনো কাজ হচ্ছে না, বরং আরো বেশি অসুস্থ হচ্ছিলেন। ওনার এই অবস্থা দেখে ওনার পাড়া প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারেনি। প্রতিদিন ওনাদের আঙিনায় পাটি বিছিয়ে ওনাকে শুইয়ে রাখত, আর উনি ওখানে সারাক্ষণ শুয়ে থেকে খিচুড়ি দিতে থাকতেন। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়তেন খিচুড়ি দিতে দিতে, এরকম একটা অবস্থা। হাত পা ছিলে গিয়ে মাথা বাড়ি খেয়ে ফুলে যাচ্ছে, একটা জায়গায় ঠিক মতো শুয়ে থাকতে পারছেন না, ঘুমানো তো দূরের কথা। সেজন্য ওনাকে বিছানাও রাখা সম্ভব হচ্ছে না, বিছানায় শুয়ে রাখতে গেলে তো বিছানা থেকে উনি পড়ে যাবেন খিচুড়ি দিতে দিতে। এজন্য ওনাকে উঠোনে শুয়ে রাখা হতো, আর পাড়া প্রতিবেশীরা গোল হয়ে ঘিরে ওনাকে দেখত। উনি কাঁদতে কাঁদতে সবাইকে বলেন, কেউ আমাকে একটু কোলে নাও, আমি এত কষ্ট সহ্য করতে পারছি না। এরকম ভাবে প্রায় আরো এক থেকে দেড় বছর চলে যায়, কোন রাতে উনি ভালো করে ঘুমাতে পারেন নাই। সাথে ওনার মা বাবা ওনার পুরো ফ্যামিলিকেও ঠিক মতো ঘুমাতে দেয় নাই। ওনার বড় আব্বুদের বাসা ওনাদের বাসার সাথেই, তাই ওনাদের বাসা থেকে ডাক দিলে হালকা পাতলা শুনতে পায় আর কি। আর ওনার এই অবস্থা দেখে উনি খুব চিৎকার করেন, সহ্য করতে পারেন না তো আসলে এই অবস্থা। এই অবস্থা দেখে ওনার পুরো ফ্যামিলি একরকম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। এক পর্যায়ে ওনার এত কষ্ট দেখে ওনার বাবা এই আরিফ ভাইকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল, যে আমি ওর কষ্ট আর দেখতে পারছি না, একজন বাবা হিসাবে আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে, এর থেকে আমি মেরে ফেলি, কষ্ট একবারই পাক, তারপর আমি না হয় জেলে যাব আমার ছেলেকে হত্যার অপরাধে, কিন্তু আমার ছেলের এই কষ্ট আমি সইতে পারছি না। মানে একটা বাবা কোন পর্যায়ে গেলে নিজের সন্তানকে মার্সি কিলিং এর মতো সিদ্ধান্ত নিতে পারে, যে ছেলেটাকে আমি হত্যা করব তাও ছেলেটা কষ্ট থেকে বেঁচে যাক। তো যাই হোক, সারা রাত খিচুড়ির পর যখন ফজর আজান দেবে ওই টাইমে অনেক ক্লান্তির পর আরিফ ভাইয়ের চোখে ঘুম আসত, আর তখন শুরু হয়ে যেত নানান ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। উনি যে স্বপ্নগুলো দেখেন তা হলো কয়েকটা সাদা কাপড় পরা ফকির গোছের লোক, আনুমানিক ধরতে গেলে সাতটার মতো হবে, তো ওনাদের বাসায় এসে সব ফকির ভিক্ষা নিল, কিন্তু শেষে গিয়ে সাত নম্বর ফকির ওনাদের বাসায় ভিক্ষা নিল না। তাদের দেখতে কোনো সাধারণ ফকিরদের মতো লাগতো না, অনেকটাই ধবধবে সাদা একরকমের উজ্জ্বল আলো ছিল তাদের শরীরে। সেই সাত নম্বর ফকির কেন ভিক্ষা নিল না ওনাদের বাসায় এসে, এটা আরিফ ভাইকে খুব ভাবায়। উনি আরো স্বপ্নে দেখতেন যে এই আসিফের দাদা স্বপ্নে ওনাকে তাড়া করছেন খুব ভয়ঙ্কর ভাবে, উনি তার কাছ থেকে কোনোভাবে রেহাই পাচ্ছেন না। আর লাস্টে স্বপ্নটা দেখেন, হয়তো সেই স্বপ্নটার সাথে এই কালো জাদুর কিছু একটা সম্পর্ক রয়েছে। সেই স্বপ্নটা হলো এই সাবিত ভাই একটা কুয়ার মাঝখানে কিছু একটা পলিথিনে মুড়িয়ে ফেলে দিচ্ছে, প্রতিদিন ফজরের আগে এরকম একটা স্বপ্ন উনি দেখতেন। অনেক রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন ওনার চোখে ভাসত। এরকম ভয়ঙ্কর স্বপ্নের কথা যখন উনি ওনার আম্মুকে এবং নানিকে জানালেন, তখন তারা অবাক হয়ে বলল, অদ্ভুত ব্যাপার তো, এরকম স্বপ্ন তো আমরাও দেখেছি বা আমরা দেখছিও এখন, আমরা মাঝে মাঝে এটা দেখি স্বপ্নের মধ্যে। তারপর ওনাদের মনে সন্দেহ হয় যে কেউ শত্রুতা করে কেউ কিছু করলো না তো, এতদিন কিন্তু ওনারা কবিরাজি চিকিৎসা নেন নাই। তো যাই হোক, একদিন ওনাদের বাসার ভাড়াটিয়া একটা কবিরাজের সন্ধান দেন, তাকে আসতে বলেন ওনাদের বাসায়, যে কথা সেই কাজ, কবিরাজকে আনা হয় ওনাদের বাড়িতে। কিন্তু সন্ধ্যার পর কবিরাজ তার কাজ করার জন্য যখন প্রস্তুতি নিল, বিভিন্ন রকমের জিনিস শুনলো যে ফ্যামিলিতে কয়জন, এগুলো করে চারটা কাঠি নিল, এরপর একটা কাপড় বিছিয়ে ওই কাপড়ের উপর কাঠিগুলো রাখলো, একে একে ওনাদের চারজনের নাম শুনলো, তারপর চারটা কাগজের টুকরো নিয়ে তার উপরে একে একে ওনাদের চারজনের নাম লিখতে থাকলো। লেখার পর ওই চারটা কাঠির উপর চারটা কাগজ একটা একটা করে মুড়ে দিল, তারপর কাঠিগুলো কাপড়ের উপর রাখলো। রাখার পর একটা তেলের বাটির মধ্যে কি যেন একটা দিয়ে ঘোরাতে লাগলো, আর কিছু একটা পড়তে লাগলো। তারপর ওনারা যেটা দেখেন সেটা হচ্ছে ওই কাপড়ের উপর যে কাঠিগুলো ছিল, মানে চারটা কাঠি ছিল, তার মধ্যে একটা অস্বাভাবিকভাবে যেভাবে ওনার খিচুড়ি হতো ওই রকমভাবে নড়াচড়া করছে। কিন্তু এটা তো অসম্ভব, একটা জীবনহীন কাঠের টুকরো কিভাবে নড়াচড়া করতে পারে? ওই কাঠিটা কবিরাজ হাতে নিয়ে কাঠির উপর থেকে কাগজটা খুলে দেখল, ওই কাগজে যার নামটা লেখা ছিল সেটা হচ্ছে আরিফ ভাই। অবশেষে কবিরাজ ওনার চিকিৎসা করতে চূড়ান্তভাবে ব্যর্থ হলেন। বললেন যে এর যে সমস্যা, এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। তো ওই কবিরাজ আর একটা কবিরাজের নাম বলে যায়, তার কাছে যাওয়া হয়, সেও পারে না। এইভাবে যেই কবিরাজই আসে সে আর একজন কবিরাজের রেফারেন্স দেয়, তার কাছে যাওয়া হয়, এইভাবে চলতে থাকে। তো এরকম করতে করতে একটা কবিরাজের সন্ধান ওনারা পান। তাকে এক রাতে ওনাদের বাসায় আনা হলো, কারণ এগুলো নাকি দিনের বেলাতে কাজ করা যায় না, শুধু রাতে করতে হয়। তো কবিরাজ আরিফ ভাইয়ের বাবাকে একটা কোরআন শরীফ নিয়ে আসতে বলেন। কোরআন শরীফ আনার পর কবিরাজ ওনার বাবাকে বিভিন্ন আরও কিছু জিনিস আনতে বলেন। এই পদ্ধতিগুলো করার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে আসলেই আরিফ ভাইয়ের উপর ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর উনি বললেন যে এখন বাটি চালান দিয়ে বের করতে হবে এই জিনিসগুলো কোথায় কোথায় রাখা হয়েছে। কবিরাজ একটা আয়নাও নিয়ে এসেছিল। এই রহস্যময় আয়নার ভেতরে কবিরাজ কিছু জিনিস দেখেছিলেন। কবিরাজ বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিকটা কে করেছে। এই ব্ল্যাক ম্যাজিকটা যে করেছে সে আপনার বাড়ির আশেপাশেই থাকে, তার চেহারার বর্ণনাও দেয়। এই বর্ণনা শুনে চিনে ফেলেন যে এই ব্ল্যাক ম্যাজিকটা কে করেছে, কেন করেছে। তো যাই হোক, তখন কিন্তু অনেক কথাই ওই কবিরাজ বলে দিয়েছিলেন যে কিভাবে কিভাবে কোন প্রেক্ষিতে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, বৃষ্টির সময় এটা সেইটা সাইকেল নিয়ে আসছিল, অনেক কথা বলেছিলেন আর কি। তো যাই হোক, পরে বলেছিলেন যে দুধের মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে এবং কখন কিভাবে করা হয়েছে সেটাও বলে দিয়েছিলেন। কবিরাজ বলেছিলেন যে আর কিছুদিন গেলে আপনার ছেলের মুখ দিয়ে ঘা বের হবে, এরপর সে মারা যাবে। তবে একটা কথা না বললেই নয়, সারাক্ষণ খিচুড়ির কারণে এই আরিফ ভাইয়ের হাতে পায়ে অনেক ঘা হয়েছিল, সেগুলো খুব বড় বড় হয়ে গিয়েছিল, মানে বড় বড় আকারের হয়েছিল, ঘা খুব বাজে টাইপের হয়েছিল যা দেখার মতো না। কিন্তু ওই ঘা শরীরে নিয়ে তখনও ওনার খিচুড়ি হতো। আপনারা একবার ভাবুন যে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আরিফ ভাই ছিলেন। বারবার করে ওনার মা কাপড় দিয়ে সেই ক্ষতস্থানে বেঁধে দিতেন, বারবার খিচুড়ি হওয়ার কারণে আবার সেখান দিয়ে রক্ত বের হতো। লিসেনাররা শুনলে অবাক হবেন যে ওই ঘায়ের চিহ্নগুলো এখনো ওনার হাতে পায়ে আছে। কবিরাজ বলে যে আপনার ছেলের অবস্থা আরো বেশি খারাপ হওয়ার আগে ব্ল্যাক ম্যাজিকের যেই উপাদানগুলো আপনাদের বাড়িতে পুঁতে রাখা হয়েছে সেগুলো বের করতে হবে। তারপর সেই রাতেই শুরু হয়ে যায় বাটি চালান করার প্রস্তুতি। কবিরাজ পুরো বাড়ির গেট বন্ধ করতে বলেন। রাত তখন 11টার আশেপাশে কবিরাজ বাটি চালান করা শুরু করে আর ওই বাটি বারবার গিয়ে পড়ে এই আরিফ ভাইদের ঘরের দরজার সামনে। বারবার বাটি ওখানে যাওয়ার পর কবিরাজ আরিফ ভাইয়ের বাবাকে বলেন যে এখানে খুঁড়তে হবে। কিন্তু এটা শোনার পর বাবা বলেন এখানে তো কিছু থাকার কথা না, আর খনন করার জন্য তো আর মানে আরিফ ভাইয়ের বাবা রাজিও হয় না। আসলে ওনার বাবার এই কথাটা বলার কারণও ছিল, ওনাদের ঘরের দরজার সামনে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা ছিল, এখানে কিভাবে কালো জাদু জিনিসপত্র পুঁতে রাখবে, এখানে তো সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। এটা শোনার পর কবিরাজ আবার বাটি নিয়ে চালান করতে থাকে, কিন্তু বারবার ওখানে গিয়েই বাড়ি থেমে যায়। অবশেষে সবার জোরাজুরিতে ওনার বাবা রাজি হন ওখানে খনন করতে, কারণ সিমেন্টের প্লাস্টার করা একটা জায়গা ভেঙে ফেলতে হবে, বিষয়টা তো একটু বিব্রতকরই বটে। যাই হোক, তারপর সিমেন্টের প্লাস্টার ভেঙে ওখানে খনন করার কাজ শুরু হয়ে যায়। খনন করে মাটিতে মানে মাটিতে একটা বাটিতে রেখে মানে মাটি মাটি একটা বাটিতে রেখে আবার বাটি চালান করে দেখা যায় যে তারপরও বাটিটা ওই দরজার সামনে গিয়েই থেমে যাচ্ছে। তার মানে তখনও মাটির সাথে ওই জিনিসটা উঠে আসেনি। এরপর আরও নিচে খোঁড়া হয়, এক পর্যায়ে গিয়ে পলিথিন দিয়ে মোড়ানো একটা জিনিস পাওয়া যায়। ওটা দেখে আরিফ ভাইয়ের বাবা বলেন এগুলো ইলেকট্রিকের জিনিস, মানে যে জিনিসগুলো আছে এগুলো ছেঁড়া কেবল টেবল হয়তোবা, উনি আগে হয়তোবা অকাজের জিনিস মনে করে মাটিতে পুঁতে রাখতেন, এরকম এক জিনিসই রাখতেন আর কি, বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস মাটিতে পুঁতে রাখতেন। এটা বলে ওনার বাবা চুপচাপ দেখতে থাকেন। পলিথিনে মোড়ানো ওই জিনিসটা সরিয়ে অন্য জায়গায় রাখা হয়, তারপর আবার বাটি চালান করা হয়। কিন্তু এইবার ওই বাটি আর দরজার সামনে যায় না, ওই বাটি সোজা ওই পলিথিন দিয়ে মোড়ানো জিনিসের কাছে চলে যায়। তারপর ওই জিনিসটা খোলার ব্যবস্থা করা হয়। পলিথিনের উপর সুতা দিয়ে শক্ত করে বাঁধা ছিল, ওটা খোলার পর বের হলো এক টুকরো কাফনের কাপড়। কাফনের কাপড়ের উপর রক্ত দিয়ে কিছু একটা লেখা ছিল, আর বের করা হলো শ্মশানের ছাই, ছাই দেখেই ওই কবিরাজ বলেছেন এটা শ্মশানের ছাই, আর হচ্ছে একরকমের পোড়া মাটি আর কয়েকটা তাবিজ। লিসেনার হয়তো বা ভাববেন যে এগুলো ব্ল্যাক ম্যাজিকের জিনিস, ওনাদের বাসার দরজার নিচে কে কিভাবে রাখলো, দরজার সামনে তো সিমেন্ট দিয়ে প্লাস্টার করা ছিল, আর কখনই বা এটা রাখা হলো, কেউ তো দেখতে পেল না। আসলে এই আরিফ ভাইয়ের মা বাবা যখন এক সপ্তাহের জন্য ঘুরতে যায় আত্মীয় বাড়িতে, তখন হয়তো বা রেখেছে, অথবা ওনারা যখন চিকিৎসা করাতে ঢাকায় গিয়ে কয়েকদিন ছিলেন তখনই এগুলো কাউকে দিয়ে পুঁতে রাখা হয়েছে। উল্লেখ্য, তখন সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়নি ওই জায়গায়। আর তখন আরিফ ভাই ধারণা করতে পারেন যে ওই যে স্বপ্নটা, ওই স্বপ্নটা উনি মূলত কেন দেখেছিলেন। তিনটা স্বপ্ন উনি বারবার দেখতেন, তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে এই সাবিত নামে যে ছেলেটা, এই সাবিত একটা কুয়ার মাঝখানে কিছু একটা ফেলে দিচ্ছে। ওই স্বপ্নটা দেখার কারণ হয়তো বা এটা ছিল যে এই সাবিত ভাইকে এগুলো মানে তাকে ইউজ করে এগুলো পুঁতে রাখা হয়েছে। যেদিন রাতে এগুলো বের করা হলো, আশ্চর্যজনকভাবে সেদিন রাত 12টার পর থেকে উনি ঘুমিয়ে যান, মানে আরিফ ভাই ঘুমিয়ে যান। সেদিন রাতে উনি যেন একটা জান্নাতের মতো শান্তি খুঁজে পান। টানা 1.5 বছর ভালোভাবে ঘুম না হওয়ার কারণে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর সেদিন অনেকদিন পর আরিফ ভাই ভালো করে ঘুমাতে পেরেছিলেন। পরের দিন সকালে উঠে উনি লক্ষ্য করেন যে উনি বিছানার উপর শুয়ে আছেন। আহা, কতদিন যে উনি ওনার বিছানায় শুতে পারেননি তা বলে বোঝানো যাবে না। উনি লক্ষ্য করেন যে ওনার কোনো খিচুড়ি হচ্ছে না, চুপচাপ একটা জায়গায় শুয়ে আছেন। উনি যে কত ভালো লাগছিল, আস্তে আস্তে ওনার শরীরের সব ঘাগুলো শুকিয়ে যেতে লাগলো। কবিরাজ গাছের সাথে একটা বিশেষ প্রক্রিয়ায় সুতো দিয়ে ওনাকে বেঁধে এক ধরনের তেল মালিশ করতে থাকলেন প্রতিনিয়ত। কিছুদিনের মধ্যে উনি আবার হাঁটাচলা করতে পারেন। উনি এক পর্যায়ে ওনাদের সহপাঠী যারা, সিনিয়র যারা, তাদের সাথে ফুটবলও খেলতে শুরু করেন। উনি যেন নতুন একটা জীবন ফেরত পেলেন। একটা কথা শুনলে অবাকই হতে হয়, ওই যে ফুটবল খেলায় উনি খেলতেন সেখানে ওই আসিফ এবং সাবিতও ছিল। তার একটু পর লক্ষ্য করেন যে এই আরিফ ভাইয়ের এক সাইডে আসিফের দাদা দাঁড়িয়ে আছে, আর ওনার দিকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। তার চোখ যেন আরিফ ভাইয়ের উপর থেকে সরছেই না। তারপর খেলাধুলা শেষে আরিফ ভাই বাড়িতে আসেন। অনেকদিন পর খেলাধুলা করার পর ওনার কাছে মনে হলো উনি আগের মতো আল্লাহর রহমতে স্বাভাবিক হয়ে গেছেন, আল্লাহর রহমত ওনার কষ্টের দিনগুলো হয়তোবা শেষ। কিন্তু কে জানত, ওনার কষ্টের দিনগুলো এখনই শেষ নয়। হতে পারে এটা কেবল প্রাথমিক অবস্থা। আসিফের দাদা হালকা পাতলা কবিরাজি জানে, এটা আমরা শুরুতেই বলেছিলাম প্রিয় লিসেনার্স। ফুটবল খেলে আসার পর আরিফ ভাই গোসল করে রুমে গিয়ে জানালার পাশে শুয়ে থাকেন। তখন গরমকাল ছিল, সেজন্য আলাদা ভাবে মানে জানালা আসলে বন্ধ করা হতো না, জানালা সবসময় খোলাই থাকতো। তো উনি শুয়ে থাকতে থাকতে হঠাৎ ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে ওঠার পর জানালার দিকে তাকিয়ে দেখেন যে জানালার পাশে সোজা ওই আসিফের দাদা মাটিতে বসে কি একটা কিছু একটা আঁকাআঁকি করছে, আর মুখে বিড়বিড় করে কিছু একটা বলছে, আর আরিফ ভাইয়ের দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। এটা দেখেই আরিফ ভাই জানালা বন্ধ করে দেন। তারপর উনি যেখানে সেখানে যেখানেই যান না কেন, যেখানেই যান সেখানেই এই আসিফের দাদাকে দেখতে পান। মানে ওই বৃদ্ধ লোকটা তার পিছুই ছাড়ছে না। এটা কি হ্যালুসিনেশন না অন্য কোনো কারণ, এটা উনি বুঝতে পারছেন না। খেলতে গেলেও দেখা যাচ্ছে সে হাজির হয়ে গেছে। কেন এই লোকটা সব জায়গায় হাজির হয়, কে তাকে খবর দিচ্ছে যে ওই জায়গায় আরিফ ভাই গেছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতেই দেখা যায় আবার উনি আগের মতো মাটিতে পা ফেলতে পারছেন না। ওনার পায়ের রগ মনে হচ্ছে শক্ত হয়ে গিয়েছে, পা সোজা করলে আর বাঁকাতে পারছেন না। শুরু হয়ে যায় আবার ওনার কষ্টের দিনের যাত্রা, আবারও শুরু হয় খিচুড়ি, আবারও ফাঁকা হয়ে যায় ওনার বিছানা, আবার ওনাকে মাটিতে শুয়ে থাকতে হয়, খিচুড়ি শুরু হয়ে যায়, শুকিয়ে যাওয়া ঘাগুলো আবার জেগে উঠতে থাকে, বিছানায় ঘুমানোর শান্তিটা উনি বেশি দিন উপভোগ করতে পারেননি। আবারও নিয়ে আসা হয় ওই কবিরাজকে, যার চিকিৎসায় উনি সুস্থ হয়েছিলেন। কি ভাবছেন প্রিয় লিসেনার্স, উনি আবার সুস্থ হয়ে যাবেন? ওনাকে কি ওই কবিরাজ আল্লাহর রহমতে সুস্থ করতে পেরেছিলেন? যদি সুস্থ হয়ে যান তাহলে আবার কেন ওই কবিরাজ পারবে না, কেন ওই কবিরাজ আবার এসে অস্বীকৃতি জানালো? এবার আসলে ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। ওই কবিরাজ বাসায় এসে ঝাড়ফুঁক করে যান। ঝাড়ফুঁক করার পর উনি কিছুটা সুস্থতা বোধ করেন। তারপর একদিন আবার ওই কবিরাজকে ফোন করে ওনাদেরকে ওনাদের বাসায় আসতে বলা হয়। কবিরাজ কেন জানি আর এই বাসায় আসতে চায় না, বারবার করে আসতে বললেও তবুও কেন জানি আসতে চায় না। তার কথার ধরন দেখলে মনে হয় কে যেন তাকে ভয় দেখিয়ে বারণ করে দিয়েছে। কিছুদিন বারবার ফোন করার পর কবিরাজ ওনাদের বাড়িতে আসে এবং এসে বললে যে আগে যেই সমস্ত তদবির দিয়েছিলাম এগুলো এখন আর দরকার নাই, এখন তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা পরে নাও তাহলে ভালো হয়ে যাবা। এই তাবিজটা পরার সাথে সাথে ওনার খিচুড়ি আগের থেকে কয়েক গুণ বেড়ে যায়। কবিরাজ এটা কি দিয়ে গেল, এটা নেয়ার পর তার উনি বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। কবিরাজকে আবারও ফোন করা হয় কিন্তু এবারও উনি এই বাড়িতে আসতে চায় না। তার কথার ধরনে বারবারই মনে হচ্ছিল এই আরিফ ভাইয়ের চিকিৎসাতে তিনি বাধা পাচ্ছেন, কেউ হয়তো বা তাকে নিষেধ করে দিয়েছেন আর বলে দিয়েছেন এই বাড়িতে যেন উনি না আসেন। অনেক জোরাজুরি করার পর একদিন কবিরাজ বাসায় আসে এবং যা বলে সেটা হচ্ছে যে এই আরিফ ভাইদের বাড়ির পাশে এই আরিফ ভাইদের দাদা ও দাদির জোড়া কবর রয়েছে। এই জোড়া কবরের মাঝখানে কালো জাদু করা আছে। এই জোড়া কবরে কালো জাদুটা যে করেছে, অর্থাৎ যে তান্ত্রিককে দিয়ে করিয়েছে, সেই শুধু পারবে এই কালো জাদু নষ্ট করতে। এটা তার অথবা অন্য কোনো ছোটখাটো কবিরাজের দ্বারা এটা হবে না, কারণ এই কালো জাদুটা খুব ভয়ঙ্কর এবং জঘন্যতম উপকরণ ব্যবহার করা হয়েছে। কবিরাজ আরো বলেন যে যে জাদুটা করেছে সে আসলে একজন খুব বড় মাপের তান্ত্রিক, সে শুধুই ব্ল্যাক ম্যাজিকের কাজ করে। আপনার চাইলে তার কাছে আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন, যেহেতু আপনার ছেলেকে তার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাই সেই পারবে এই জোড়া কবরের ব্ল্যাক ম্যাজিক নষ্ট করতে। কিন্তু কিভাবে নিয়ে যাবে তার কাছে, আরিফ ভাইয়ের তো সারাক্ষণ খিচুনি হয়, ভ্যান রিক্সায় কিভাবে থাকবেন? তারপর অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই তান্ত্রিককে এই আরিফ ভাইদের বাসায় নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কবিরাজের কথা মতো অনেক খোঁজাখুঁজি করে সেই সাইকেলওয়ালা তান্ত্রিককে ওনাদের বাসায় নিয়ে আসা হয়। তান্ত্রিক ওনাকে দেখেই বুঝতে পারেন যে এসব তারই করা কালো জাদুর প্রভাবে হয়েছে। প্রথমে সে সবাইকে বোঝানোর চেষ্টা করেছিল যে ওনার উপর কোনো কালো জাদু করা নেই, কিন্তু আরিফ ভাইয়ের মা যখন বলল যে তাহলে আমাদের বাসা থেকে তাবিজ বের হওয়ার পর আমার ছেলে সুস্থ হলো কেন, তখন এক প্রকার ধরাই খেয়ে যাবে তান্ত্রিক। তারপর তান্ত্রিক এই আরিফ ভাইয়ের হাত দেখতে চায়, হাত দেখে বলে আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে, ওটা আপনাদের বাড়িতে জোড়া কবরে রয়েছে। সেটা শোনার পর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এটা কাটার উপায় কি, তখন কবিরাজ বলে সাতটা সাদা মোরগ লাগবে, তার সাথে আরও কিছু জিনিস লাগবে যেগুলো বলেছিলেন, সেগুলো আসলে সহজে পাওয়াটাও যায় না, বেশ মুশকিল, এগুলো দুই দিনের মধ্যে ম্যানেজ করতে বলে। আর দুই দিন ওনাদের জন্য খুব কম সময় হয়ে গিয়েছিল। আর এদিকে হয় কি, আরিফ ভাইয়ের বাবা নতুন করে সমস্ত কথার বিশ্বাস করে না, কারণ হচ্ছে আগে তো অনেকগুলো কবিরাজ অনেক টাকা খেয়ে চলে গেছে, এই জন্য মূলত উনি নতুন করে কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। এগুলো শোনার পর আরিফ ভাইয়ের বাবা বারণ করে দেন যে এগুলো সব ধান্দাবাজি, কবিরাজের ধান্দাবাজি, আমি এগুলো ম্যানেজ করতে পারবো না। তো কবিরাজের কথা মতো ওগুলো আর ম্যানেজ করা হয়নি। আর আরিফ ভাইকে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে সেটার মূল জিনিসটা ওই জোড়া কবরের মাঝখানে পুঁতে রাখা হয়েছে, ওটা যদি ওই তান্ত্রিক কেটে দিত তাহলে আল্লাহর রহমতে আবার সুস্থ হয়ে যেতেন, কারণ সে নিজেই এই জোড়া কবরে ব্ল্যাক ম্যাজিকটা করেছে। তো যাই হোক, এরপর আরিফ ভাইয়ের মা এবং নানি কোনো রকমে সেই জিনিসগুলো অনেক কষ্টে ম্যানেজ করেছিলেন। তান্ত্রিকের কথা মতো জিনিসগুলো ম্যানেজ করার পর তান্ত্রিকের কাছে ফোন করে বলা হয়, কিন্তু তান্ত্রিক আর ওনাদের বাসায় আসে না। যাই হোক, পরে ওই তান্ত্রিকের সাথে কোনোরকমভাবে আর যোগাযোগ করা সম্ভব হয় নাই কোনো এক রহস্যময় কারণে। তারপরে অন্যান্য আরও কবিরাজের মাধ্যমে বিভিন্ন সময় ওনাদের বাসা থেকে আরও অনেক কালো জাদু জিনিসপত্র বের হয়, মানে কিছুদিন পরপরই মনে হয় ওখানে কিছু রেখে যায় আর কি। কিন্তু ওই জোড়া কবরের ব্ল্যাক ম্যাজিকটা কেউ নষ্ট করতে পারে না। ওনাকে এত বড় একটা ব্ল্যাক ম্যাজিক করা সত্ত্বেও উনি কোনোদিন কোনো জিন বা অন্য কোনো ভয়ঙ্কর অভাব দেখেননি ততদিন পর্যন্ত। হঠাৎ গত বছর 2024 সালে এসে ওনার সাথে একটা ঘটনা ঘটে। তখন ছিল গরমকাল, এই আরিফ ভাইয়ের বাবা মা বাইরের বারান্দায় ঘুমাতো, বাইরের লাইট অফ করে। উনি ওয়াশরুমে যাওয়ার সময় লক্ষ্য করেন যে, মানে আরিফ ভাই ওয়াশরুমে যাওয়ার সময় লক্ষ্য করেন যে ওনাদের বাড়ির আগিনাতে টিনের বেড়ার এক কোণায় মানুষের মতো একটা অবয়ব বসে আছে, কিছু একটা করছে। দেখে মনে হলো কেউ সিগারেট খাওয়ার সময় হাতটা যেরকম মুখের কাছে নেয় ওইভাবে নিচ্ছে। তো এটা দেখে উনি ভাবলেন যে গরমের দিন হয়তো ওনার ছোট ভাই বাইরে এসে সিগারেট খাচ্ছে, তাও তো খেয়াল করেননি। কিন্তু যখন মনে পড়ল যে আরে এখন তো বিদ্যুৎ যায় নাই, তাহলে কেন তার ছোট ভাই বাইরে এসে সিগারেট খাবে, তখন উনি আবার পেছন দিকে তাকালেন দেখার জন্য যে আসলে ওখানে কি রয়েছে। তো পেছনে ফেরার আগে উনি ওনার বারান্দায় চেক করেছিলেন, সেই দিকে তাকিয়েছিলেন, দেখতে পান যে ওনার বাবা মা বাবা ওখানে আছেন কিনা, হয়তো বা ওনার বাবা বসে আছে কিনা ওখানে, কিন্তু চেক করে দেখা গেল না, তারা দুজনেই শুয়ে ঘুমাচ্ছে। তারপর একটু ভয় পেলেন, ভয় পাওয়ার পর আস্তে আস্তে একটু কাছে গিয়ে যেটা দেখলেন, সেটা দেখে আরিফের গায়ের লোম দাঁড়িয়ে গেল, ভয়ের শিহরণ ছড়িয়ে গেল সারা শরীরে। উনি দেখলেন যে ওটা কোনো মানুষ নয়, লম্বা একটা অবয়ব যেটা ওনাকে দেখা মাত্র হঠাৎ করে টিনের মাঝখান দিয়ে ওই যে জোড়া কবর যে সাইডটা রয়েছে ওই কবরের ওই দিকটাতে চলে গেল। ওই অবয়বটি খুবই লম্বা ছিল। এরপর আরিফ ভাই ভয় পেয়ে রুমে চলে আসেন। রুমে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে শুনতে পান অনেকগুলো কুকুরের চিৎকার। তারপর সেই রাতটা কোনো রকমে কাটিয়ে দেন। এই সমস্যা এখনো চলমান। অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের অনেক আলামত নষ্ট করা হয়েছে। আল্লাহর রহমতে আরিফ ভাই এখন অল্প অল্প হাঁটাচলা করতে পারেন, কিন্তু সেই জোড়া কবরের ব্ল্যাক ম্যাজিক এখনো কাটানো যায় নাই। এখনো চেষ্টা করে যাচ্ছেন সুস্থ হওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি আরিফ ভাই যেন দ্রুত সুস্থ হতে পারেন, স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজগুলো করতে পারে। আমরা ব্ল্যাক ম্যাজিকের অনেক ঘটনা শুনি, আমরা উপস্থাপন করি, দেখা যায় যে ঈর্ষার বশবর্তী হয়ে মানুষ কিভাবে ব্ল্যাক ম্যাজিক করছে। আর ব্ল্যাক ম্যাজিক ছাড়াও মানুষের কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মতোই ক্ষতি হতে পারে, সেটা হলো বদ নজরের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আইনুল হক, নিশ্চয়ই বদ নজর সত্য। বদ নজর লাগে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরই কারণে, আমরা নিজেরাই এটার জন্য দায়ী। এই জন্য আমি বিভিন্ন সময় বলেছি, বারবার বলি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, যে আমরা নিজেরা আমাদের নিজেদের সুন্দর মুহূর্তগুলো ফেসবুকে আপলোড করব না, আমাদের সন্তানদের সফলতার গল্পগুলো ফলাও করে প্রচার করব না, আমাদের সন্তানদের সফলতার ছবিগুলো আমরা ফেসবুকে দিব না, নবজাতক সন্তানের ছবি তুলে আমরা ফেসবুকে আপলোড করব না, একে ওকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সেই ছবিগুলো দিব না, আমরা আমাদের কোনো খাবারের ছবি, আমরা কি খাচ্ছি, সেই ছবিগুলো ফেসবুকে আপলোড করব না, বিশেষ কোনো প্রয়োজন হলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু পারিবারিক এই ছবিগুলো আমরা যেন পাবলিক না করি, পরিবারকে আমরা পরিবারের মতোই রাখি, পরিবারকে আমরা পাবলিক না করি। মনে রাখবেন, আমাদের পরিবার আমাদের নিজস্ব সম্পত্তি, প্রত্যেকের পরিবার প্রত্যেকের নিজস্ব সম্পত্তি, এটাকে জনসম্মুখে এইভাবে হাজির করার প্রয়োজনীয়তা নাই, আর হাজির করলে বদনজর লাগবে 100% না 1000% সত্য। তাই সবাই যে ব্ল্যাক ম্যাজিক করবে বিষয়টা এরকম না, আমরা মনে করি যে আমাদের নিশ্চয়ই কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কে করতে পারে, কোনো লোক খুঁজে পাই না, আসলে ব্ল্যাক ম্যাজিক না করলেও আমরা বদনজরের শিকার হতে পারি আমাদের নিজেদের ভুলের কারণে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা ভালো কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন। বদনজর লাগার জন্য কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা ধর্মের কোনো বাছবিচার নাই, যে কেউ বদনজরের শিকার হতে পারেন, এমনকি নিজের বদনজর নিজেরও লাগতে পারে। আর বদনজর যে শুধু মানুষের উপর লাগে তা কিন্তু না, বদনজর পোশাকের উপর লাগতে পারে, সম্পত্তির উপর লাগতে পারে, মানে জড় বস্তুর উপর লাগতে পারে। আপনার যদি কোনো অ্যাসেট থাকে সেটার তো আর কোনো প্রাণ নাই, সেগুলোর উপরও লাগতে পারে। আপনি কোনো পশুপালন করছেন, ভালো গরুর একটা খামার দিয়েছেন, সেখানে বদনজর লেগে গরুগুলো শেষ হয়ে যেতে পারে, মুরগির খামার শেষ হয়ে যেতে পারে, ফসলের ক্ষেত শেষ হয়ে যেতে পারে, ব্ল্যাক ম্যাজিক কিন্তু করার দরকার নাই, বদনজরই শেষ হয়ে যায়। এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কিছু দোয়া রয়েছে, আমল রয়েছে। এখন বদনজর লাগবে বলে কি আমরা কোনো কাজ করব না? আমরা কি ব্যবসা বাণিজ্য করব না, ক্ষেত খামার করব না, পশুপালন করব না, চাকরি বাকরি করব না? করব, অবশ্যই করব। নির্দিষ্ট আমলগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন সেগুলো করব। যে যেই ধর্মের রয়েছেন তারা সেই সেই ধর্মের অনুশাসনগুলো যদি মেনে চলেন বা আমরা যদি মেনে চলি, তাহলে দেখা যাবে এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে এই ধরনের সমস্যা থেকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনায় কিন্তু আমাদের দুইজন মডারেটরের সংশ্লিষ্টতা রয়েছে। কেন বলছি, বিস্তারিত বললে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মুন্সীগঞ্জে ফ্যান মিট করেছিলাম। মুন্সীগঞ্জের এই ফ্যান মিটে আমার সাথে ছিলেন আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব, যার বাড়ি কিশোরগঞ্জে। ওই ফ্যান মিটে অনেকেই এসেছিলেন, যার মধ্যে একজন আপু এসেছিলেন যার নাম হচ্ছে নুসাইবা নেহা। উনি আমাদের আফান্দ হর ওয়ার্ল্ড এর একজন নিয়মিত শ্রোতা। উনি রাকিব ভাইকে একটি ঘটনা শোনান। ওনার আম্মু এসেছিলেন, ওনার আম্মু তখন এই ঘটনাটি সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য যোগ করেন। ঘটনাটি রাকিব ভাইয়ের কাছে এতটাই ভালো লেগেছিল যে পরবর্তীতে উনি ঢাকায় ফিরে সৌমিত্র রয়কে ঘটনাটি শেয়ার করেন এবং এটি নিয়ে কাজ করার একটা প্রস্তাব দেন। সৌমিত্র রয় ঘটনাটি পুরোটা শোনার পর সানন্দেই সেই প্রস্তাবে রাজি হন এবং এই ঘটনাটি নিয়ে কাজ করতে শুরু করেন। ঘটনাটি মূলত বেশ ভাঙা ভাঙা ছিল, ছাড়া ছাড়া ছিল, এরকম অবস্থায় ছিল। তো এভাবে একটা দীর্ঘ সময় নিয়ে এই ঘটনাটি পূর্ণাঙ্গভাবে গোছানো হয়েছে আর এই গোছানো ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। চলুন ঘটনায় চলে যাই। শরতের রাত, জমিদার বাড়িতে চলছে ছোটখাটো এক উৎসব। জমিদার রাজকুমার পাল নিজেই তদারকি করছেন উৎসব। সন্ধ্যা নামার আগেই বিকালের লাল আভা আকাশ জুড়ে ছড়িয়ে আছে। মনে হচ্ছে লাল আভা যেন কোনো খুনে বার্তা দিতে চাইছে। আজ রাতে বসবে বাইজিদের নাচের আসর। বাইজি ঘরে তাই এখন সাজ সাজ রব। বাড়ির সামনের বড় পুকুরটির ঘাটে বসে দু একজন দেখছে সেই আয়োজন। বাড়ির ভেতরকার মহিলাদের জন্য থাকা ছোট পুকুরটির ঘাটে চলছে হাঁড়িপাতিল আর প্লেট ধোয়ার আয়োজন। হঠাৎ কেউ একজন দৌড়ে এসে জমিদার রাজকুমার পালকে বলেন, বাবু, আপনার একমাত্র নাতি সুভাষ পালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একথা শুনে তো জমিদার রাজকুমার পালের মাথায় বাজ পড়ল। সারা বাড়ি ভরা মানুষের মাঝে তার আড়াই তিন বছরের নাতি সুভাষ কোথায় হারাবে? আকাশের রক্তবর্ণ আর আভা ছড়াচ্ছে না, বিষাদে পরিণত হয়েছে পরিবেশ। চারদিকে খোঁজ চলছে শিশু সুভাষের, কিন্তু কোথাও তার কোনো খোঁজ নেই। বাড়ি জুড়ে কান্নার রোল, যে যার মতো পারছে খুঁজছে সুভাষকে। হঠাৎ পুকুর পাড়ে বসে থাকা কেউ একজন খেয়াল করলেন, সুভাষের নিথর দেহ ভেসে আছে পুকুরে। যেন ঘন এক অমার নিশা নেমে এলো জমিদার বাড়ির বুকে। জলদি পুকুরে নেমে সুভাষের দেহ উঠাতে গেল কিছু মানুষ। বাড়ির সবাই তখন কান্না আর আহাজারি করছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঘটল এক ঘটনা। আরে, সুভাষ তো মরেনি, সে যেন একটি কাঠের টুকরোর মতো জলের উপর ভেসেছিল এতক্ষণ। ঘটনার আকস্মিকতায় সকলের মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? কাউকে কিছুই জিজ্ঞেস বা কোনো আলোচনার সুযোগ দিলেন না সুভাষের মা। যক্ষের ধনের মতো কলিজার টুকরো সন্তানকে জীবিত পেয়ে বুকে জড়িয়ে সোজা ঢুকে গেলেন জমিদার বাড়ির অন্দরমহলে। ছেলেকে জড়িয়ে ধরে মা অনেকক্ষণ কাঁদলেন, তারপর জিজ্ঞেস করলেন, এতক্ষণ কোথায় ছিলি বাবা, আর কিভাবে ছিলি পানির উপরে? উনি ভেবেছেন এত ছোট শিশু হয়তো বলতে পারবে না কিছুই, কিন্তু আধো আধো গলায় সুভাষ জবাব দেয়, মা, তোমার মতো আর একটা মা আছে ওই পুকুরের নিচে, আমি তার সাথে খেলা করছিলাম আর সেই আমাকে পানির উপরে ভাসিয়ে রেখেছিল। এ কথা শোনার পর আর কিছুই বোঝার বাকি থাকে না জমিদার বাড়ির কারোরই। এই পুকুরের নিচে বাস করেন কোনো এক মমতাময়ী অশরীরী, যে অনেক ভালোবাসায় আগলে রেখেছিল সুভাষকে। অন্যায় আর জুলুমের শিকার অনেক বাইজির আত্মত্যাগ আছে এই বাড়ির বাইজি ঘরে। বাইজিদের রূপ ধরে অনেক অশরীরী ঘুরে বেড়ায় পুকুর পাড় থেকে বাইজি ঘর কিংবা পাশের খালের ধারে। কিন্তু এভাবে কোনো অদৃশ্য শক্তি জমিদারের নাতিকে ভালোবাসা আর আদর দিয়ে আগলে রাখবে সেটা ভাবাই যায় না। ধীরে ধীরে সময় কেটে যায়। জমিদার রামকুমার পাল আর তার নাতি সুভাষ পাল এখন অতীত। আজ জৌলুসপূর্ণ এই জমিদার বাড়ি অনেকটাই বিবর্ণ হয়ে গিয়েছে। বাড়ির সামনের বড় পুকুর কিংবা ভেতরকার মহিলাদের ছোট পুকুরটিও অনেকটাই পরিত্যক্ত হয়ে গেছে। জমিদারি প্রথা উঠে যাওয়ায় জমিদারের বাগান বাড়ির জায়গাটি কিনে নিয়ে সেখানে বাড়ি করে স্থায়ী হয় অনেকেই। তবে জমিদার রামকুমারের নামেই এই গ্রামের নাম এখনো প্রচলিত, রামনগর নামে। নুসাইবা আপু, মুন্সিগঞ্জ জেলার সদর থানার মীর কাদিম পৌরসভার 2 নং ওয়ার্ডের মীরাপাড়া এলাকার বাসিন্দা। এই মীরাপাড়া এলাকার এই রামনগর গ্রামেই ওনার বাড়ি। পিছনের ভিটা বললেই গ্রামের অনেকেই চেনে। পিছনের ভিটা বা পিছের ভিটা, পিছের ভিটা নামই বেশি পরিচিত। তো পিছের ভিটা বললেই গ্রামের অনেকেই ওনাদের বাড়িটাও চিনে ফেলবেন, কারণ ওনাদের এই বাড়িটা এই জমিদার বাড়ি লাগোয়া পেছন দিকেই। বাড়ি থেকে বের হলেই জমিদার রামকুমারের বাড়ি। এখনো বাইজি ঘর আর পুকুর ঘাটতি দেখা যায়। আর ওনারা ভাবেন কতই না ভয়ঙ্কর সময় পার করেছে এই বাড়ি। অনেক নিরীহ বাইজিদের হত্যা করা হতো এই বাইজি ঘরেই। তাদের কথা না শুনলেই বা নাচ যদি মনোপুত না হতো তাহলে হত্যা করা হতো। কখনো নাচ থামানোর অনুমতি দেওয়া হতো না। নাচতে নাচতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হতো, অথবা নাচতে নাচতেই পায়ের তলা ফেটে দরদর করে রক্ত বের হতো। প্রচণ্ড যন্ত্রণা হতো, তবুও নাচ থামানো যাবে না। এভাবেই অনেক নিরীহ গরিব বাইজি এই ঘরে মারা গেছে। কখনো এমনও হয়েছে তরবারির এক কোপেই দ্বিখণ্ডিত হয়ে গেছে তারা। জমিদারের বংশধরেরা এখনো কেউ কেউ থাকলেও এই পুরাতন বাড়িটি এখন পরিত্যক্ত, থাকে না কেউ। অবশ্য একদমই থাকে না বলে ভুল হবে, কারণ প্রতি রাত্রেই ঘুঙুরের টুংটাং আওয়াজ আর গানের গুনগুন আওয়াজ কিংবা ঝুমকার শব্দ শোনা যায় এই বাড়ির চারপাশে। কখনো কখনো বাড়ির পাশের খালটির পানির উপর দিয়েও কে যেন ঝুমঝুম নূপুরের আওয়াজে হেঁটে যায় এপার থেকে ওপারে। ঘর থেকে প্রতিনিয়ত সেসব আওয়াজ স্পষ্ট শুনতে পান এই নুসাইবাপুরা। ওনারা যৌথ পরিবার এখনো, বাবা চাচা ফুপুরা একসাথেই থাকেন। ওনাদের বাড়ি এখানে প্রায় 40 বছরের বেশি সময় ধরে। সবসময় মধ্যরাতে এদের অস্তিত্ব বোঝা গেলেও কখনো ভয়ের কিছু ঘটেনি কারোর সাথে। আসলে ততদিন পর্যন্ত ঘটেনি যতদিন পর্যন্ত ওনারা জানতেনই না যে এই বাইজিদের রূপ নেয়া অশরীরী আর এই পুকুরের মহিলা অশরীরীটি ছাড়া এখানে আর কেউ থাকে না। কিন্তু ভয়ের শুরুটা হয় তখনই যখন এই বাড়ির পাশে থাকা বড় বড় 3টি আম গাছে আগমন ঘটে নতুন এক খুনি অতিথির, যে হল স্কন্ধনাইয়া। আসলে এই স্কন্ধনাইয়া নাকি এই আম গাছগুলোতে অনেক আগে থেকেই থাকত, তবে কাউকে দেখা দিত না। এই আম গাছগুলো অনেক পুরনো। আম গাছগুলোর পাশে একটি পুরনো বড় তেঁতুল গাছও আছে। সেই তেঁতুল গাছ সংলগ্ন একটি চারতলা বাসা ছিল। সেই বাসায় এক কাকা থাকতেন যিনি কথা বলতে পারতেন না, অর্থাৎ বোবা ছিলেন। তো নুসাইবাপুরা ওনাকে বোবা কাকা বলে ডাকতেন। সেই বোবা কাকার স্ত্রী এক রাত্রে কোনো একটি বিষয় নিয়ে নিজ ভাইদের উপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন সেই বাসায়। এমন এক রুমে উনি আত্মহত্যা করেন যেই রুমটি ছিল এই তেঁতুল গাছের একদম পাশ ঘেঁষে। কারো জানা নেই এই আত্মহত্যাটি এই স্কন্ধনাইয়াই ঘটিয়েছে কিনা, নাকি এই আত্মহত্যার কারণেই তার উপস্থিতির জানান দিচ্ছে সে। স্কন্ধনাইয়া নামটি মূলত ওনারাই আঞ্চলিকভাবে ডেকে থাকেন, কারণ এর সঠিক নাম কেউই জানেন না ওনারা। তবে এটা জানেন যে এর ঘাড়ে মাথা নেই, দেখতে বিদঘুটে আকৃতির, লম্বা লম্বা হাত, দুর্গন্ধযুক্ত শরীর, বুকের উপর দুটো চোখ আর পেটের জায়গায় ভয়ঙ্কর একটা মুখ রয়েছে। তাকে নাকি অনেকেই দেখেছে রাতের বেলা সেই আম গাছগুলোর নিচে চলাফেরা করতে। সময়টা 2013 সাল। নুসাইবাপুর বাসার পাশে এক কবিরাজ কাকার বাসা। এলাকার সবাই ওনাকে জামাল ফকির নামেই চেনেন। এই কাকা টুকটাক ভালোই কবিরাজি জানতেন, পাশাপাশি কোরআনের বিভিন্ন আয়াত লিখে তিনি বাচ্চাদের জন্য তদবিরও দিতেন। এই কাকার ছিল 2 ছেলে। এর মধ্যে বড় ছেলেকে তিনি একজন কোরআনের হাফেজা দেখে বিয়ে করান। সেই ভাবির নাম ছিল আমেনা। আমেরা ভাবি দেখতে যেমন সুন্দরী ছিলেন তেমনই সুন্দর ছিল ওনার হাতের আরবি লেখা। জামাল চাচা আরবিতে তদবির লেখার ক্ষেত্রে এই ভাবির সাহায্য নিতেন। আর জামাল ফকিরের একটি সুনাম ছিল জন্ডিস কিংবা লিভারের চিকিৎসায়। তিনি স্বপ্নে প্রাপ্ত এক চিকিৎসা পদ্ধতিতে জন্ডিসের রোগীদের মাথা ধোয়াতেন প্রতিদিন। এতে অনেকের জন্ডিস নাকি আল্লাহর রহমতে ভালো হয়ে যেত। এই কাজটি উনি করতেন প্রতিদিন সকালবেলা, ফলে প্রতিদিন সকালেই মানুষের ভিড় জমে যেত ওনার বাড়ির উঠোনে। জন্ডিস রোগীদের মাথা ধোয়ানোর কাজে ব্যবহার করা হতো বৃষ্টির পানি কিংবা বাড়ির সামনে থাকা একটি পরিষ্কার পানির ডোবা কিংবা গর্তের পানি। প্রতিদিন ফজর আগে এই ডোবা থেকে পানি এনে বাড়িতে ড্রামে ভরে রাখতেন আমেনা ভাবি। তারপর ফজরের পর থেকেই মূলত চলত মাথা ধোয়ানোর কাজ। ভাবি তখন 7 মাসের সন্তান সম্ভবা। একদিন ভোরে ওনার ঘুম ভেঙে যায়। তিনি ভেবেছেন সকাল হয়ে গেছে, জলদি ড্রামগুলো পানিতে ভরে ফেলেন, তারপর অজু করে ফজরের নামাজ পড়বেন। এরকম চিন্তা করবেন বা এরকম চিন্তা করেছেন যেই ভাবা সেই কাজ। উঠে তিনি সরাসরি চলে গেলেন সেই ডোবায় পানি আনতে। একের পর এক কলসি ভরে পানি এনে ড্রামের অনেকটাই ভরেও ফেলেছেন। খোনাক্ষরও টের পেলেন না তখন রাত প্রায় 3টা বাজে। একের পর এক কলস ভরে পানি ঢেলে যাচ্ছেন ড্রামে। আশেপাশে তখনও ঝিঝি পোকার শব্দ হচ্ছেই, বাতাস কিছুটা থেমে আছে, আকাশে জ্বলছে মিটিমিটি তারার আলো, তখনও পাখিরা ঘুমিয়ে আছে নিজ নিজ নীড়ে। ঘুমন্ত প্রায় সকল প্রাণী, তবে ঘুমায়নি শুধু একজন। 3 আমগাছের নিচ থেকে জলজল চোখে ভাবির দিকে ভয়ঙ্কর ভাবে এক নজরে তাকিয়ে আছে 2টি চোখ, সে আর কেউ না, স্কন্ধ নাইয়া। আসলে ফজর আগে নয়, ভাবিকে কোনো এক মায়াজালে আবদ্ধ করে রাত প্রায় 3টায় ডেকে আনে এই ডোবায়। তার পরের বর্ণনা আর কেউ জানে না। ফজরের আজানের পর কবিরাজ কাকা উঠে যখন দেখলেন তার ড্রামে অল্প কিছুটা পানি ভরা, ড্রামটা পানিতে পূর্ণ নয়, তখন তিনি তার ছেলেকে ডাক দিলেন, পাশাপাশি ডাক দিলেন ভাবিকেও। ওনার ছেলে উঠে এসে জানান যে আমিনা তো রুমে নেই। শুরু হয় খোঁজাখুঁজি, তারপর হঠাৎ চিল্লাচিল্লি আর আর্তনাদে ভারী হয়ে যায় চারপাশ। নুসেবাপুর বাড়ির পাশে যেহেতু ওনাদের বাড়ি, ওনারাও দৌড়ে গেলেন সেখানে। সেখানে গিয়ে যা দেখেন তা দেখার জন্য ওনারা কেউই প্রস্তুত ছিলেন না। আমিনা ভাবি সেই পরিষ্কার পানির ডোবাতে উল্টো হয়ে কাদায় ডুবে আছেন। ওনার নিজ চোখকে বিশ্বাস করতে পারলেন না, এটা কিভাবে সম্ভব। সত্যি উনি একজন অসাধারণ মানুষ ছিলেন, অনেক পরহেজগার একজন মানুষ ছিলেন। ওনার লাশ যখন পানি থেকে তুলে আনা হয় দেখা যায় বিন্দুমাত্র কাদা ওনার মুখের ভেতরে ছিল না, মুখে বা পেটে কোনো পানিও ছিল না, আর লাশটা একদম সাদা হয়ে গিয়েছিল, মনে হচ্ছে একদমই রক্ত শূন্য অবস্থা। পেটের 7 মাসের বাচ্চাটা সহ ভাবির এই মৃত্যু সকলকে ভীষণভাবে নাড়া দেয়। সেদিন ভাবির জানাজা দাফন সকল কাজেই কবিরাজ কাকার কান্না সকলকে আরো ব্যথিত করে তোলে। ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল উনি যেন ভাবির এই করুণীতির পরিণতির জন্য, এই করুণ পরিণতির জন্য নিজেই দায়ী। উনি নিজেই নিজেকে দায়ী করছিলেন কেন তার এই অন্তঃসত্ত্বা ছেলের বউকে দিয়ে উনি এই ডোবা থেকে পানি এনে ড্রামে ভরবেন, তাহলে তো এরকম ঝামেলা হতো না। যাই হোক, এরকমটা তো আসলে আগে কখনো হয়নি। 2-1 দিনের মধ্যেই সেই কবিরাজ কাকা জিন মারফত সকল তথ্য পেয়ে যান কিভাবে স্কন্ধ নাইয়া এই কাজটি করেছে। মূলত এর মাধ্যম দিয়েই বিস্তারিত বিবরণটা পাওয়া যায়। এর পূর্বে বোবা কাকার স্ত্রীর আত্মহত্যার পিছনেও নাকি এর হাত ছিল। কবিরাজ কাকার কাছ থেকে পাওয়া তথ্যের পর থেকে এই নুসাইবা আপু সহ আরো অন্যান্যরা এই আমগাছগুলোর কাছে যেতে ভয় পেতেন। সন্ধ্যার পর পারতপক্ষে ওইদিকে কেউই যেতেন না। এভাবে কেটে গেল আরো 2 বছর। নুসেবাপুর ফুপাতো ভাইয়ের একটি ফুটফুটে বাচ্চা হল। বাচ্চা বললে ভুল হবে, মনে হয় যেন একটা পরীর জন্ম হয়েছিল। খুবই আদুরে আর মিষ্টি একটা বাবু, তার নাম রাখা হয় লিওনা। লিওনার যেদিন জন্ম হয় সেদিন থেকেই ওনার ফুপাতো ভাইয়ের ভাগ্যের চাকা যেন 180 ডিগ্রি উল্টে যায়। ব্যবসায় মন্দা যাচ্ছিল, উনি একদিনেই ওনার ব্যবসায়িক জীবনে সবচেয়ে বড় অ্যামাউন্টের টাকা আয় করেন। লিওনার একটা বিশেষ বিষয় ছিল যা তাকে অসাধারণ করে তুলেছিল। সেটি হচ্ছে, জন্মগতভাবেই লিওনার বাম গালে একটি চাঁদ ও তারার মতো দেখতে ছোট্ট একটা চিহ্ন অঙ্কিত ছিল। এটি ওনাদের সবাইকে খুব অবাক করে দিয়েছিল। লিওনার আকিকার দিন এক হুজুর মুসাইবাপুর ফুপাতো ভাইকে বলেছিলেন, এই মেয়েটি আপনাদের জন্য খুবই সুসংবাদ হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আপনাদের সকলের জন্য বরকত হিসাবে সে এসেছে, একে ১২ বছর পর্যন্ত খুব সযত্নে রাখবেন, তার কিন্তু অনেক বিপদও আছে, কারণ এই ধরনের শিশুদের ক্ষেত্রে অনেক ধরনের বিপদ আসবে, বিশেষ করে জিন ঘটিত, এটাই স্বাভাবিক। জিনেরা এদের উপর খুব নজরদারি করে, এদেরকে ক্ষতি করতে পারলেই তাদের শক্তি বেড়ে যায়, তাই সাবধান। মুসাইবাপুর এই কথা শোনার পর থেকে লিওনাকে খুব সাবধানে চোখে চোখে রাখতেন। দেখতে দেখতে লিওনার বয়স ১৯ মাস হয়ে যায়। ২০১৬ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখ সকাল ৮:৩০, লিওনার বয়স তখন ১৯ মাস। সকালবেলা মুসাইবাপুদের আশেপাশে খেলা করছিল লিওনা, হাতে ছিল তার ছোট্ট একটা পুতুল। দেখতে দেখতেই হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যায় সে। ওনারা সবাই তাকে খুঁজতে খুঁজতে হয়রান, সবার মাঝেই একটা আতঙ্ক, সবার মাথায় হুজুরের সেই কথাগুলো মনে পড়তে থাকে। হঠাৎ ওনারা খেয়াল করেন, লিওনার যে পুতুলটা ছিল সেই পুতুলটা আম গাছের দিকটায় খালের মধ্যে ভাসছে। বুকের মধ্যে ধপাস করে ওঠে, বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে সবার। স্পষ্ট খেয়াল করেন ওনারা, লিওনার সাদা ধপধপে একটা পা পানিতে ভাসছে, বাকিটা শরীর পানির ভেতর। সবাই কান্না চিৎকার আর আর্তনাদ করে ওঠেন। সে ছিল ওনাদের সকলের নয়নের মণি। এমন ফুটফুট একটা মাসুম শিশুকে এই অবস্থায় দেখা সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কেউ মেনে নিতে পারেও না, যেটা ওনারাও পারেননি। লিওনার লাশ ওঠানো হয় খাল থেকে, তাকেও একইভাবে আমিনা ভাবির মতো পানিতে উল্টোভাবে গেড়ে রাখা হয়েছিল। মুখের ভিতর কোনো পানি বা কাদার অস্তিত্ব ছিল না। পানি থেকে ওঠানোর সাথে সাথেই সকালে খাওয়া পাউরুটি আর কিছুটা রক্ত ও নাক দিয়ে বেরিয়ে আসে। এই ঘটনার পর থেকে ওনাদের পরিবারের শোকের ছায়া অনেক দিন কাটেনি। সবসময় ওর জন্য কান্না করতেন এই নুসাইবাপুর পরিবার, ওনাদের এই যৌথ পরিবারের সকলেই কান্না করতেন লিওনার জন্য। এরপর ২০১৮ সালে ওনার নিজের বড় ভাইয়ের, মানে নুসাইবাপুর নিজের বড় ভাইয়ের একটি ছেলের জন্ম হয়। তখন থেকে লিওনার শোক ওনারা কিছুটা ভুলতে পারেন। ২০১৮ সালে ওনার বড় ভাইয়ার যেই ছেলেটার জন্ম হয় তার নাম রাখা হয় মুরসালিন। ওকে দেখলে যে কেউ বলতো সে বিদেশি বাচ্চা, অনেক বেশি কিউট এবং অনেক চমৎকার দেখতে, খুব ফর্সা ছিল, সুন্দর ছিল। ওকে এক নজর দেখার জন্য অনেক লোক আসতো ওই বাড়িতে। ওর জন্মের পর ওনাদের পরিবারের আনন্দ অনেকটাই ফেরত এসেছিল, ও হয়ে গিয়েছিল ওনাদের সকলের মধ্যমণি। বলে রাখা ভালো, এই নুসাইবাপুর একটা চাচাতো বোন ছিল, তার নাম হচ্ছে নার্গিস। নার্গিস জন্মগত ভাবেই ছিল বুদ্ধি প্রতিবন্ধী, এক লাইনের বাক্য সে গুছিয়ে বলতে পারত না, সে বাচ্চাদেরও পছন্দ করত না, আবার মাঝে মাঝে সে হারিয়ে যেত বাড়ি থেকে। তখন ফেসবুকের বিভিন্ন গ্রুপে ওর ছবি পোস্ট করা কিংবা মাইকিং করা, এগুলো করে খোঁজা হতো তাকে। এক বা দেড় মাস পর তাকে হয়তো চিটাগাং রোড বা মিরপুরের শালি মাজারের আশেপাশে খুঁজে পাওয়া যেত। ১৬ বছরের যুবতী মেয়ে, কখন কোন বিপদে পড়ে, তাই ওনারাও তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তবে ওর হারিয়ে যাওয়ার পেছনে একটা অবাক করা বিষয়ও আছে, সেটি হচ্ছে সে কখনো হারিয়ে গেলে কখনো ৪০ দিন, ৫০ দিন, ৬০ দিনের জন্য হারিয়ে যেত। এই সময় একটানা কখনো সে কিছুই নাকি খেত না, গোসলও করত না, অথচ ৬০ দিন পর বাড়িতে এলেও তার কাপড়ে বিন্দুমাত্র ময়লা থাকতো না, শরীরে কোনো দুর্গন্ধও থাকতো না, চুলগুলো যে এলোমেলো থাকতো তাও না, মনে হচ্ছে সবকিছু পরিপাটিভাবে গোছানো, একদম পরিষ্কার থাকতো সে। মুরসালিনের জন্মের পর বাচ্চা পছন্দ না করা নার্গিসকে অন্যরূপে লক্ষ্য করেন ওনারা। সেই মুরসালিনকে এই নার্গিস খুব আদর করত, কোলে নিতে চাইত। এই বিষয়টা এই নুসাইবাপুদেরকে খুব অবাক করত। ওনারা মাঝে মাঝে মুরসালিনের মা অর্থাৎ এই নুসাইবাপুর ভাবিকে বলতেন যে, দেখো তোমার ছেলেটা এত কিউট মাশাল্লাহ, নার্গিস পর্যন্ত ওকে ভালোবাসে, আদর করতে চায়, যে বাচ্চাদেরকে পছন্দই করে না। একদিন বিকেলে মুরসালিনকে নিয়ে এই নুসাইবা আপুরা হাঁটছিলেন বাড়ির সামনের রাস্তায়। নার্গিস সেখানে এক বাড়ির ভিটায় বসেছিল। হঠাৎ এই নার্গিস নুসাইবা আপুদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকল। তার নজরই বলে দিচ্ছিল সে গভীরভাবে কিছু পর্যবেক্ষণ করছে। যে নার্গিস একটা বাক্য গুছিয়ে বলতে পারত না কোনোদিন, সে হঠাৎ করে ওনাদেরকে বলে, আমাকে দিবা মুরসালিনকে আমার ওকে অনেক ভালো লাগে, আমি ওকে নিয়ে যেতে চাই। নার্গিসের মুখে এরকম পরিপূর্ণ বাক্য এবং সুন্দরভাবে কথা বলা দেখে ওনারা তো সবাই অবাক হয়ে যান, আবার ভয়ও পেয়ে যান কিছুটা তার চাহনি দেখে। পরদিন শুক্রবার হঠাৎ নার্গিসকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না, সারা বাড়ি আশেপাশে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিল তাকে। ওনারা ভেবেই নিয়েছিলেন নার্গিস হয়তো আবারও আগের মতো কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু না। নুসাইবাপুর ফুফাতো ভাইয়ের ছেলে এসে জানালো যে সে নার্গিসকে দেখেছে জমিদার বাড়ির পুকুরে গোসল করতে। এটা শুনে বাড়ির সবাই দৌড়ে গেল জমিদার বাড়ির পুকুরে, যেহেতু জমিদার সুভাষ পালের ঘটনার পর থেকে সবাই জানে এই পুকুরের ভেতরে একজন মহিলা অশরীরী থাকেন। কিন্তু না, সেখানেও তাকে দেখা গেল না। হঠাৎ বাড়ির ভেতরকার মহিলাদের ছোট পুকুরটাতে খোঁজ করা হলো। সে পুকুরটি বহু বছর ধরেই অর্ধ পরিত্যক্ত, পরিপূর্ণ পরিত্যক্ত বলা যায় না, মাঝে মাঝে কেউ হয়তো বিশেষ কোনো কাজে ব্যবহার করে। সেখানে হঠাৎ নজরে আসলো ঘাটের পাশেই নার্গিসের সাদা পায়ের দুটো পাতা। পানিতে তাকেও গেড়ে রাখা হয়েছে সেই পুকুর ঘাটের কাছেই। আবারও সরগর পড়ে গেল বাড়িতে, নার্গিসের লাশ উঠিয়ে আনা হলো পুকুর থেকে। সে এমন একটা জায়গায় মারা গিয়েছে যেখানে সাধারণত কেউ যায় না কখনো। নার্গিসের পেটেও কোনো পানির অস্তিত্ব ছিল না, মাথা ঘাড় পর্যন্ত পুকুরের কাদায় পোতা থাকলেও মুখে বিন্দুমাত্র কাদা নেই। স্পষ্টতই সবাই বুঝতে পারলেন এটা কার কাজ, সেই স্কন্ধনাইয়া। এত ঘটনার পরও ওনারা যে স্কন্ধনাইয়াকে তাড়াতে চেষ্টা করেনি তা কিন্তু নয়, সে আসলে অনেক ভয়ঙ্কর, বয়স্ক এবং শক্তিশালী। এই ধরনের স্কন্ধ কাটা বা স্কন্ধ নাইয়াদের মধ্যে যেগুলো বয়স্ক, এরা অত্যন্ত শক্তিশালী এবং জাদুবিদ্যায় পারদর্শী হয়ে থাকে, এরা কারো বশ মানতে চায় না। এতদিন কেউ কেউ তাকে টুকটাক দেখলেও সে কখনো সশরীরে হাজির হয়ে কাউকে সেভাবে অস্তিত্বের জানান দেয়নি, তাকে কোনো কবিরাজ কিংবা কোনো হুজুর কখনো হাজিরও করতে পারেনি। তবে তার ব্যাপারে অন্য জিনকে দিয়ে খোঁজ নেওয়া যেত, সে নাকি সারাক্ষণ ওই আম গাছগুলোতেই এক গাছ থেকে আর এক গাছে উঠানামা করত। তিনটি আম গাছের মধ্যে একটা আম গাছ একটু হেলানো ছিল, বেশিরভাগ সময় মানুষ যখন তার দেখা পেত তাকে সেই হেলানো গাছে পা ঝুলিয়ে বসে থাকতে দেখত। তার সব আছে, শুধু মাথার জায়গাটায় মাথা নেই। যাই হোক, নার্গিসের মৃত্যুতে কষ্ট হলেও ওনারা মোটামুটি সবাই এই নিয়ে সান্ত্বনা পাচ্ছিলেন যে মেয়েটি বড় হচ্ছিল, তাকে ভবিষ্যতে দেখাশোনা করার মতো কেউ থাকবে না। তখন কে তাকে দেখাশোনা করত? এর চেয়ে আল্লাহ তাকে নিয়ে গেছেন, পরিবারের উপর থেকে তার একটা চাপ কমে গেছে। এর আগে স্কন্ধনাইয়ার শিকার ছিল বোবা কাকার স্ত্রী, কবিরাজ কাকার ছেলের বউ অর্থাৎ আমেনা ভাবি, এরপর নুসাইবাপুর ভাতিজি লিওনা, এবার নার্গিসের শিকার হল। তবে আগের মৃত্যুগুলোর থেকে নার্গিসের মৃত্যুটা কিছুটা ভিন্ন ছিল, কারণ অন্যদের মৃত্যুর পর অস্বাভাবিক কিছুর অস্তিত্ব কেউ সরাসরি টের পায়নি। কিন্তু নার্গিসের মৃত্যুর দিন সন্ধ্যা থেকেই ওনারা ঘরের পেছন থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পাচ্ছিলেন। ওনারা প্রথমে ভেবেছেন যে এটা পাশের ঘরের কাকিদের কারো কান্না, কিন্তু একটু পর কাকি এসে জিজ্ঞেস করছে, তোমাদের ঘরে কেউ কি ফুপিয়ে কান্না করছে? ফলে নুসাইবাপুরা বুঝতে পারলেন এটা আসলে ওনাদের বাড়ির কারোরই কান্না নয়। এই কান্নার আওয়াজ কিছুক্ষণের মধ্যেই সারা বাড়ি জুড়ে আসতে থাকলো। হঠাৎ মনে হলো ওনাদের ঘরের সামনের ফুল গাছের গোড়ায় কেউ বসে কান্না করছে। দরজা খুলে নুসাইবাপুর আম্মা আর নুসাইবাপু গিয়ে দেখেন, না তো সেখানে কেউ নাই। এখন কান্না আসা শুরু হয়েছে একটু দূরে, লিওনা যে খালে মারা গিয়েছিল সেই খালের পাশে থাকা একটি ওয়াশরুমের পেছন থেকে। ওয়াশরুমটি নুসাইবাপুদেরই ছিল, মানে নুসাইবাপুরদের যে বাড়ি সেই বাড়িরই ছিল। এর পাশে একটি বৈদ্যুতিক বাতি জ্বালানো থাকতো সবসময়। নুসাইবাপু এবং ওনার আম্মা কিছুটা এগিয়ে গেলেন ওই ওয়াশরুমের দিকে। আকাশে তারা কিন্তু জলজল করছে, সেদিন ভরা পূর্ণিমাও ছিল। হঠাৎ ওয়াশরুমের পাশে যেতেই কান্নার শব্দটি একদম কাছাকাছি শোনা গেল, আর ধপ করে একটা শব্দ হয়ে বৈদ্যুতিক বাতিটি নিভে গেল। ওনারা চরম ভয় পেয়ে গেলেন আর দৌড়ে ঘরে চলে এলেন। ঘরে এসে দেখলেন বিদ্যুৎ আছে, এমনকি ওনারা ঘরে এসে দেখলেন ওয়াশরুমের সামনের বাল্বটিও ঠিকই জ্বলছে। তখন রাত খুব বেশি না, 9-10টার মতো বাজে, কান্নার আওয়াজ কিন্তু থামছে না। কখনো ঘরের পেছন থেকে, কখনো ডোবা থেকে, কখনো ওয়াশরুমের পেছন থেকে অবিরত কান্নার আওয়াজ আসতেই থাকলো। হঠাৎ পাশের ঘরের কাকি দৌড়ে এলেন নুসাইবাপুদের ঘরে, তিনিও নাকি এই কান্নার আওয়াজ পেছন পেছন ঘুরতে ঘুরতে, মানে আমাদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে সেই ওয়াশরুমের কাছে গিয়েছিলেন। ওনার সাথে নাকি এক এরকম ঘটনা ঘটেছে, ধপ করে একটা শব্দ হয়ে বাল্বটা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তার সাথে। তিনিও প্রাণ ভয়ে দৌড় দিয়ে কোনো মতে নুসাইবাবুদের ঘরে এসেছেন। নুসাইবাবুরা তো ঘরে সবাই ভয় পাচ্ছিলেন। এই কান্নার শব্দটি ঠিক নার্গিসের কান্নার আওয়াজের মতো ছিল। নার্গিস এভাবেই মাঝে মাঝে কান্নাকাটি করত। মনে হচ্ছিল যেন সারা বাড়ি ঘুরে এই কান্নার আওয়াজটা হচ্ছে, ঘুরে ঘুরে হচ্ছে, সারা বাড়ি জুড়ে অসংখ্য নার্গিস মনে হচ্ছে বিচরণ করছে, একই সাথে বিভিন্ন জায়গায় কান্নার আওয়াজ হচ্ছে। নার্গিস তো একা, তাহলে অসংখ্য জায়গায় একই সময় কান্নার আওয়াজ পাচ্ছে অনেকেই। কখনো ঘরের পেছন দিকে পা ঘষে ঘষে হাঁটছে। এদিকে হয় কি, নুসাইবাপুর ভাইয়ের মানে মুরসালিনের বাবার একটি সিএনজি ছিল, সেটি তিনি ভাড়া দিতেন। নার্গিসের লাশ যখন পাওয়া যায় তার ভাইয়া তখন বাড়িতেই ছিলেন। হঠাৎ ওনার কাছে ফোন এলো, মাওয়াতে ওনার সিএনজিটি দুর্ঘটনার শিকার হয়েছে, ড্রাইভার হসপিটালে আর গাড়িটি থানায় রয়েছে। এটা শুনে ভাইয়া সেখানে চলে যান। ফলে সন্ধ্যা থেকেই এই কান্নাকাটির বিষয়ে তিনি কিছুই জানতেন না। থানায় গাড়ির সকল সমস্যা সমাধান করে উনি বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় একটা বেজে যায়। আসার সময় ভাইয়া যখন আসছিলেন মানে বাড়িতে ঢুকবেন, আশেপাশে মানুষ তো দূরের কথা, কুকুর বিড়াল জাতীয় কোনো প্রাণী ছিল না রাস্তার পাশে। ভাইয়া অতি সন্তর্পণে হেঁটে ফিরছেন বাড়ির দিকে। বাড়ির কাছে আসতেই হঠাৎ সেই তিনটি আম গাছের দিকে নজর যায় ভাইয়ার। তখন দূর থেকে তিনি স্পষ্ট দেখতে পান নার্গিস সেই হেলানো আম গাছে পা ঝুলিয়ে বসে আছে। ভাইয়া এটা দেখে তো অবাক হন। বাড়ি থেকে বের হওয়ার আগেই তিনি নার্গিসের লাশ পুকুর থেকে তুলে রেখে গেছেন। সেই নার্গিস এখন জীবন্ত হয়ে তার সামনে আম গাছে পা ঝুলিয়ে বসে আছে, এটা কিভাবে সম্ভব? ভাইয়া আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত বাড়িতে চলে আসেন। তবে উনি কিন্তু কিছুক্ষণ হলেও দেখেছিলেন যে নার্গিস আসলে কি করে। নার্গিস কি করে, হঠাৎ নার্গিস আম গাছ থেকে এক লাফে নেমে আসে আর সেখানে দুইটা আম গাছ আর অন্য একটা গাছের মাঝে ত্রিভুজ একটা আকৃতি মনে হচ্ছে সে অনুসরণ করে চক্রাকারে ঘুরছে। কয়েকবার ঘোরার পর হঠাৎ নার্গিসের অবয়বের সাথে সরাসরি আই কন্টাক্ট হয় ভাইয়ার। নার্গিসের সেই অবয়ব এবার আস্তে আস্তে যখন ভাইয়ার দিকে এগোতে থাকে তখন হুঁশ ফেরে ভাইয়ার। ওই সময় মূলত উনি দ্রুত বাড়িতে চলে আসেন এবং হুড়মুড় করে ঘরে ঢুকেছেন। ভাইয়ার অপেক্ষায় কিন্তু ভাবি তখনও সজাগ ছিল, মুরসালিন ঘুমিয়ে পড়েছিল। তো ভাইয়া এসে দেখেন যে ভাইয়ার জন্য টেবিলে মাছের তরকারি গরম করে আর ভাত বেড়ে রেখে দিয়েছেন ভাবি। ভাইয়া সেই মাছের তরকারি থেকে একটা আলু তুলে মুখে দিলেন আর ভাবিকে বলেন যে একটু আগে কি হয়েছে জানো, আমি স্পষ্ট নার্গিসকে দেখেছি সেই আম গাছে। এটা শুনে ভাবি ভয় পেয়ে যান। উনি বলেন তুমি বাড়িতে তাহলে গোসল করে না ঢুকেছ, তাড়াতাড়ি গোসল করো, এই ধরনের ভয়ের ঘটনা ঘটলে গোসল করে বাড়িতে ঢুকতে হয়, তুমি না ঢুকে না গোসল করে ঢুকে বসে আবার ভাত খাচ্ছ, তাতে যাও গোসল করো। তো উনি বলে আরে না এসব কিছু হয় না, এসব কিছু হবে না। তো যাই হোক একটা পর্যায়ে ভাবির জোরাজোরিতে বলে আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তো কারণ ভাবি বলছিল যে তুমি যদি এখন না যাও আমি কিন্তু তোমার আম্মাকে ডাকবো। তো যখন এই কথা বলেছেন এর মধ্যে ওনার আম্মাও চলে আসছেন, বলছে আচ্ছা ঠিক আছে আমি গোসল করে আসছি। তো গোসল করতে যাওয়ার সময় কি করেছিলেন, উনি একটা মারাত্মক ভুল করে ফেলেছিলেন। ভাইয়ের একটা অভ্যাস ছিল উনি বাড়িতে ঢুকে ওনার ছেলে মুরসালিনকে একটা চুমু দিতেন। তো উনি গোসল করতে ঢোকার সময় কি করেছেন, ওই ঘুমন্ত মুরসালিনকে একটা চুমু দিয়েছেন গালে। চুমু দেওয়ার সাথে সাথেই মুরসালিন ঘুম ভেঙে যায়, আসে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। ইতিমধ্যে এই ঘরে আবার এই নুসাইবাপুর আম্মা আর নুসাইবাপুর ভাবি ঢুকে পড়েছেন, মানে মুরসালিনের মা ঢুকে পড়েছেন। তো ভাইয়াকে খুব করে বকাঝকা করে তুই কি করলি কান্নাকাটি করে, আমি তো চুমু দিয়েছিলাম। তো যাই হোক এখন কি আর করা, চুমু দিয়েছেন এরপরে কান্নাকাটি, মনে করছে ঘুম থেকে উঠে গেছে এই জন্য কান্নাকাটি করছে। যাই হোক কিন্তু কান্নাকাটি আর থামে না, কান্না করতে করতে মুরসালিন যেন বেহুশ হয়ে যাচ্ছে। এদিকে নুসাইবাপুর আম্মু সরিষার তেল গরম করে মুরসালিনের পেটে মালিশ করেন, মনে হচ্ছে যে ওনারাও চিন্তা করছেন পেটে হয়তো ব্যথা হচ্ছে, অনেক সময় হয় এরকম বাচ্চাদের, কিন্তু কোনো কাজ হয় না। সারা রাত মুরসালিন কান্না করে। পরদিন সকালে দেখা গেল অস্বাভাবিক বিষয়, মুরসালিনকে ফিডার দিলে সে কয়েক মুহূর্তের মধ্যে ফিডারের সব দুধ খেয়ে শেষ করে ফেলে। বিষয়টি ভাবি লক্ষ্য করলেও শুরুতে কিছুই বলেনি কাউকে, বরং খুশি হয়েছিলেন মুরসালিনকে খেতে দেখে। সে যতক্ষণ খেত ততক্ষণ কান্না করত না, বাকি প্রায় ২৪ ঘন্টাই কান্না করত। সেদিন থেকে শুরু হলো এক অসহ্য জীবন। পুতুলের মতো কিউট দেখতে নুসাইবাপুর এই ভাতিজাটি স্বাভাবিক বাচ্চাদের তুলনায় কয়েকগুণ বেশি খায়, কিন্তু তার শরীরের কোনোভাবে উন্নতি হয় না। এভাবে কেটে যায় কয়েক মাস। একদিন ওরা বাধ্য হয়ে তাকে নিয়ে যান মুন্সিগঞ্জের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রৌফের কাছে। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে জানান বাচ্চা একদম সুস্থ আছে, কিন্তু কোনোভাবেই মুর্শিদের কান্না থামানো যাচ্ছিল না। স্বাভাবিকভাবে সে কান্না করছিল না, একদম পাগল হয়ে যাচ্ছিল কান্না করতে করতে। ডাক্তার সাহেব জানান বাচ্চাটি সব ঠিক থাকলেও সে যেভাবে কান্না করছে এতে যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে, ফলে বাচ্চাটাকে দ্রুত ঢাকার কোনো ভালো হসপিটালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর দ্রুত ঢাকার স্কোয়ার হসপিটালে ভর্তি করানো হয় মুরসালিনকে। মুরসালিনকে আইসিইউতে পাঠানো হয়। সেখানেই আইসিইউতে থাকা অবস্থায় এই মুরসালিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। নার্গিস মারা যাওয়ার ঠিক তিন মাস পর মুরসালিনকে হারান ওনারা। ওনাদের তখন যেন শোকের কোনো সীমা নেই। লিওনা, নার্গিস, মুরসালিন সকলকে ওনারা হারিয়ে ফেলেছেন, কোনোভাবেই নিজেদের সান্ত্বনা দিতে পারেন নাই। এবারের শোক যেন ছিল পাহাড় সমান, চোখের পানিও শুকিয়ে এসেছিল সেদিন। মুরসালিনের মৃত্যুর খবরে আশেপাশেও শোকের ছায়া নেমে এসেছিল, সবাই আফসোস করেছিল, এমন ফুলের মতো ফুটফুটে শিশুটি কিভাবে হারিয়ে গেল না ফেরার দেশে। এই শোক মিছিলে শরিক হয়েছিলেন পার্শ্ববর্তী রামপাল ইউনিয়নের শাহ আলম ফকিরও। তিনি খুব বড় মাপের একজন কবিরাজ ছিলেন, পাশাপাশি মুরসালিনের মা অর্থাৎ মুসাইবাপুর ভাবির চাচা হন সম্পর্কে। তিনি এসে মুরসালিনের মৃতদেহ দেখে আটকে উঠলেন, চিৎকার দিয়ে ভাইয়াকে বললেন, বাবা বাচ্চাটাকে তো তোমরা নিজের হাতে মেরে ফেলেছ, কি করেছ এটা তোমরা? তাছাড়া এই জিনিস বাচ্চার ভিতরে ঢুকলো কিভাবে, কে এনেছে তাকে? এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কবিরা চাচা কি বলছেন এসব, আর কোন জিনিসই বা মুরসালিনের ভিতরে ঢুকেছে? তখন শাহ আলম ফকির চাচা নুসাইবাপুদের পরিবারের কাছে জানতে চান কি কি ঘটনা ঘটেছে এই বাচ্চার এই সমস্যার আগে। তখন ভাইয়া নার্গিসের মৃত্যুর দিন রাতের বেলা ঘটনাটি যেটা ঘটেছিল সেটা শাহ আলম ফকির চাচাকে বিস্তারিতভাবে বলেন। এটা শুনেই চাচা দীর্ঘশ্বাস ফেলে বলেন, স্কন্ধ নাইয়া। তারপর তিনি মুরসালিনের লাশটি উল্টান আর পিঠের কাপড় সরিয়ে দেখান সবাইকে। ওনারা নিজ চোখে দেখতে পান মুরসালিনের ধপধপে পিঠে, মানে পিঠের তো সাদা ধপধপে ছিল আর কি, বড় একটা হাতের আঘাতের চিহ্ন। চিহ্নটি কালো এবং স্পষ্ট হয়ে আছে। এটা দেখে ওনাদের সকলের কষ্টের পরিমাণ আরো বেড়ে যায়। মুসাইবাপুর ভাতিজাটাকে তাহলে এত সীমাহীন যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করে মেরেছে স্কন্ধনাইয়া। সেদিন মোটামুটি স্বাভাবিকভাবেই মুরসালিনের লাশ কবর দেওয়া হয়। নার্গিসের মৃত্যুর রাতে যে তাণ্ডব ঘটেছিল তেমন কিছু হয়নি সেই রাত্রে। দাফন শেষে শাহ আলম ফকির চাচা ভাইয়াকে সাত দিন পর ওনার বাড়িতে যেতে বলেন। তিনি বিস্তারিত ভাইয়াকে জানাবেন বলে জানান। সাত দিন পর ভাইয়া যায় কবিরাজের বাড়িতে। তখন কবিরাজের সাথে বিস্তারিত কথা হয় ভাইয়ার। কবিরাজ তার পালিত জিনের মাধ্যমে জানতে পারেন এই স্কন্ধনাইয়া নার্গিসের মৃত্যুর দিন নার্গিসের বেশে সেই আম গাছের নিচে দাঁড়িয়েছিল। ভাইয়া তখন যদি পাশ কাটিয়ে চলে যেত তাহলে কিছু হওয়ার সম্ভাবনা তেমন ছিল না, কিন্তু ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কন্ধনাইয়াকে দেখেছে, একটা সময় তার চোখে চোখ রেখেছে, আর তখনই এই স্কন্ধনাইয়া ভাইয়ার ভেতরে ঢুকে যায়। ভাইয়া যখন বাড়িতে এসে মুরসালিনকে চুমু দেয় তখন সেটি সহজেই ভাইয়ার শরীর থেকে মুরসালিনের শরীরে প্রবেশ করে। সেদিন সেটি মুরসালিনের শরীরে প্রবেশ না করে ভাইয়ার শরীরে যদি থেকে যেত তাহলে মুরসালিন বেঁচে যেত, তবে মুরসালিনের পরিণতি হতো ভাইয়ার মতো, মানে মুরসালিনের পরিণতি ভাইয়াকেই বরণ করতে হতো। মুরসালিনের শরীরের ভেতরে প্রবেশ করে স্কন্ধনাইয়াটি ভেতরে সবকিছু খেয়ে শেষ করে ফেলেছিল, এমনকি মুরসালিনের ফিডারে দুধও এই স্কন্ধনাইয়াই খেত। এভাবে তিলে তিলে শেষ করে দেয় এটি মুরসালিনকে। এইসব শুনে ভাইয়া নিজেকে ধরে রাখতে পারে না, নিজের নিজ সন্তানের মৃত্যুর জন্য দায়ী করতে থাকেন ভাইয়া নিজেকেই। ওনার উপর দিয়ে এক বিরাট মানসিক যন্ত্রণা যায়। অনেক দিন, অনেক মাস, অনেক বছর ভাইয়া ঠিকমতো খেতেই পারতেন না, ঘুমাতেই পারতেন না, শুধু অনুশোচনায় ভুগতেন। একবার মৃত আমেনা ভাবির শ্বশুর জামাল ফকির চাচা বলেছিলেন এই স্কন্ধনাইয়া নাকি মোট সাতজনকে নিয়ে তারপর এই এলাকা ছেড়ে চলে যাবে। এরা নাকি এরকমই, এটাই তাদের স্বভাব, এক এক জায়গায় যায় আর সাতটা করে প্রাণহানি করে। একই কথা শাহ আলম ফকির চাচাও ভাইয়াকে জানান, স্কন্ধনাইয়া নাকি মোট সাতটি করে প্রাণ নেয়ার পর এই জমিদার বাড়ির আম গাছ ত্যাগ করে দূরে কোথাও চলে যাবে, যেখানে যাবে সেখানেও একই ঘটনা ঘটাবে। এদিকে নুসাইবাপুরাও হিসাব করতে বসলেন, প্রথমে বোবা কাকার স্ত্রী আমেনা ভাবি, লিওনা, নার্গিস, মুরসালিন। মোট পাঁচটি প্রাণ ইতিমধ্যে সে নিয়ে নিল। আরো দুটি প্রাণ না জানি কার যায়, কিভাবে মারা যায়। এরপর স্বাভাবিকভাবে পার হয় কয়েকটি বছর। এই তো গত বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চের ঘটনা। এই স্কন্ধনাইয়া নুসাইবাপুদের এই লিওনাকে যে খালে মেরেছিল সেই খালের অপর পারে যেই এলাকা, এটার নাম হচ্ছে গোপালনগর। সেখানের একজন সম্মানিত ব্যক্তি যার নাম হচ্ছে ফারুক, উনি ফারুক কন্ট্রাক্টর নামেই পরিচিত। ওনার বাসার পাশেই বাসা ছিল এক মহিলার। মহিলাটি খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন, সবার সাথে নমনীয় ভালো ব্যবহারের জন্য তিনি পরিচিত ছিলেন। ওনার বাসায় বেশ কয়েকটি পরিবার ভাড়া থাকতেন, এর মধ্যে এক মহিলা ভাড়া থাকতেন যার 3 মাসে একটি বাচ্চা ছেলে ছিল। সেই মহিলা বাড়িওয়ালা হলেও তিনি ভাড়াটিয়াদের সাথে খুবই আন্তরিক ছিলেন, ফলে সেই ভাড়াটিয়া মহিলাও ওনাকে মায়ের মতোই দেখতেন, সম্মান করতেন। একদিন বাসায় তেমন কেউ ছিল না, সেই মহিলা কোনো একটা কাজে যাবেন। যাওয়ার আগে বাড়িওয়ালি মহিলার কাছে এসে ওনাকে বাচ্চাটিকে একটু সময়ের জন্য রাখতে বলেন। বাড়িওয়ালি তখন মাত্র নামাজ শেষ করে উঠেছেন। বাচ্চাটিকে রেখে তিনি মহিলাটিকে নিশ্চিন্তে কাজে যেতে বলেন। কাজ শেষে কিছুক্ষণ পর সেই মহিলা এসে দেখেন বাচ্চা নাই। বাড়িওয়ালিকে দেখে জিজ্ঞেস করেন, আমার ছেলে কোথায়? বাড়িওয়ালি বলেন, আমি তো জানি না। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, কোনোভাবে সেই বাচ্চাটিকে আর পাওয়া যায় না। এদিকে বাচ্চা হারিয়ে মহিলার তো কান্নাকাটি চিৎকার। খবর পেয়ে মহিলার ভাই ও অন্যান্য আত্মীয় স্বজনরা আশেপাশে অনেক খোঁজ করা হয়, কিন্তু বাচ্চাটাকে কোথাও পাওয়া যায় না। এদিকে বাড়িওয়ালিকে প্রথমে সন্দেহ না করলেও আস্তে আস্তে বাড়িওয়ালির কথায় সন্দেহজনক কিছু কিছু বিষয় অনেকেই মনে করেন। ফলে বাড়িওয়ালির ছেলেরাই বাড়িওয়ালিকে সোজা জেরা করে, এই মা বলো ছেলে কোথায়। নিজের ছেলেদের মুখে এরকম জেরা সূচক শব্দ শুনে এক পর্যায়ে বাড়িওয়ালি রহস্যময় এক হাসি দেয়। হাসতে হাসতে বলে, ওকে আমি একটা জায়গায় রেখেছি, তোরা কেউ পাবি না। এটা শুনে পুলিশকে খবর দেওয়া হয়। সেই মহিলাকে পুলিশ অ্যারেস্ট করে। পরবর্তীতে পুলিশি জেরায় সেই মহিলা স্বীকার করে যে সেদিন বাচ্চাটাকে রেখে যাওয়ার পর ওনার মধ্যে কিছু একটা হয়, উনি কিছুই মনে করতে পারেন না। কি হয়েছিল? মনে হচ্ছিল কেউ ওনাকে নির্দেশ দিচ্ছেন আর উনি সেটা পালন করছেন মাত্র। সেই অদৃশ্য শক্তি ওনাকে বলছে বাচ্চাটা ওর কাছে রেখে আসতে। তারপর সেই অদৃশ্য শক্তির মায়ে বন্দী হয়ে এই ফুটফুটে 3 মাসের বাচ্চাটিকে বাড়িওয়ালি সেই খালের মাটিতে জ্যান্ত পুঁতে রেখে আসে, যে খালে পোতা ছিল এই নুসাইবাপুর ভাতিজি লিওনা। 5 দিন পর লাশটিকে অর্ধ গলা ও বিভৎস অবস্থায় উদ্ধার করা হয় সেই খাল থেকে। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে সেই ভাড়াটিয়া মহিলা অল্প সময়ের জন্যই বাচ্চাটিকে রেখে কাজে গিয়েছিল। বাড়িওয়ালি এত অল্প সময়ের মধ্যে একজন মহিলা হয়ে কিভাবে বাচ্চাটিকে খালে নিয়ে পুঁতে রেখে আসবে? এছাড়াও এই মহিলা এমন খারাপ কোনো মানুষও নন, তার দ্বারা এরকম কোনো ঘটনা ঘটা সম্ভবই নয়। উনি খুবই ভালো মানের একজন মানুষ, ভালো মনের মানুষ, ভালো মানের মানুষ, আন্তরিকতা আতিথেয়তা সব দিকেই উনি তুলনাহীন। তারপরেও ওনার দ্বারা এরকম ঘটনা ঘটবে কেউ আশাই করেনি। আর আইনের চোখে স্কন্ধনাইয়ার কি কোনো অস্তিত্ব রয়েছে? নিশ্চয় না। আইন অনুযায়ী এই বাড়িওয়ালি ওই বাচ্চাটির হত্যাকারী, কিন্তু নুসাইবাপুদের মতো যারা পরিবারের কলিজার টুকরোদেরকে হারিয়েছেন তারাই শুধু চেনেন আসল ভয়ঙ্কর কালপিটটাকে। এই ঘটনাটি অবশ্য এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, অনেক চ্যানেলে নিউজও হয়েছিল। তাছাড়া এই মামলা কিন্তু এখনো চলমান। এই কারণেই মূলত অনেকের নাম বললেও ওই মহিলাটির নাম নুসাইবাপু উল্লেখ করেননি। সেই অবুঝ শিশুটি সহ মোট 6টি প্রাণ হারালো এই স্কন্ধনাইয়ার হাতে। এখনও সে আছে সেই 3টি আম গাছে। তবে আম গাছ এখন আর 3টি নেই, 1টি ঝড়ের কারণে ভেঙে গেছে কয়েক বছর আগে। তো গ্রীষ্মের আগমনের অপেক্ষা, গ্রীষ্ম চলেই এসেছে 2025 সালে। জমিদার রামকুমার আর নেই, তবে চাঁদের আলোতে স্নাত হচ্ছে তার শৌখিন বাইজি ঘরটি। অনেক বাইজির হাহাকার আর প্রাণ ত্যাগের সেই স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছে হয়তো জমিদার বাড়ির প্রতিটি ইট। মাঝে মাঝে এখনও ওনারা শোনেন বাইজিদের ঝুমুরের শব্দ। মাঝে মাঝে ওনারা ভাবেন সুভাষ পালের সেই পুকুরের ভেতরে থাকা অশরীরী মায়ের কথা। কতইটা ভালো ছিলেন তিনি, এখনো হয়তোবা আছেন, তবে এত কিছু ছাপিয়ে ওনাদের মাঝে রয়ে যায় এক অভিশাপ, স্কন্ধনাইয়া। একে একে 6টি প্রাণ সে কেড়ে নিয়েছে। দুনিয়ায় তাকে ওনারা কিছুই করতে পারছেন না, তবে ওনারা বিশ্বাস করেন প্রতিটি কান্নার বিচার একদিন হবে ইনশাল্লাহ, রোজ হাসরে। আর আল্লাহর বিচার বড়ই শক্ত। এখনো আরো একটি প্রাণ যাওয়া বাকি রয়েছে। কে হতে যাচ্ছে পরবর্তী শিকার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মূর্তিমান বিভীষিকার কথা আশেপাশে সবাই কিন্তু জানে। তার কটিল এই বুদ্ধি বা কুটিল এই অভিসন্ধি পূরণের জন্য কাকে বা কোন তাজা প্রাণকে সে এখন বলি দিতে যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কি মর্মান্তিক! একবার চিন্তা করেছেন? ভাবতেই গা শিউরে ওঠে। যাদের পরিবারের শিশু রয়েছে, যারা সন্তানের মা বাবা হয়েছেন, তারা বুঝতে পারবেন এই কষ্টগুলো কতটা কঠিন, পর্বতসমূহ কষ্ট। এগুলোর আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ পৃথিবীতে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি বলবো, এই স্কন্ধ নাইয়ার বিষয়ে ইতিপূর্বেও আমরা টুকটাক বিভিন্ন সময় আলোচনা করেছি। এরা অত্যন্ত বিভীষিকাময় এবং নিষ্ঠুর প্রকৃতির এক ধরনের জিন। এদের বশ করা, হাজির করা, এদেরকে দিয়ে কাজ করানো অত্যন্ত কঠিন। আমি একটি জায়গার নাম জানি, আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে রাজবাড়ী জেলা থেকে বালিয়াকান্দি যাওয়ার যেটা রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বানিয়াবহ নামক একটা বাজার পড়ে। এই বাজারের এখানে এই স্কন্ধ নাইয়া বা স্কন্ধ কাটার একটি মন্দির রয়েছে। যারা ওই এলাকায় আছেন তারা কিন্তু এটাকে চেনেন। ওখানে আসলে অনেকেই গিয়ে ওটা ছবিও তুলেছেন। আমাদের এলাকায় যারা আছেন তারা আমাকে কখনো কখনো ওইটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে বলেছেন। তবে এটা এতটা বিভৎস লাগে, এটা আসলে ফেসবুকে আমরা পোস্ট করিনি। একটা মূর্তি বানানো একটা মন্দির, ওখানে অনেকেই হিন্দু ধর্মের লোকেরা অনেকেই সেটাকে পূজা করেন। আমি জিজ্ঞেস করেছিলাম কেন এটার পূজা করা হয়, বলে যে এটার অনিষ্ট থেকে বাঁচতে অনেকে এটার পূজা করে থাকেন। সবাই যে করেন, সব হিন্দু বিষয়টা এরকম না, মুষ্টিমেয় কিছু লোক ওখানে এটা করে থাকেন আর কি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের সপ্তম এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনায় কিন্তু দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ঈদ স্পেশাল আয়োজনের দ্বিতীয় অংশের একদম শেষ দিকে চলে এসেছি। এই ঘটনার মাধ্যম দিয়েই সৌমিত্র রয়ের পাঠানো এই স্পেশাল এপিসোডের সমাপ্তি ঘটবে। আশা করছি এখন পর্যন্ত যেই ছয়টি ঘটনা উপস্থাপন করেছি এই এপিসোডে, ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, একটি কথা আমরা সবসময় বলি, বলছি, ভবিষ্যতে বলবো ইনশাল্লাহ, শুধু ভয়ের বিনোদন দেয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। ঘটনার মাধ্যম দিয়ে আমরা যেন ভালো কোনো মেসেজ পেতে পারি, আমরা যেন ভালো কোনো মেসেজ আমাদের লিসেনারদের জন্য পাঠাতে পারি। আমরা আমাদের ঘটনার মাধ্যম দিয়ে মূল্যবোধ সৃষ্টিতে যেন ভূমিকা রাখতে পারি। কুসংস্কার, অপসংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলো যেন বুঝতে পারি। দেশপ্রেম আমাদের মধ্যে যেন জাগ্রত হয়, অসাম্প্রদায়িকতা যেন আমাদের মধ্যে জাগ্রত হয়। আমরা যেই বাংলাদেশ পেয়েছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, কত মানুষ শাহাদত বরণ করেছেন এই দেশের জন্য, এই মানুষগুলো যেই লক্ষ্যে শাহাদত বরণ করেছেন এই দেশের জন্য, আমরা যেন সেই দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বজায় রাখতে পারি। আমাদের এই ঘটনার মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাও কিন্তু রয়েছে। আমাদের বিজয় দিবস স্পেশাল এপিসোডগুলো আপনারা শুনে দেখবেন যে ওই সময়ের ঘটনাও কিন্তু আমরা উপস্থাপন করেছি যেগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন ব্যাপার ছিল, কারণ ওই সময়ের সত্য ঘটনা পাওয়া এটা যে কত কঠিন ব্যাপার। সারা বছর ধরে আমরা মুখিয়ে থাকি যে বিজয় দিবস স্পেশাল এপিসোডের জন্য কোনো একটা ঘটনা পাওয়া যায় কিনা, যদি পাই সেটা রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ ওই সময়ের ঘটনা কিন্তু এত সহজে পাওয়া যায় না। তারপরও আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা সেই সময়েরও সত্য ভয়ের ঘটনাগুলো পেয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশের যে যেখানে রয়েছেন বিশ্বের বিভিন্ন স্থানে কষ্ট করছেন, চাকরি করছেন, আমাদের দেশকে ভালো রাখার জন্য, তাদের পরিবারকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। প্রিয় লিসেনার্স, শুরু করব এবারের এপিসোডের শেষ ঘটনা। এখন মূলত যার ঘটনা বলবো তার ঘটনা আমরা এর আগেও বলেছি, এই এপিসোডেই বলেছি। সৌমিত্র রায় ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদের প্রিয় বায়েজিদ বোস্তামী ভাইয়ের কাছ থেকে, আর ওনার বাড়ি যে কোথায় সেটা আগেও বলেছি, আবারও বলছি, যশোর জেলা সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাঁধাল গ্রামে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী বায়েজিদ ভাইয়ের দাদির মা, অর্থাৎ বড় দাদি, উনি তখন বেশ ছোট। যশোর জেলা সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের টিয়াকাটা পাড়ায় ওনাদের বাড়ি ছিল। গ্রামের একটা কোণার দিকে ছিল ওনাদের বাড়িটা। আশেপাশে বড় দাদিদের চাচাদের বাড়ি থাকলেও ওনাদের বাড়িটা ছিল একটু দূরে আর আলাদা। তো আর ওই আমলে গ্রামগুলোতে মানুষের সংখ্যা অনেক কম ছিল, বাড়িগুলোতে আসলে মানুষজনও ছিল কম, আর বাড়িগুলো ছিল অনেক দূরে দূরে। ওনাদের বাড়িতে একটাই থাকার ঘর ছিল, আর পাশে একটা রান্নাঘর ছিল। দাদিদের পরিবার আসলে একাই থাকতেন সেই বাড়িতে। বড় দাদির বাবা খুব অল্প বয়সে বিয়ে করেন, ফলে বাচ্চা কাচ্চার বাবাও হয়ে গেলেন। উনি ওনার কৈশোরের চঞ্চলতা তখনও কিন্তু রয়ে যায়। বাচ্চা কাচ্চার বাবা হয়েছে তাতে কি, বিয়ে তো হয়েছে অল্প বয়সে, তখন একটা কৈশোরের চঞ্চলতা তো থাকেই। উনি কিন্তু ওই চঞ্চলতা থেকে বের হতে পারেননি। সারাদিন ঘোরাফেরা, যাত্রাপালা দেখা, জারি গানের আসরে বসে থাকা, এই জিনিসগুলো কিন্তু ওনাকে খুব আকর্ষণ করত। এইসবের কারণে রাত বিরাতে বাড়ির বাইরে থাকতে থাকতে অভ্যাসও হয়ে গেছিল ওনার। পাশাপাশি কোথা থেকে যেন বেশ কিছু কবিরাজ উনি শিখেছিলেন। তবে উড়নচণ্ডী ধরনের মানুষ ছিলেন তো, তাই আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। বড় দাদিদের ছোট বেড়ার ঘরটিতে দরজা পর্যন্ত ছিল না। বাড়ির বাইরের দিকে দেয়া একটা বেড়া, কোনো রকমের সুপারি পাতার খোল, বাঁশ আর পাটখড়ি দিয়ে দাঁড় করানো। এত কিছুর মাঝে হঠাৎ একটা সমস্যা দেখা দেয়। ওনাদের থাকার ঘর আর রান্নাঘরের মাঝে ছোট একটা ফাঁকা অংশ, একজন মানুষ কোনো রকমে হেঁটে যেতে পারে আর কি। বড় দাদির বাবা বাড়িতে না থাকলে প্রায় রাত্রেই সেই ছোট ফাঁকা অংশটি দিয়ে একটি অলৌকিক ঘোড়া যাতায়াত করত। ঘটনাটি যেহেতু আজ থেকে প্রায় 80-90 বছর আগের, অর্থাৎ ব্রিটিশ আমলের, বুঝতেই পারছেন তখনকার রাত কত তাড়াতাড়ি গভীর হয়ে যেত। রাত 8টা মানে কিন্তু অনেক রাত তখন, ফলে বেশিরভাগ রাতেই ঘোড়ার আসা যাওয়ার সময়টিতে দাদিরা সজাগ থাকতেন। ঘোড়াটা নীরবে কোথা থেকে যেন উদিত হতো, তারপর ধীর পায়ে এসে দুই ঘরের ফাঁকা অংশ দিয়ে ফুসফুস শব্দ করে আওয়াজ করে হেঁটে চলে যেত। কখনো কখনো বেড়ার সাথে গা ঘেঁষে শব্দও করত, তারপর আবার অদৃশ্য হয়ে যেত। এ সময় বড় দাদিরা ভয়ে কাঁপাকাঁপি করত, আর চাপা কান্নায় বড় দাদি তার মায়ের বুকে মুখ লুকাত। মাঝে মাঝে ঘোড়াটি এমন ভাবে ঘরের বেড়ায় গা ঘষত, মনে হতো যেন বেড়াটি ভেঙেই ফেলবে। ঘরের কোনো দরজা না থাকায় তারা অনেকেই ঘোড়াটির শরীর স্পষ্ট দেখতে পেতেন চাঁদের আলোতে। কালো আর অনেক উঁচু একটি ঘোড়া, এটি কিভাবে দুই বেড়ার ফাঁকা দিয়ে এত ছোট অংশ দিয়ে হেঁটে চলে যেত সেটা বুঝে আসতো না তাদের। আর বড় দাদির বাবা বাড়িতে থাকা অবস্থায় ঘোড়াটি কখনো আসতো না, ফলে ওনাকে এই ব্যাপারটি বারবার জানানো হলেও উনি তেমন কর্ণপাত করতেন না। একদিন বড় দাদির বাবা অন্যান্য দিনের তুলনায় একটু জলদি বাড়িতে ফেরেন। সাধারণত ওই সময়টিতেই ঘোড়াটির আসার সময় ছিল, কিন্তু বড় দাদির বাবাকে আসতে দেখে সম্ভবত সেটি ঘোড়ার রূপ না নিয়ে একটি মহিলার রূপ নেয়। আর সুপারির খোল, তারপরে পাটখড়ি দিয়ে বানানো বাড়ির যেই দুয়ারের যে উপর দুয়ারের যে বেড়াটা, ওই বেড়ার উপর বসে থাকে। লম্বা লম্বা চুলগুলো মাথা থেকে বেড়াবে মাটিতে সে ঠেকেছে, তবে পাগুলো নাকি অনেক ছোট ছোট ছিল, যা তিনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। বড় দাদির বাবা দূর থেকে বিষয়টি বুঝতে পারেন, আর দূর থেকেই কোনো কথা না বলে উনি ওনার জানা কবিরাজি চর্চা শুরু করেন। ওনার কবিরাজি চর্চার এক পর্যায়ে ওই মহিলা অবয়বটি ধপাস করে সেই বেড়া থেকে নিচে পড়ে যায় আর পরিমরি করে ছুটতে ছুটতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর ওনাদের বাড়ির সেই ঘোড়ার আগমনটা বন্ধ হয়ে যায়। তবে বড় দাদির বাবা তার সেই কবিরাজির পরিণাম ভোগ করতে বেশিদিন অপেক্ষা করতে হয় না। কিছুদিনের মধ্যেই কোনো এক অজানা কারণে হঠাৎ করে তিনি মারা যান। তবে ওনার মারা যাওয়ার ব্যাপারে তথ্য বা ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি। উনি মারা যাওয়ার পর সেই ঘোড়ার আগমন আবারও শুরু হয় তাদের বাড়িতে। একদিন ওই এলাকায় একজন মানে একজন সন্ন্যাসী গোছের এক লোকের আগমন ঘটে। লোকটির বড় বড় চুল ছিল, তার গায়ের বেশভূষা দেখতে মুসলিম দরবেশের মতো মনে হয় না, আবার হিন্দু সন্ন্যাসীর মতোও মনে হয় না। উনি যে আসলে কোন ধর্মে সেটাও বোঝা যায় না। লোকটি গ্রামের রাস্তা রাস্তায় হাঁটতেন আর বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতেন, তবে কাউকে উনি কোনো ক্ষতি করতেন না, উপকারও করতেন না। লোকটিকে মানুষ প্রথম দিকে তেমন কিছু বলতেন না, তবে ওনার একটা ঝোলাতে ছোট একটি মূর্তি ছিল। সেই মূর্তিটি কোনো দেবদেবীর মূর্তি ছিল না, বরং অন্যরকম দেখতে ছিল। ফলে এলাকার ছেলেবেলেরা বুঝতে পারে যে উনি আর যাই হোক কোনো মুসলিম দরবেশ নন কিংবা কোনো হিন্দু সন্ন্যাসীও নন। লোকটি মাঝে মাঝেই সেই মূর্তির সাথে নাকি কথা বলতো। একদিন কিছু দুষ্টু ছেলেরা মিলে সেই লোকটিকে হেনস্থা করে আর তার কাছে থাকা ছোট মূর্তিটি ছিনিয়ে নেয়। মূর্তিটিকে তারা একটা পুকুরে ঢিল মেরে ফেলে দেয়। এইবার তো লোকটি কান্নাকাটি করতে থাকে আর অভিশাপ দিতে দিতে গ্রাম ছেড়ে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, তোদের আমি ছাড়বো না, গুটি বসন্ত দিয়ে তোদের আমি বংশশুদ্ধ শেষ করে ফেলবো। সেদিন অবশ্য গ্রামের অনেক মুরব্বী দুষ্টু ছেলেদেরকে বকাছকা করেন এমন কাজের জন্য। তবে সেই রাত থেকে শুরু হয় এক বিরাট সমস্যা। রাতের বেলা বাজার থেকে আসার সময় গ্রামের কয়েকজন ব্যক্তি সাতজন অপরিচিত মহিলার দেখা পান। এই মহিলারা হনহন করে হাঁটেন আর কারোর সাথে কোনো কথা বলেন না। ওনারা জিজ্ঞেস করেন যে আপনারা কে, কোথা থেকে আসছেন? মহিলারা কোনো জবাব না দিয়ে গ্রামে ঢুকে যায়। পরদিন সকালে দেখা যায় যে ছেলেগুলো ওই সন্ন্যাসী গোছের লোকটাকে হেনস্থা করেছিল তারা সকলেই গোটা শরীরে খুব ভয়ঙ্করভাবে বসন্তে আক্রান্ত হয়েছে আর ওই দিন সূর্য ডোবার আগেই সকলেই মারা গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, এক ভীতিকর অবস্থারও সৃষ্টি হয়। রাতের বেলা সাতটা মহিলাকে দেখার কথা সারা গ্রামে প্রচার হয়ে যায়। মানুষ বুঝতে পারে গ্রামের উপর ঘোর অমানিশা নেমে এসেছে। তারা সেই সাত মহিলাকে সাত বিবি নামে ডাকে। সেদিন রাতে কেউ কেউ তাদের বাড়ি থেকে আশেপাশের জঙ্গলে মহিলাদের কান্নার আওয়াজ পেতে শুরু করেন। একজন মহিলার আওয়াজ না, অনেকগুলো মহিলার আওয়াজ। সে বাড়িতে কান্নার আওয়াজ আসলে শোনা যায়। ব্যাপারটা হয় কি, যেই বাড়িতে কান্নার আওয়াজ পাওয়া যায় পরদিন সেই বাড়ির মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয় আর সূর্য ডোবার আগেই গ্রামের মানুষ মারা যেতে শুরু করে। সেদিন আতঙ্কিত হয়ে অনেকেই গ্রাম ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলেও যায়, কিন্তু বাড়িঘর গবাদি পশু কিংবা ফসলের মায় অনেকেই বাড়ি ছেড়ে যেতে পারে না। তারা দিনের বেলা সব কাজ সেরে সন্ধ্যার আগেই ঘরের দরজা জানালা লাগিয়ে ঘরে অবস্থান নেয়। গবাদি পশুগুলোকেও থাকার ঘরে নিয়ে আসেন যেন কোনো কারণেই আর বাইরে যেতে না হয়। বাড়ির দোয়ারে কিংবা ঘরের আশেপাশে রাতে অনেকেই এই সাত বিবির হাঁটাহাঁটির আওয়াজ পান। এদের আগমন মানেই যেন সাক্ষাৎ মৃত্যু। পরদিনেই আবারও সেই বাড়ির লোকজন গুটি বসন্তে আক্রান্ত হয়, মারা যেতে শুরু করে। এদিকে টিয়াকাটা পাড়ায় গুটি বসন্তের উপদ্রবের কথা শুনে আশেপাশের কোনো লোক পারতপক্ষে ওই এলাকার আশপাশ দিয়েও আসা যাওয়া করে না, ফলে গ্রামের মানুষের অবস্থা আরও দুর্বিষহ হয়ে পড়ে। সপ্তাহখানেকের মধ্যেই গ্রামে লাশ দাফন করার মতো কোনো লোকই খুঁজে পাওয়া যায় না। লাশ নিজ নিজ ঘরে পচতে থাকে। শেয়াল কুকুর এসে সেই লাশ টানাটানি করে, দেখার কেউ নাই। অনেক বাড়িতে দেখা যায় সকল মানুষ মারা যাওয়ার পর খাদ্যের অভাবে গোয়ালে বেঁধে রাখা গরুগুলো মরে পড়ে আছে। এক রাত্রে বড় দাদিরা ওনাদের ঘরে শুয়ে আছেন, বাড়ির তো দরজা নেই। বড় দাদির মা আধো জাগা আধো ঘুম অবস্থায় বাইরে দেখতে পান সেই সাত বিবিকে। সাতটি মহিলাই ওনাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। উনি ভয়ে জড়সড় হয়ে কোনো কথাই বলছিলেন না। দাদি দেখেন এক বিবি আরেকজনকে বলছে, হ্যাঁ রে এরা তো খুবই দুস্থ অসহায়, আর এত মানুষ খারাপ না রে, খারাপগুলোকে তো ঝেঁটিয়ে বিদায় করছি, আর দেখ কতটা অসহায় যে ঘরের দরজাটা পর্যন্ত নাই, আচ্ছা এদেরকে ছেড়ে দেই। তখন আরেক বিবি বলে, আরে না এদেরকেও ছাড়া যাবে না, এদেরকেও শেষ করে দিই। তখন আবার আরেকজন বাধা দিয়ে বলে, আচ্ছা না থাক, আসছি যখন খালি হাতে যাই কিভাবে, কিছুটা দিয়ে যাই, আক্রান্ত হোক মারা যেন না যায় সেভাবে দিয়ে যা। এরপর নাকি আরেক বিবি ঘরে একদম কাছে এসে হাত দিয়ে কিছু একটা ছিটিয়ে দিয়ে যায় ঘরে। বড়দের মা শোয়া থেকে উঠে এক চিৎকার দেন, চিৎকার দেওয়ার পর বাইরে আর কাউকে কিছু দেখা যায় না, মানে আর কেউ নাই। পরদিন বড় দাদিদের ঘরে সবাই গুটি বসন্তে আক্রান্ত হয়। সে এক দুর্বিষহ জীবন, কে কাকে দেখবে, কে কার সেবা করবে, সকলেই তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে বিছানায়। একদিন পাশের এলাকা থেকে ওই এলাকায় একজন হৃদয়বান তরুণের আগমন ঘটে। তিনি আসেন মূলত পচতে থাকা লাশগুলোকে দাফন কাফনের উদ্দেশ্যে। দিনের বেলা লাশ দাফন কাফনের ব্যবস্থা করে সন্ধ্যার আগেই তিনি চলে যেতেন গ্রাম ছেড়ে। এদিকে গ্রামের প্রায় অর্ধেক মানুষ মরে সাফ হয়ে গিয়েছে। এই মহামারী থামাতে অনেক চেষ্টা করে যাচ্ছেন সবাই, কিন্তু কোনো চেষ্টা তদবির কাজে আসছে না। গ্রামের মসজিদগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কেউ বাড়ির বাইরে বের হয় না, মসজিদগুলোতেও যায় না, মন্দিরগুলোতেও মানুষ যায় না, ইমাম সাহেবও আসেন না, পুরোহিত মন্দিরে আসেন না। তখন লোক মারফত এই খবরগুলো পান পার্শ্ববর্তী এলাকার একজন বুজুর্গ ব্যক্তি। তিনি খুবই আল্লাহওয়ালা পরহেজগার একজন ব্যক্তি ছিলেন। তিনি গ্রামে এসে গ্রামের প্রবেশ পথগুলোতে কোরআন খতম করেন এবং ধীরে ধীরে সকল বাড়িতে কোরআন খতম এবং বিভিন্ন আমল করেন। ওনার আমলগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায় না, তবে ওনার চেষ্টায় গ্রামের বাকি জীবনগুলো আল্লাহর অশেষ সহমতে বেঁচে যায় আলহামদুলিল্লাহ। বন্ধ হয় সেই সাত বিবির আনাগোনা। বর্তমানে এই এলাকায় একজন বিখ্যাত ব্যক্তি আছেন যাকে সবাই গাজীপুরের হুজুর বা গাজীপুরের পীর নামে চেনেন। সেই পরহেজগার ব্যক্তিটি ছিলেন এই গাজীপুরের পীর সাহেবের বাবা। আর অসহায় মানুষগুলোকে দাফন কাফনের ব্যবস্থা করতে আসা হৃদয়বান তরুণটির সাথে পরবর্তীতে বড় দাদির বিয়ে হয়, অর্থাৎ তিনি ছিলেন বায়েজিদ ভাইয়ের দাদির বাবা। তবে সেদিন বড় দাদির মা শুনেছিলেন সাত বিবির এক বিবি বলেছিল এরা শুধু আক্রান্ত হবে কিন্তু মারা যাবে না, তবে তাদের কথা কিন্তু সত্যি হয়নি। সেই মহামারীতে বড় দাদির চার ভাই মারা গিয়েছিলেন। আর গ্রাম জুড়ে সেই হুজুরের কোরআন খতম ও আমলের পর থেকে তাদের বাড়িতে আসা সেই অলৌকিক ঘোড়াটির আগমনও আর কোনোদিন হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আজকের এপিসোডটি? ভালো লাগলে পুরো কৃতিত্বটাই আপনাদের, সৌমিত্র রায় এবং সৌমিত্র রায়কে যারা ঘটনা দিয়েছেন। আর যদি খারাপ লাগে তার পুরো দায়ভার আমার, আমাকে ক্ষমা করবেন। প্রিয় লিসেনার্স, ইনশাল্লাহ এর পরের যে এপিসোডটি আসতে যাচ্ছে সেটা আমার সংগ্রহ করা ঘটনাগুলো নিয়ে। অনেকদিন পর আমার সংগ্রহ করা ঘটনাগুলো নিয়ে একটি একক এপিসোড করতে যাচ্ছি। আমি জানি না কেমন লাগবে আপনাদের, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন বা এখন আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর আমাদের এই ভিডিওর লিঙ্কটাও আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলের প্রচার এবং প্রসারে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আরও বেশি বেশি সাবস্ক্রাইবার্স চাই। নতুন নতুন সাবস্ক্রাইবার্স সহ আরও যারা সাবস্ক্রাইবার্স পূর্ব থেকে আছেন তাদের কাছ থেকেও আরও অনেক অনেক সত্য ভয়ের ঘটনা চাই। আর এই ঘটনাগুলো নিয়েই আপনাদের সাথে আর অনেকটা পথ পাড়ি দিতে চাই। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল, যারা ঘটনা দিয়েছেন তাদের জন্য দোয়া রইল, যারা শুনছেন তাদের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দা হরওয়ালের সাথে রাখুন। আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,